This track was downloaded from fusionbd.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আর জি কিবিয়া আপনার সঙ্গে এই মুহূর্তে রয়েছি এবং আপনারা শুনছেন, আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। এখন থেকে শুরু করে একেবারে গভীর রাত পর্যন্ত আপনাদের সঙ্গে রয়েছি হ্যালো 8920 নিয়ে। হ্যালো 8920 নিয়ে নতুন করে বলার কিছুই নেই, আপনারা নিশ্চয়ই জানেন। এখানে এসে মানুষ অর্থাৎ আমাদের যারা শ্রোতা রয়েছেন তারা তাদের জীবনের গল্প বলেন এবং এই জীবনের গল্প প্রতি মুহূর্তে আমাদেরকে নতুন নতুন অভিজ্ঞতা সম্মুখীন করে। আমরা সবসময় একটা কথা বলে থাকি, আপনার জীবনটা একেবারেই আপনার মতো এবং আপনার জীবনের মতো হুবহু একই রকম জীবন পৃথিবীতে আরেকটি নেই। সুতরাং প্রত্যেকেরই এক একটা করে জীবনের গল্প আছে এবং হ্যালো 8920 তে আমরা সেই সব বন্ধুদেরকে সুযোগ দিই জীবনের গল্প বলার জন্য, যাদের গল্প আমাদেরকে কোনো না কোনো ভাবে কোনো না কোনো কিছু শেখায়, অর্থাৎ আমাদের জীবন পাথেয়কে অনেক বেশি মসৃণ করে। আজকে এমন একজন বন্ধু রয়েছেন যার জীবনের গল্প একইভাবে আমাদেরকে কিছু না কিছু শেখাবে, তার কাছে যেতে চাই। তবে তার আগে বলবো, আপনি যদি মনে করেন হ্যালো 8920 তে এসে আপনি আপনার জীবনের গল্প বলবেন এবং একই সাথে কিংবা আপনার কোনো বন্ধুকে ইন্সপায়ার করবেন এখানে আসার জন্য, আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া আপনি ফোন করতে পারেন TNT নাম্বারে 9115668। আমি আবারও বলছি 9115668। ওকে, এখানে ফোন করলে অবশ্যই 02 যোগ করে নিতে হবে। আর ফোন করবার পরে ফোনে যে কথাগুলো আপনি শুনতে পাবেন এটা রেকর্ড ভয়েস, ওখানে আসলে নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনা অনুসরণ করে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আর সেল নাম্বার দিতে ভুল করবেন না, কারণ অনেক সময় দেখা যায় জীবনের গল্প অনেক অসাধারণ গল্প কিন্তু সেল নাম্বার দেননি ভুলে এবং এ কারণে আপনার সঙ্গে আমাদের যোগাযোগ করা হয়নি। যাই হোক, চলুন এ পর্যায়ে আমরা আমাদের যিনি আজকে অতিথি আছেন বন্ধু তার সঙ্গে একটু পরিচিত হই। আপনি প্রথমে আপনার নামটা একটু বলবেন।
আমার নাম সারোয়ার হোসেন শিপ্রু।
হ্যালো 8920 শোনেন নিশ্চয়ই?
অবশ্যই শিওর।
আচ্ছা, হ্যালো 8920 তে আসার একটা বড় অভিজ্ঞতা আছে আপনার, আজকে আপনি এখানে বসে আপনার জীবনের গল্প বলবেন।
হ্যাঁ,
একটু একটু আপনি যখন আমরা শুরু করব তার আগে বোধহয় আমাকে বলছিলেন যে অফিস টফিসে আসা নিয়ে বিশাল একটা ঝামেলার মধ্যে আপনাকে পড়তে হয়েছে, বহুবার যোগাযোগ করেছি।
আমি এনে আজকে 14 বার আসছি
আমাদের এবিসি অফিসে।
হ্যাঁ, আমি আমি প্রত্যেকদিন রাত্রে আসতাম আপনি প্রতিদিন কেন আসেন, কাকু বলার সাহস পেতাম না, আমি কাকে বলবো, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল আপনাকে দেখার জন্য।
অনেক ধন্যবাদ শিপ্লু ভাই, আমার মনে হয় আমি আমার লিসনারদেরকে যেটা বোঝাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন। দেখুন, একজন শিপ্লু এখানে কত পরিশ্রম করে শেষ পর্যন্ত আমাদের হ্যালো 8920 আসন নিতে বসতে পেরেছে। যারা বারবার ফোন করে বিরক্ত হন, হতাশ হয়েছেন, তাদেরকে বলতে চাই ভাই, জীবন যেহেতু থেমে নেই আপনার, জীবনের গল্পও থেমে থাকবে না, সে গল্প আরো নতুন মাত্রায় যোগ নিয়েছে। সুতরাং হতাশ হবেন না, আপনারা প্লিজ যোগাযোগ করবেন আমাদের সঙ্গে এবং একটা ফোন দিয়ে রাখুন প্রতি সপ্তাহে, দেখবেন যে আপনার সঙ্গে আমাদের যোগাযোগ হয়ে গেছে। ওকে শিপ্লু ভাই, আপনি অনেক কষ্ট করে শেষ পর্যন্ত এসেছেন, সেজন্য আপনাকে একই সাথে কংগ্রেচুলেশন এবং আমরা দুঃখিত আসলে 14 বার আপনাকে ঘুরতে
পারছি। আর একটা জিনিস কি ভাই, আমার এখানে আসার পরে কিন্তু আমার একটা দুর্ঘটনা ঘটে যায় রাত্রেবেলা। তা আমি আপনাদের প্রথম হলে ওই মোড়ে গিয়ে আমার সাইকেলটা রেখে আসি, সাইকেলটা পরে চড়ে নিয়ে যায়, আমি বুঝতে পারিনি।
আমি সাইকেলও খোয়াতে হয়েছে এখানে,
সাইকেল ছিল ওটা।
উই আর রিয়েলি সরি, কিন্তু কিছু করার নেই, যাই হোক, হয়তো এর চেয়েও অনেক অনেক বড় চেষ্টা করে অনেকে আমাদের আসলে আসতে পারেননি। প্রিয় শ্রোতা, আমরা শিপ্লু ভাইয়ের জীবনের গল্প ফিরছি, আর শিপ্লু ভাইকে দেখার জন্য হোক বা যে কোনো কিছু জানার জন্য হোক, তার সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য হোক, আপনারা বুঝতেই পারছেন আমি কিসের কথা বলবো, আমাদের ফেসবুকে আপনারা চলে আসবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। শিপ্লু, আমাদের অনুষ্ঠানের না বেসিক কিছু নিয়ম আছে, যেমন আপনার বয়সটা কত, আপনি কোথায় থাকেন বর্তমানে, এগুলো যদি আমাদেরকে একটু বলতেন।
আমার বয়স 31। আমি ঢাকাতে থাকি এখন।
ঢাকাতে আছেন, ঢাকাতে কোথায় আছেন?
কোনাপাড়াতে।
কোনাপাড়াতে আছেন। চলুন আমরা শুরু করি আপনার জীবনের গল্প।
আমি ছোটকাল থেকে শুরু করতে চাই,
একদম আরামসে বলবেন, একেবারে বন্ধুর কাছে যেভাবে বলেন সেভাবে।
হ্যাঁ, আমার দুই ভাই যুবক।
জি,
আমি সংসারে বড় ছেলে। ছোটকাল থেকে আমি দুষ্ট ছিলাম।
বাবা কি করতো আপনার?
আমার বাবা হলো কন্ডাক্টরি করে, গাড়ির কন্ডাক্টরি করে।
কোন জেলায় জন্ম?
না, জেলায় না, আমাদের হলো ট্রান্সপোর্ট ব্যবসায়ীটাকে বলে।
আচ্ছা, না কিন্তু কোন জেলায় জন্ম হলো?
আমাদের মুন্সিগঞ্জ।
ওকে, ঠিক আছে, বলুন।
আমি বড় ছেলে, তা আমাকে আমার বাবা প্রচুর আদর করতো বড় ছেলে হিসেবে। আমার বাবার সংসারে বড়, আমার দাদাও ছিল সবার বড়, আমিও সবার বড়।
জি,
এইভাবে আমাকে অনেক আদর করতো ছোটকাল থেকে। আমি দুষ্ট ছিলাম, আমাকে পড়াশোনা করার জন্য স্কুল ভর্তি করাই দিয়েছে, বাড়ির পড়াশোনা করিনি ঠিক মতো, খালি খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিলাম। মানে খালি ঘুরে বেড়াতাম, আমার এটা সবচেয়ে বড় শখ কি, আমি অনেক ঘুরে বেড়াতাম, মানে আমি ঘুরে খুব পছন্দ করতাম। বাবা মা আমাকে অনেক চেষ্টা করে পড়াশোনা করার জন্য, আমি করি না, একই জায়গায় চলে যেতাম। তো আমাকে মাদ্রাসা ভর্তি করে দিতে মাদ্রাসা থেকে চলে আসছি। তো আমার বাবা মা আমার শাসন করতো, বলতো তুমি এরকম করতেছো কেন, তোমাদের জীবনে একটা ফিউচার পড়ে আছে, বড় হলে কিছু হবা, তুমি একটা কিছু করো। বাবা ভালো লাগে না, তো আমাকে এমন কিছু বলতো না কেন, যে আমাকে প্রচুর তার আদর করতো। তারপরে আমাকে অনেক কষ্টে কষ্টে তারপরে স্কুলে ভর্তি করালো, আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করছি। পরে লাস্টে আমি আবার পড়াশোনা ছেড়ে দিই। দেওয়ার পরে আমি একদিন আমার বাবার পাশের থেকে টাকা নিয়ে যে খালি ঘুরতাম, আর কক্সবাজার যেতাম, বান্ধবন যেতাম, মানে ঘুরতাম খালি। এইভাবে আরেকদিন আমি আব্বার পক্ষ থেকে প্রায় 10,000 টাকা নিয়ে চলে যাই, ইন্ডিয়াতে চলে যাই।
আচ্ছা,
খালি ঘুরে বেড়াতাম,
এই জন্য পরিবার থেকে আপনাকে শাসন করা,
আমাকে অনেক শাসন করতো, কিন্তু তারা আমার আদর করতো। স্কুলে
আপনি যে ইন্ডিয়াতে যাবেন এই ধরনের একটা প্ল্যান আপনার ক্লাস ফাইভে থাকতে আসছে, মানে কিভাবে আসলো এটা?
কিভাবে আসছে, আমাদের এখানে যে মানুষ ইন্ডিয়া যেত, তাজমহল দেখতাম, মানে খুব ভালো লাগতো। আমার জীবনে সবচেয়ে বেশি আমি তাজমহল দেখবো, আমার সবচেয়ে বড় তিনটা ইচ্ছে ছিল। এখন আমি তাজমহল দেখার ইচ্ছা ছিল, এখন হজ করা, আর একটা হলো যে আমি বড় একটা কিছু হবো,
ইন্ডিয়াতে
তো আবার ইন্ডিয়াতে যখন আমি চলে যাই, তখন আমাকে ইন্ডিয়ান বিএসএফ বলে, এই ছোট, মানে ওরা হিন্দি মানে কি বলে,
কিন্তু কার কথা বলছিলেন, কারা বলে আপনার বিএসএফ আছে, কিছু শব্দ খুব স্পিডি হয়ে যাচ্ছে, পরিষ্কার হচ্ছে না, একটু পরিষ্কার করে বলতে হবে। হ্যাঁ,
বিএসএফ।
ওকে,
ওরা আমাকে বলে যে এই ছবি তুমি যে ইন্ডিয়া কেন যাবা, আমি বললাম আমি ঘুরতে আসছি, এখানে কোথা থেকে আসতাম, আমি ঢাকা থেকে আসছি। আরো মহিলা অনেক লোক ছিল, ওদের আমাকে ঢোকায় দেয়, ওরা আমার টাকাটা ইন্ডিয়ান রুপি করে দেয়। পরে আমি কলকাতায় গেলাম শিয়ালদহ স্টেশন, এখান থেকে পরে আপনি হাওড়াতে গেলাম, হাওড়া থেকে ট্রেনে টিকিট করে আমি দিল্লি যাই। তা আমি এই লোকেশনে কিভাবে সংগ্রহ করি, আমি যখন কলকাতায় যাই, হ্যাঁ, ওখান থেকে মনে করো সবসময় মতো বাংলা কথা হয়, তো ওখান থেকে বঙ্গের থেকে ট্রেনে উঠলাম, কলকাতা না পরে জিজ্ঞেস করলাম, এখানে আপনি দিল্লি যাওয়ার গেট কোথা থেকে ছাড়ে, মনে করো হাওড়া থেকে যান বেটার হবে। পরে আমি শিয়ালদহ থেকে হাওড়া চলে গেলাম, হাওড়া থেকে ট্রেনে করে আমি দিল্লি চলে গেলাম। দিল্লি যাওয়ার পরে ওখান থেকে মনে করেন আপনি আজমির শরীফ গেলাম, ওখান থেকে আজমির শরীফ যাওয়ার পর আমি একটা জব পেয়ে যাই আল্লাহ কি রহমত, ওখানে আমি ওখানে একটা গেস্ট হাউস ছিল, বাংলাদেশ গেস্ট হাউস, ওখানে একটা জব পেয়ে যাই। ওখানকার যে ম্যানেজার ছিল, আমার বাড়িতে রাজশাহীতে, তো উনি আমাকে বললো যে আপনি কোথা থেকে আসছেন, বাংলাদেশ থেকে। তো ওই লোকটা আমাকে দেখে অবাক, তুমি তোর পাশে ঢাকা থেকে চলে আসছো বাংলাদেশ থেকে? আমি হ্যাঁ, কেন আসছি, এমনি ঘুরতে ঘুরতে চলে আসছি, আমি বাসা থেকে আব্বার পকেট থেকে টাকা নিয়ে চলে আসছি ঘুরতে, তো তুমি এখানে কিভাবে আসলে এত দূর? তোমার সাহস তো কম, আমাকে দেখেন, আমার খুব ইচ্ছা ছিল এখানে আসার। পরে উনি আমাকে ওনার ওখানেই একটা চাকরি দিয়ে দেয় আমাকে,
চাকরি মানে কিছু
মানে গেস্ট হাউস। হ্যাঁ, মানে ওখানে আপনার তিনটা প্ল্যাটফর্ম ছিল, যারা বাংলাদেশ থেকে যাবে তাদের জন্য আলাদা একটা সেটেল থাকতো, মানে যারা বাঙালি তাদের ওই এলাকা ঘুরে দেখাইতো, আর যারা বোম্বে থেকে আসতো ওই বোম্বে লোক ইন্ডিয়ান লোক থাকতো, আর যারা বাইরে থেকে আসতো ইউরোপিয়ান থেকে তার জন্য আলাদা লোক থাকতো, মানে গাইড হিসেবে যেটাকে বলা যায়। তা আমি ছোট মানুষ ছিলাম, তো ওরা আমাকে খুব আদর করতো, ওরা সব ছোট ছোট করে সবাই ডাকতো। তিন মাস চাকরি করলাম ওখানে, তারপরে ওখানে ঢাকার এক লোক, তারা স্বামী স্ত্রী ওখানে যায়, যার পরে ওনার সঙ্গে পরিচয় হয়, উনি আমি সব অ্যাড্রেস দিই, উনি আমাকে সব চিনে ফেলে, আমার বাবা ঘোরা দেখলাম, উনি আমাকে 2,000 টাকা দিয়ে আসে। পরে রাস্তে ওনার আমার বাসে আসলো, আসার পরে আব্বুর কাছে আমার বললো যে আপনি ছেলে তো এখানে আছে, তোমার বাবা মতো ছিল অবাক। তোমার ওখান থেকে আমি পরে বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, পারিনি, তখন আমার ফোন নাম্বারটা ভুলে গিয়েছিলাম। পরে লাস্টে আমি ওখান থেকে 4 মাস চাকরি করার পরে ভালো একটা অ্যামাউন্ট পাই। আমার পরে আমি ওখান থেকে মনে করেন আমার ছোট ভাই বোনের জন্য কাপড় চোপড় কিনি, আমার আব্বুর জন্য, আমার সবার জন্য আমি মানে মার্কেটিং করি।
এর আগে কি আপনি বাড়ি থেকে ভাবে লম্বা সময়ের জন্য কোথাও পালিয়েছিলেন?
ছিলাম, কিন্তু এত লম্বা সময় ছিল না।
এই যে এই কাজগুলো করতেন, আপনার বাড়িতে আপনাকে নিয়ে টেনশন করতো না? আপনার উত্তম মাধ্যম হতো না?
টেনশন করতো মানে অনেক আমাকে নিয়ে খোঁজাখুঁজি করতো লাস্টে। তো আমি আবার আস্তে আস্তে কানাকানি করতো, তো এরকম প্রায় করতাম আমি।
কিছুদিন পরপরই আপনার অভ্যাস
হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, অভ্যাস হয়ে গিয়েছিল।
ওকে, তারপর?
পরে আমি আবার সেম যেভাবে আসছি ঠিক ওইভাবে আবার বাংলাদেশে ব্যাক করি।
জি,
ঢাকাতে আসি আমি, আমার আসলে আমার বাবারা বাসা চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, আমি তো বাসায় চিনি না, কি করি, যে বাসায় ছিলাম আমরা ওখানে এক ভাইটা ছিল, উনি আমাকে তুমি ভাইয়া আব্বু আম্মু কোথায় তো এখানে থাকে না, ওরা তো ওদিকে চলে গেছে, বাসায় পিছনে আমাকে চেনাই দিবেন? তো ওরা আমাকে নিয়ে যায়, যার পরে আব্বু আম্মু আমাকে ধরে পুরো সে কান্নাকাটি, কে এভাবে কেন গিয়েছি, বা আমি আমি ভালো, আমিও তখন অনেক সুন্দর হয়ে গেছিলাম, পরে আর সবাই আসলো আমাকে দেখতে। তারপরে আমি বললাম দেখো আমি এখানে ছিলাম, ভালো ছিলাম আব্বুকে, হ্যাঁ আমি খবর পেয়েছি কিন্তু তোর জোরে করে কোনো ই পাইনি। পরে আমি সবার জন্য মাইকিং করে নিয়ে আসছি, তখন সুব্রেত ছিল। পরে বাস এতে হেরি চলতে চলতে পরে রাস্তে আমাকে আবার স্কুল ভর্তি করার চেষ্টা করলো, আমি ভর্তি হলাম না। পরে আবার তুমি কী করবো, আমি কী করবো, কাগজে টেক্সটাইলটা কাজ করতে হবে, আমাদের গ্যারেজ লেগে, আমার আবার গ্যারেজ ছিল এখানে লেগে, ওখানে আমার চাকরির সাথে আমাকে লাগাই দিল, ওখানে কাজ করলাম, মানে ভালোই টাকা ইনকাম করতাম, মানে আমাদের নিজস্ব গ্যারেজ ছিল, তো তো চাচু গাড়ি ইঞ্জিন মিস্ত্রি ছিল যে উনি কাজ করতো, তা আমি ওর সাথে বর্তমানে আমার সব দেখাতো এমনি 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 করবা, যে সুন্দর শিফা তাতে, তো সবাকে যা দিত চিঠি সে আমাকে দিত, আমাকে চুপি চুপি দিত তুমি এটা রাখো। তো এভাবে আমার চাচুটা মারা যায়, বেনিস্টুকে আমার চাচুটা মারা যায়। তার একটা মেয়ে ছিল, সে নতুন বিয়ে করছে, সে মারা যায়। তো হঠাৎ করে মারা যাবো না, আমাদের মানে সবার মনটা ভেঙে যায়, মানে এত ইয়াং একটা ছেলে কিভাবে মারা যায়, সে রিক্সায় ভিতরে বেনিস্টু করে মারা যায়। তো আমার চাচু যখন মারা যায় আমি ঢাকায় ছিলাম না, আমি এবার ছিলাম সিলেটে, আমি সে রাস্তায় নেওয়া চাচু আমার সাথে জোরে করবে যে তাদের এই ছিল না, আমি আমি সে পরে শুনি আমি বাসে ঢুকছি ফটকা আমি করে তো মালাকা কেন মারা গেছে, আমি কী বলো তুমি, পরে আমি তো পুরো কান্না গেছি, হ্যাঁ কী বলো, আমি চাচুর সাথে পরশু দিন দেখা করে গেলাম। পরে লাস্টে হেভে গেল, পরে আমার আমাদের গ্যারেজটা আস্তে 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 মানে আমরা ভাড়া দিয়ে দিই।
আচ্ছা,
হেভে চলতে 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 পর 2003 পর আমি আবার বললাম আব্বু আমি তাহলে পড়াশোনা করতে চাই আবার।
হ্যাঁ,
পরে আমি ঠিক আছে করো, পরে আমি দেখতে আসছি আমি উন্মুক্ততে ভর্তি হয়ে যাই, পরে আমি নিজের থেকেই আগ্রহ করলাম।
আচ্ছা,
উন্মুক্ত আমি নিজে ভর্তি হলাম, এরকম পাশে কাউকে আমি বলিনি। পরে ভালোই এর ভিতরে আমাকে আমার আমার এক ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল আপনি এই ওকে আমরা সুইডেন আসলাম করে দেখতাম, তো ওকে আমি দেখলাম পন্ডিত করে খুব ভালো, আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড হলো ও,
আপনার সমবয়সী?
হ্যাঁ সমবয়সী, মানে আমার এই বন্ধুটা এত ভালো, মানে আমার জীবনের সাথে ওর একটা মানে আমার আব্বু আম্মু বলতে আমার একটা ছেলে, তো আমার খুব ভালো একটা ফ্রেন্ড ছিল, এখনো আছে ও, ওখানে আমি আসবো জানে। তারপরে ওর সাথে আমার সাথে পরে আমার ছোট বোন তো বড় হয়ে যায়, ওর জন্য বিয়ের জন্য সবাই তার ঘর লেগেছে, বিয়ে দিবে বিয়ে দিবে বিয়ে দিবে, ছেলে দেখতে ছেলে দেখতেছে, পরে অনেক ছেলে দেখা হয় কিন্তু মানে আমরা ওরকম ছেলে পাচ্ছি না, ভালো ছেলে
বোনের জন্য।
হ্যাঁ বোনের জন্য, আমার ছোট বোন। পরে তারপরে ওর বিয়ের জন্য পরে একটা ছেলে নিয়ে আসে আমাদের মুন্সিগঞ্জের এক ছেলে, তা আমার নানুবাড়ির থেকে সমন্বয় নিয়ে আসে। হ্যাঁ, তা আমার ছেলে তখন থাকে বাহিরে সৌদি আরব থাকে ছেলেটা, তখন আমার ছেলের ছবি দেখে পছন্দ করলাম, ওরা দেখতে আসলো আমাদের আমাদের ফ্যামিলিকে দেখার পরে ওরা পছন্দ করলো, করার পরে ফোনের মাধ্যমে আমার বোনের কাবিন হয়।
আচ্ছা, ফোনের মাধ্যমে?
হ্যাঁ ফোনের মাধ্যমে কাবিন হয়। হ্যাঁ, আমার তো মনে করেন কাবিন হয় না, মনে করেন আমি বড় আমরা অনুষ্ঠান করি এই কাবিনের ভিতরেই, মানে প্রায় 200 মানুষের অ্যারেঞ্জমেন্ট করি আমরা।
হ্যাঁ,
ছোট বোন শিশু বাড়িতে সবাই আসে, তা যাত্রী সবাই আসার পরে ছোট বোনকে দেখার পরে ওখানে অনুষ্ঠান হওয়ার পরে কাবিন টাবিন করার পরে ছোট বোন লাস্টে বলে যে ভাইয়া এক কাজ করো, তুমি তো এখন আমার দিন তুমি একটা বিয়ে করে ফেললাম, তুই পাগল হিস না এখন বিয়ে করবো, বোকার মতো কথা বলিস, কেন এখন বিয়ে করবো, আমাকে না দেরি আছে বহুত দেরি, এখন তো আমার সময় না বিয়ে করার, আর আমার আর একটা ছোট বোন আছে, ছোট ভাই আছে। তারপরে পরে লাস্টে আমার ছোট বোনের
হাজবেন্ড, কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমার 2 ভাই 2 বোন।
ও, পরবর্তীতে আরো 2 ভাই 2 বোন আছে, ঠিক আছে।
পরে আমার ছোট বোনের হাজবেন্ড সোজা ফিরে চলে আসে, আসার পরে পরে ওনাকে আমরা রিসিভ করি নিয়ে আসি এয়ারপোর্ট থেকে, তো ওনাকে আমরা ফার্স্ট দেখি এই ফেস টু ফেস, মানে একদিন ছবি দেখছি ফার্স্ট, প্রথম দিন আনতে গেছি তো উনি বিমানে ফ্লাইট মিস করে তো আসতে পারেনি, পরে আমরা আবার গিয়েছি, যাওয়ার পরে ওনাকে নিয়ে দেখলাম, আমি নিয়ে আসলাম, উনি আমাদের বাসায় আসেনি, ওখান থেকে ডাইরেক্ট ওনাদের বাসায় চলে গেলাম।
আচ্ছা আচ্ছা,
ওনার বাসায় চলে গেলাম, উনি ওনাকে দিয়ে আসলাম আমাদের বাসায়, দিয়ে আসার পরে উনি পরে তার 3 দিন পর আমাদের বাসায় আসে, আসার পরে ছোট বোনের সাথে আপনি কাবিন হয়ে গেছে অবশ্যই, তার তো তখন তার স্বামী। হ্যাঁ, তখন আসার পরে বলছি আম্মু আসছি তো আমরা অতি তাড়াতাড়ি ওকে নিয়ে যেতে চাই। চলে যাওয়ার পরে এখন তো আমার ছোট বোনের হাজবেন্ড আমার পিছে লেগে গেছে আমাকে বিয়ে করাবে।
আচ্ছা আচ্ছা,
পুরো একেবারে আমাকে দাদা আপনি বিয়ে করবেন, না করলে হবে না, কেন আমরা চাই তাড়াতাড়ি ঘরে ভাবি আসতে। আমার আব্বু আম্মু বলতো আমি না এখন না মা, কেন এখন করা সম্ভব না, বা আমি একটা জব করি। আমি একটা জব করি, ইয়েতে নবপুরে একটা জব করি, খুব ভালো একটা চাকরি, খুব ভালো। তারপরে আপনার অনেক অনেক প্রেশার দেন, কিন্তু আমি এখন করবো না, দেরি আছে, আমার আর একটা ছোট বোন আছে, ছোট ভাই আছে, ওদের ইকুটির উপরে করতেই হবে। আমি না আমার কয়েকটা মেয়েকে আমি মানে রাখি না, আমি টোটালি রাখি, আমি এখন বিয়ে করবোই না। ওকে পরে এভাবে করতে 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 একদিন দুই দিন এক মাস দুই মাস যাতে যেতে ফটকার একদিন রাত্রেবেলা আমাকে আমার বাবা প্রেশার দেয়, তুই কালকে মেয়ে দেখতে যাবি, তুই না যাস দেখিস। তা আমি আবু বলি এখন আমি মেয়ে দেখতে যাবো না, লাস্ট টাইম কি জানেন বসে অনেক টক থেকেই করি করে আমি ঘরে একটা বটি ছিল, আমি আমার গলায় ধরি বটি রেখে দেয়, এখন তো সম্ভব না, তোর কোনো পছন্দ থাকে আমাদের বলতে পারি, আমার কোনো পছন্দ নেই। আমি বলি না যদি তোমার বিয়ে করবো ঠিক, আমি এইভাবে বসি এখানে ধরি, ঠিক আমাকে গলায় টানতে ফেলবো, আমার আব্বুর উপর ভয় পেয়ে গেছে, হ্যাঁ কি করিস, আমি কোনো কথা বলবো না, বলবা তুমি বটি দিয়ে আমার গলায় কেটে ফেলবো, এখন আমি বিয়ে করবো না, বলছি না করবো না।
প্রিয় শ্রোতা, আমরা জায়গাটা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমরা আজকে এখানে শিপলুর জীবনের গল্প প্রচার করছি, শিপলু স্বয়ং তার মুখে তার জীবনের গল্প বলছে। শিপলুর মতো যদি আপনিও আপনার জীবনের গল্প আমাদের এখানে এসে বলতে চান, তো আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9115668, আরো একবার বলি 9115668। আর আজকের অতিথিকে দেখার জন্য আমাদের পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলীর জন্য, এবং একই সাথে আপনি যদি আপনার এই প্রিয় অনুষ্ঠানের মেম্বার হয়ে যেতে চান, যাবতীয় আপডেট চান আপনার ফেসবুক পেজে, আপনার ফেসবুকে পার্সোনাল প্রোফাইলে, তাহলে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনি একটি লাইক দিয়ে দিলেই আপনি সঙ্গে সঙ্গে মেম্বার হয়ে যেতে পারবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে একটা ছোট্ট লাইক দিতে হবে। ওকে, ফিরে আসছি ঠিক 3 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
3 মিনিট পর আরো একবার স্বাগত, সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আপনি এবিসি রেডিওই শুনছেন। আজকে শিপলু তার জীবনের গল্প বলছে। শিপলুর জীবনের গল্পে আমরা আবারও ফিরছি, আপনি যেখানটাতে ছিলেন, আপনি বলছিলেন যে গলায় বটি ধরে ফেলেছেন নিজে নিজে বিয়ে করবো না, এবং সেই সময়টাতে আপনার কারোর সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই, একেবারে একেবারে ছাত্রদের। আচ্ছা, আপনি কেন এরকম করলেন, আপনার বয়স তখন কত?
আমার বয়স তখন আপনার 25 হবে।
25, তার মানে বয়স, বিয়ের বয়স তো হয়ে গেছে।
হ্যাঁ অবশ্যই।
তারপর আপনি বিয়ে করতে চাচ্ছেন না কেন?
আমি চাচ্ছিলাম না কেন, যে আমি চাচ্ছিলাম যে আমি পরিপূর্ণতা হয়ে বিয়ে করব।
আপনি তখন একটা জবও করতেন?
জবই।
কি পরিমাণ টাকা পেতেন, মানে মাসিক স্যালারি?
মাসিক বেতন পেতাম মাত্র 7000 টাকা।
7000?
হ্যাঁ, কিন্তু আমার আবার এক্সট্রা ইনকাম ছিল, ভালো
এক্সট্রা ইনকাম ছিল,
তাই জন্য খুব ভালো ছিল। আমি যাবে ছোটখাটো একটা বিজনেস করতাম
ওই সময়টা থেকে। আপনার এই যে বাড়ি বাড়ি হঠাৎ করে যে বাড়ি ত্যাগ করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়া, ওই অভ্যাসটা কি এখনো আছে?
না এখন,
না ওই সময়টাতে ছিল কিনা?
ওই না, ওই ছিল না,
ওই সময়টাতে ছিল না। তার মানে তো বিয়ে করলেও করা যেতে পারতো
না। তারপরে কি ভাই, আমি মানে একদিন ভয় পেতাম সবসময় যে আমি একটা মেয়েকে নিয়ে আসবো, আমাদের যে সংসারটা, যে ফ্যামিলিটা তছনছ হয়ে যায়, ভয় লাগতো।
তছনছ হয়ে যায় মানে,
মানে একটা মেয়ে আসছে,
মেয়েটা যদি ভালো না হয়,
ভালো না হয়,
25 বছরের মধ্যে আপনার এই এই জায়গাটাতে আপনার এই ধরনের সাংসারিক চিন্তা ঢুকে গেছে, মানে আপনার এই ধরনের কোন এক্সপিরিয়েন্স ছিল আপনার ফ্যামিলিতে আশেপাশে, যে কোন জায়গাতে আপনি দেখেছেন, নিজের চোখে দেখেছেন? ওকে ফাইন। তারপর
এই বটি ধরার পরে আব্বু মানে খুব মানে ভয় পেয়ে যায়।
জি
বাবা, ঠিক আছে যা বলবো না, ঠিক আছে ওকে বলবো না। গেল ভেবে এক মাস চলে গেল, দুই মাস চলে গেল, পরে আমার ছোট বোনের হাজবেন্ড বাসা আসছে। এখন আমি আমার ছোট বোন অনেক অনেক আদর করি, তো আমার ছোট বোন হাজবেন্ড আমার খুব ভালো জানতো, আমার দাদা তো করে ডাকতো। তো ভাইয়া কিছু মনে করেন না, প্লিজ চলেন না, মেয়ে দেখে আসি, আমি না দেখতে যাবো না, প্লিজ আমাকে এই কথা বলবেন না আপনারা এখন। পরে এদিকে আমার ছোট ভাইটা আমার কি করে, ওই জামাতে চলে যায়, তার দিক করে, আমিও তার দিক করি, আমিও তিন ছেলে দিয়ে আসছি আল্লাহ রাস্তায়। তো ও চলে যায়, তো ও আবার আম্মুকে ফোন দেবার করে, আম্মু আমার কাছে একটা মেয়ে আছে, খুব ভালো মেয়ে, তোমার দেখতে পারো, আমি মেয়েকে দেখে আসছি যে নামাজ পড়তেছিল।
আপনার আপন ছোট ভাই?
আমার আপন ছোট ভাই। বলো যে মেয়েটা কে? আমার এক বন্ধুর বোন, তোমার দেখতে পারো ভাইয়ার জন্য।
আচ্ছা
ঠিক আছে ওকে। এটা আমার ছোট ভাই আম্মুকে বলছে, এটা আমি এবার জানতাম না। পরে ওনারা বললো এই কথা বলার পরে, ঠিক আছে আমার চাচু, আমার ছোট বোনের হাজবেন্ড, আমার আব্বু, আমার আম্মু, আমার দাদু, হ্যাঁ এই চারজন মিলে সবাই মিলে প্রোগ্রাম করে মেয়েটা দেখতে যাবে। তারপরে পরে মেয়ের ভাইকে ডাকে নিয়ে আসলো আমাদের বাসায়, তখন আমি জানতে পারি যে মেয়ের ভাই আমাদের বাসায় আসছে। আসার পরে বলছে যে তোমার বোন? হ্যাঁ। পরে ও আবার সব হিস্ট্রি বললো, তো ওর আবার বাবা নেই।
আচ্ছা আচ্ছা।
ওর মেয়েটা বাবা নেই, তো ওরা দুই ভাই তিন বোন। ও আবার বোনের ভিতরে সব বড় ছিল, দুই ভাই ছিল, আবার দুটো ভাই আমার বয়সে ছোট। দেখার পরে পরবর্তী পরে আমার আব্বু আমার আম্মুকে সব কাহিনী বললো, দেখেন আমার এইভাবে নানি বাড়িতে মানুষ হয়েছি আমরা, আমার বাবাটা আমার অনেক ছোট থাকতে আমার মারা গিয়েছে, আমার আম্মুটা আরেক জায়গায় চলে গেছে, আমার নানু আমাদের মানুষ করছে,
জি নানারাই মানুষ করেছে,
মানুষ করেছে।
ওকে,
আমার আম্মু কত শুনে খুব খারাপ লাগে, আমার আম্মুকে ঠিক আছে তোমার বোনকে আমরা নিয়ে আসবো।
আচ্ছা,
তা আমি আবার ফট করে কথা আমার খারাপ লেগে যায়, একটি মেয়ে তার অবশ্যই ভালো, আমি আমাকে যে বিয়ে করা হচ্ছে এক কাজ করো, কোনো কিছু একটা টাকা নিবা না, কিছু দিতে চাই কিচ্ছু নিবা না, কিছু লাগবে না।
এটা আপনার এই ধরনের একটা সফট কর্নার হয়ে গেল মেয়েটা সম্পর্কে জানার পরে। ওকে,
আমি খুব যখন বলবো, হ্যাঁ তো ওই ছেলেটা না আমার পাশে কেঁদে দেয় আম্মুর কাছে, আমি পাশে করতে সব শুনে ফেলি, ঠিক আছে।
আপনি মেয়েটাকে তখনও দেখেন?
দেখিনি।
আচ্ছা,
ছেলেটাকে আমি চিনতাম ভালো করে, ঠিক আছে ও কথা শুনলাম আমার খুব কম, ঠিক আছে আমার ছেলে দেখতে পারো তোমরা।
আচ্ছা,
তা আমি আমার ফ্যামিলি আমার আব্বা অনেক খুশি যে আমার ছেলের সঙ্গে কথা বলছে, ঠিক আছে ওকে এটাই করো ছেলে। পরে তারা কি করে আমাকে নিয়ে মেয়ে দেখতে যায়, তো মেয়ে দেখতে আমি সোমবারে চলে যাই। যাওয়ার পরে আপনার এদিকে আমার আম্মু করে কি হাতে টাকা পয়সা নিয়ে যায়, মানে ওনাদের টাকা দিয়ে আজকে বিয়ে করে ফেলবে। পরে আম্মু টাকা পয়সা নিয়ে, তো মেয়ে দেখে আমাকে বলে হ্যাঁ ঠিক আছে আমি পছন্দ হয়েছে করো করতে পারো। পরে ওরাও বলে ঠিক আছে আমার হাতে সময় দেন, আমার আম্মু আব্বু বলে না সময় দেওয়া যাবে না, যত তাড়াতাড়ি ভালো ওটা আমার জন্য ভালো হয়, তো আমি আজকে বিয়ে করাবো। আমার আম্মু বলছে আব্বু বলছে আজকে কি হবে সম্ভব, আমাকে কিছুদিন সময় দেন, তো ওকে আমার সময় সময় দিতে পারবো না, হ্যাঁ আপনি যাতে তার সম্ভব ঠিক আছে তাতে শুক্রবারে আসেন, এটা বলে ওনার এই কথা বলো। আমরা চলে আসলাম, আসার পরে মনে করেন আমার ছোট বোন হাজব্যান্ড আমার ভাইয়া তখন বাসেন, আমার ছোট ভাই হতো তার দিকে, ও বললো ঠিক আছে তোমার বিয়ে করার ফলো আমার সাথে তুমি থাকবে না, তোমার ভাইকে যখন ভাই রাজি হয়ে গেছে তাতে কাছে সেরে ফেলো তোমরা। তো আমার এই বিয়েতে না আমাদের এলাকায় আমি যে এলাকায় ছিলাম তো ওনাকে আসতো 35 বছর যে এলাকায় আমরা,
জি
35 বছর এলাকাতে সবাই আমাকে চিনতো, সবাই চিনতো মানে এলাকায় সব, আমি একটা ফেমাস মুখ ছিলাম আমাকে সবাই চিনতো। তো হঠাৎ করে না আমাদের বাসার যে বিয়ের গাড়ি সাজাচ্ছে না সবাই জিজ্ঞেস করছে কার বিয়ে কার বিয়ে, মানে আমি কোনো অ্যারেঞ্জমেন্ট না মানে জাস্ট গাড়িটা সাজাচ্ছে বিয়েটা কার, শিবটির বিয়ে, ওর বিয়ে, মানে সবাই শুনে অবাক, আশ্চর্য কথা
আমরা কিছুই জানলাম না,
কিছুই জানলাম না, মানে সবাই মানে আমাদের যা কিছু ছিল কেউ বলতে পারে না, মানে আমার আব্বা আম্মা কাউকে বলেনি, মানে কথা যে ছেলে শুনে রাজি হয়েছে এখনই বিয়ে করে দিই।
আচ্ছা,
হ্যাঁ আমার বিয়েতে আমার ছোট বোনের হাজবেন্ড, আমার চাচা, আব্বাম্মু, আমার দাদি আর আমার এক মামা ভাই ছিল আর আমার ফ্রেন্ড ছিল, এই কজন লোক আর কেউ নেই।
এখানে একটু আমাদের শ্রোতারা অনেকে হয়তো নোট করছেন, শিপুর কথা বলার স্টাইল নিয়ে অনেক স্পিডে কথা বলে এবং প্রত্যেকটা সেন্টেন্সই কিছু কিছু শব্দ মোটামুটি খেয়ে ফেলে, এত স্পিড, এটা আসলে ওর সাধারণ স্টাইল। আমরা আসলে এখানে খুব বাচিক, খুব শব্দ চয়ন এবং খুব সুন্দর করে বলেন, এরকম লিসনার যে যেরকম আমরা তাকে এখানে সেভাবে উপস্থাপন করি, সুতরাং আমার মনে হয় আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না, কারণ আমি কিন্তু খুব ভালো বুঝতে পারি। আর আমার একটা বড় সমস্যা হচ্ছে আমি অনেক স্পিডে কথা বলি, খুব ছোটবেলা থেকে, কিন্তু প্রত্যেকটা শব্দ একটু একটু আলাদা আলাদা করে করার চেষ্টা করি সবসময় আর কি। ঠিক আছে, আমার মতো করে চেষ্টা করার দরকার নেই, আপনি আপনার মতো করে বলুন। হ্যাঁ, তারপরে
আমাকে নিয়ে যায় বিয়ের সাজ ওখানে হয়, হওয়ার পরে আমরা সন্ধ্যাবেলা চলে আসি,
মানে আপনি স্পটে গিয়ে মেয়েটাকে দেখলেন বিয়ে
মঞ্চে?
না, এর আগে দেখেছেন?
দেখছি, ওই বলবো যে আমাকে দেখালো, বলে যে
সো পছন্দ হয়েছে আপনার
দেখার পর। তো পরে পরে আমাকে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে বাসায় নিয়ে আসলো, আসার পরে সবাই আমাকে মানে আমাদের ফ্ল্যাটে যে ছিল ওরা সবাই দেখতে আসছে, এলাকটা মানুষ এখন কেউ জানে আমার যে বিয়ে হয়েছে, এখন অনেকে জানে না, মানে আমি যে এলাকায় ছিলাম কেউ জানে না, মানে যেই শুনে সে অবাক, তুই বিয়ে করে ফেলছিস কারণটা কি, হঠাৎ করে মানে আমার যা রাত্রি সেদিন ছিল আর কেউ জানতো না আমার যে বিয়ে, মানে বলতে আমার আব্বা আম্মু কাউকে বলে করছে না ছেলেকে, যে ছেলে রাজি তাকে বিয়ে করে দিই, ও তো রাজি হচ্ছিল না। পরে বাসা আসার পর আমাদের আব্বা আম্মু সবাই আমাকে আশীর্বাদ করলো, ওকে আশীর্বাদ করলো, করার পরে ভালোই চলতেছে আমাদের। আমার ছোট বাড়িতে আমার ইয়ে ছিল, চিল্লাই ছিল, ও আবার আমার বেতে ছিল না, তো আবার আমাকে ফোন দিয়ে বললো ভাইয়া কি আমি ভালো আলহামদুলিল্লাহ, তুই কবে আসবি? আমি আস্তে আস্তে আর 15 দিন লাগবে আমার আসতে আসতে। তারপরে আস্তে 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 হেবে চলতে 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 আমি আমার ওয়াইফের প্রতি একটা জিনিস ফলো করছি যে ও কি বলে ওকে, আমি যখন আমাদের বাসর আমি একটা কথা বলছিলাম, দেখো আমি সংসারে বড় ছেলে, আমি এই সংসারে বড় ছেলে আর প্রত্যেকটা বাবা মা তার বড় ছেলের প্রতি একটা 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 আবদার থাকে, যে তাদের সংসারের প্রথম সন্তান আমি আর তাদের আদর তো সবচেয়ে বেশি আমার প্রতি, কেন তার প্রথম বাবা মা আমার মুখ থেকে ডাক শুনছে তারা, হ্যাঁ প্রথম, যে এমন কিছু তুমি করবা না যে তোমার দ্বারা আব্বা মা কষ্ট পায়, তো আমাকে বলবা আমি ওটা সলভ করবো, তুমি এমন কিছু করবা না, ঠিক আছে। আর বড় হয় গাধা, মনে রাখবা বড়দের সবকিছু সহ্য করতে হয়, এটা নিয়ম, কেন বড়রা কলাম অনেক কষ্ট সহ্য করে ছোটদের, তারা এক নিজে আবদার করে, তারা নিজে না খেয়ে ওদের খাওয়াইতে হয়, এটা বড়দের একটা কর্তব্য দায়িত্ব, ঠিক আছে ভালোই চলতেছিল। তো এবার বলতাম তো ওর ভিতরে আমি এসে ফলো করলাম যে আমি এই কথাটা বলছি ও শুনছে, শোনার পরে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন চলতেছে ভালোই, এভাবে চলতে চলছিল না, তো আমার যে ছোট বোনটা ছিল না যে দিয়ে দিছি ওকে বা আমাদের পাশে রেখে দিয়েছিলাম, রেখে দিয়েছিলাম কারণ আমার ছোট বোন হাজবেন্ড আবার বাইরে চলে যাবে, ও ঢাকায় বাংলাদেশ কোনো কাম কাজ করতো না, তো আমাদের এখানে থাকেন ভিয়া, যখন চলে যাবেন তখন আপনি বউকে আমরা আপনার পাশে দিয়ে আসবো, এখন আমাদের এখানে থাকেন আর থাকার যাওয়া দরকার নেই, এখানে থেকে যান, সমস্যা নেই। তো ওই জিনিসটা হিংসাও করতো, তোমার বোন কেন এখানে থাকবে? আমাকে দেখো,
মানে আপনার ওয়াইফ এটা হিংসা
করছে, ওর কেন এখানে থাকবে? আমাকে না থাকবে কেন? ওর হাতে কোনো চাকরি নেই, উনি আবার সিঙ্গাপুর চলে যাবে, সিঙ্গাপুর চলে যাবে তখন কি করে খাবে? ছোট বোন এখন তো ফাড়ানো যাবে না, মানুষ ইফতে থাকতেই পারে, এখানে থাক কি আমাদের থাকতে, আমারটা তো খাচ্ছে খাচ্ছে, আমার বাবারটা খাচ্ছে, যে তোমার তোমার স্বামীরটা খেতে চলে তুমি বলতে পারতা, তোমার টাকা খেয়ে ফেলছে তুমি কেন দিচ্ছ? আমি কিছু করতে সেটা আমার বাবা মা করতেছে, কিন্তু আমার কোনো সাবজেক্ট তো নাও থাকতে পারবে না, মানে ও হিলে অনেক হিংসা করতো।
আচ্ছা আচ্ছা,
মানে ওর মানে ওর মানে মেন জেলাসি ছিল কি, মানে ও এখানে কেন থাকবে?
হ্যাঁ,
এইভাবে ভালোই চলে আসছে, এইভাবে না আমার ছোট বোনের সাথে হাসির সাথে হ্যাঁ ওর একটু কথা কাটাকাটি হয় এই ব্যাপারটা নিয়ে।
আচ্ছা,
আমার ছোট ভাই বলে আমি ভাবি যে আমি পছন্দ করে বিয়ে করে এসেছিলাম, এইভাবে আমার ভিতরে কথা বলতেছে, সে অনেক কষ্ট পায়, কথাটা সে অনেক কষ্ট পায়। তা থাক কিছু মনে করেন না, ও বয়স কি আর ও ছোট, মানে আমার ওর বয়স 18 হবে তখন, ওর সবার জ্ঞান তো এক না ভাইয়া, থাক ম্যানেজ করে না। তারপর আমি আমার বোন জামাইকে বলে জিনিসটা সলভ করে ফেলেছিলাম। এভাবে চলতেছে চলতেছে যে ওর এতই ব্যবহার এতই খারাপ যে আমি মানে কোনো কথা পারতাম না। আমি বাসায় আসতাম, আসার পর আমাকে অপার ছিল কি পানি খেতাম, বাবা মা আমি আসলে দিতে হতো, ওই জিনিসটা ওর বলে দিয়েছিলাম, জিনিসটা করতো না সহজে। আমার জিনিসটা মাইন্ডের কারণটা কি, আমি একটা তুমি কাজটা করো যে আমার সাথে ইস্তি করে আমি কালকে পড়ে যাবো, ওটা করতো না, ভুলে যেত। আচ্ছা একদিন, আবার আরেকদিন আমি কালকে শুক্রবার নামাজ পড়তে যাবো, আমার পাঞ্জাবি দা হ্যাঁ ঝেলে করে রেখে দিও, করতো না, ভুলে যেত। এরকম কেন হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না, আমি খুঁজে পাচ্ছি কারণটা কি, কারণটা কি? পরে একদিন আমি বাসায় ঢুকবো, ঢুকার ওদের আমি ঘরে চিলে চিলি শুনি, দেখি শুনি ও বলতেছে যে আমি যে আগে জানতাম এই ফ্যামিলিতে আসতাম না, আমার ভাইয়া কেন আমাকে এত বড় একটা ফ্যামিলিতে ফেলাইছে, হ্যাঁ আমি যদি আগে জানতাম এই ফ্যামিলি বিয়ে করতাম না, আমার ভাইয়া কি করছে, আমার না কথাটা শুনে না অবাক, কি এটা কি কোনো কথা? তো আমি বাসায় কিছু বলিনি, রাতে আমি বলে আসছে, দেখো যে কথাটা বললাম এটা কারণটা কি জানতে পারি? ওই কি বলছি? এই যে ওই ঠিকই তো বলছি, হ্যাঁ যে আমি তো এত বড় ফ্যামিলিতে আমি আসার প্রশ্ন ছিল না, আমি আগে তোমাকে বিয়ে করতাম কেন? তোমার মানুষের বড় ফ্যামিলি খুঁজে, জয়েন্ট ফ্যামিলি খুঁজে, মানুষ জয়েন্ট ফ্যামিলি থাকা মানে জানো শেখা যায় মুরব্বীর কাছ থেকে, মুরব্বীর কিভাবে কাজ করে, কিভাবে তারা সংসার চালায় শেখা যায়। আর তুমি হলে সংসারে বড় বউ, আর সব দায়িত্ব তোমার উপরে পড়বে, তুমি জিনিসটা সবকিছু ম্যানেজ করবে, তুমি তুমি আমাদের সবাইকে শাসন করবা, তুমি যদি উল্টা পাল্টা করো ওরা তোমার থেকে শিখবে, আর তুমি যদি ভালো করে তোমার ভালোটাই শিখবে, এটাই তো তোমার কয়। আমি এটা পারবো না, আমার সম্ভব না এগুলো, মানে কয় না কেন? আমি দেখো কেন বলবো না, তুমি তো সংসারে বড়, তোমার জানতে হবে কেন না, আমি যদি কোনো শিখি বেশি বলতে আমি কিছু শিখি নেই, এই কথা বলে আমি এটা কোনো কথা বলো তুমি ভালো কথা। এবার আমাদের একটা বাচ্চা হয়, হ্যাঁ আমার একটা ছেলে হয়।
কতদিন পরে
এটা? এটা এক বছর পরে।
এক বছর পরে আপনার একটা ছেলে হলো, ওকে, কি নাম রাখলেন?
ওর নাম রাখলাম মনে হুসাইন।
হুসাইন, ওকে।
তারপরে ছেলে হওয়ার পরে আমার ছোট ভাইটা যেদিন ছেলেটা হয় ও বিমন মিষ্টি বিলে, ও অনেক খুশি হয়ে যায় আমার যেমন বাচ্চা হয় অনেক খুশি হয়ে যায়। তো এদিকে একটা ঘটনা ঘটে দিদি ভাইয়া জানেন যে আমার ছোট ভাইটা আমার ছোট যে শালিটা ছিল ওর সাথে অ্যাফেয়ার হয়।
আচ্ছা,
এটা আমরা জানতে পারি না। তো অ্যাফেয়ার হওয়ার পরে লাস্টে একদিন দুদিন আমাকে বলে যে তোমার ভাইয়ের সাথে মনে আমার বোনের সম্পর্ক আছে, আমি কি বলে তুমি কথাগুলো? আমার ছোট আমাকে একদিন বলছে ভাইয়া তোমাকে এখানে বিয়ে করে সবচেয়ে বড় ভুল করছি আমি, আমি যদি আগে জানতাম তোমাকে বিয়ে করাইতাম না। আমি তুই হঠাৎ কথা বলি ভাইয়া লাস্টে ভাই, এর ভিতরে ওর ব্যবহারটা আমার প্রতি এমন ছিল যে আমি কাউকে বলতে পারতাম না, আমি কাকে বলবো, আমি তো যে জিনিসটা ভয় পেতাম ওটা আমার কপালে হয়ে গেছে, মানে আমি যেটা চাইতাম এটা বিপরীত করতো, আমি বলতাম এই কাজটা করো, এই কাজটা ইচ্ছা করে ভুল করতো।
আচ্ছা আচ্ছা,
এই ভুলটা কেন হচ্ছে? আমি কি করবো, কিছু বলতাম না কাউকে, আমি চুপ করে মনের ভিতরে রেখে দিতাম। আমি মনে করি আচ্ছা তুমি আজকে কাজ করে রেখো, ওই কাজটা করতো না, আমি রাত্রে আসতাম এই কাজটা করতো, হ্যাঁ ভুলে গেছি। ভুলে গেছো মানে? হ্যাঁ, এবার ভুলে কোনো কাজ, আমি তোমাকে কাজ করতে গিয়ে বলছি তুমি কাজটা ক্লিয়ার করে আমাকে বলবো কাজটা করে ফেলছি, ও ভুলে গেছো। তো আমার ভাইয়া বল ভাই আমি তোমাকে এখানে বিয়ে করতে বলে ভুল করছিলাম, কি না আমার কপালে ছিল এর ভাই, তোমার সমস্যা নেই, কো কিছু না, তো ভালোই চলতেছে। পরে যখন আমার ছোট ভাইয়ের সাথে আমার শালির অ্যাফেয়ার হয় তখন ও আমি জানতে পারি আমার তোমাকে বলে এই ঘটনা, তো আমি ছোটকে মারি, তুই এই কামটা কেন করছিস? তো মার পরে আমার ছোট রাস্তায় সরে যায়, ও যে সরে গেছে হ্যাঁ আমরা সবাই জানতে পারছি, কিন্তু ভীতি ভীতি আর এতদিন চলে গেছে আমি কি জানতাম না।
আচ্ছা আচ্ছা,
তারপর আপনার একদিন দুদিন ভালোই চলতেছে, তা আমি আবার আবার আমার শাড়িতে অনেক আদর করতাম, অনেক আদর করতাম ওকে, ওকে যা বলতে যা কিছু আমি ওই দিতাম। এখানে আমার আমার হিংসা করতো, হিংসা করতে জানেন ও বলতো যে তুমি আমার এই ছোট বোনটাকে তো আরেকটা আছে ওকে দাও না কেন, আমি দেখো ও তো ছোট তখন কিছু লাগতেছে না, ও এখন পড়াশোনা করে, ওর তো একটা খরচ দরকার আছে, ওর বই কিনতে হয়, ও এক এক জায়গায় বান্ধবীর সাথে যায়, ওর কিছু কিনে ওকে কেন দেন, ওকে তো অবশ্যই ওর মতো হবে, ও অবশ্যই পাবে আমার থেকে।
আচ্ছা,
ও অনেক হিংসা করতো, আমি তো আমি এটা কি ধরনের কথা। তো ওকে নিয়ে হ্যাঁ আমরা আবার ঘুরতে গেছিলাম একবার, আমি আমার এই ছোট আপুকে বললেন ও আমাকে ভাইয়া আপুকে বললেন না সমস্যা নেই তো ওকে নিয়ে ঘুরে ফিরে চলে আসছি একদিন ফট করে আমার শুনে আমার পরে শালি ওকে বলে আমার ভাইয়ের সাথে ঘুরতে গেছিলাম তোর ভাইয়া আমাকে বলো না আমি ভাইকে বলতে না করছি আমি দেখো তোমার বুনি রাখো আমি বলতো আমি কেন বলবো তুমি রাগ করো আমি রাগ করবো কি আমি দেখো কেন বলতে না আমি বলি ও যখন ফ্যামিলিতে যেতে চায় তখন ওর সাথে আরো আরো দুটো বোন ছিল মামতো বোন ছিল কাকে ওরা যেতে চাইছে ভাইয়া ওদের নিয়ে আপনার খরচ বেড়ে যাবে কারণ ওদের না তো না চাল আমি আপনি আমার ছোট ভাইটা আছে আমি চলে যাই ঘুরে আসি তো এই কারণে ও না করছে আপনি কাউকে বললেন না ভাইয়া বললে সব কষ্ট পাবে এই ব্যাপারে আমার বউটা অনেক মাইন্ড করে পরে এই নিয়ে মানে অনেক কথা কাটা কেটে হয় আমি দেখো এমন কিছু চিন্তা আমার মাথার ভিতরে ঢুকে পানা যেটা নিয়ে সংসার অশান্তি হয় তো সংসার হলো কি জানো সুখের একটা জিনিস এই সুখ তো এরকম সবাই পায় না আর সুখ তো অর্জন করতে হবে দুজনের মাধ্যমে এমন কিছু তুমি চিন্তা ভাবনা করো না যে এটা দিয়ে আমার সংসারটা বেঁধে এত গণ্ডগোল সৃষ্টি হয়ে যায় ভালো কথা এটাই এর ভিতরে করে কি জানেন আমার ভাইটা না আমার স্বামীর সাথে আবার অ্যাফেয়ার করে ফেলে এটা ওই যে আমি শাসন করার পরে এটা আমি জানতাম না তো আমি যখন ওই বাসে নতুন জামাই হিসেবে যাই আমার ভাইটা আবার মাসে একটু খুব খারাপ হয়ে যায় একটু জিনিস জিনিস করতো তো ওরই আমি তো নতুন জামাই তো ওরই বন্ধু বলতো তো আপনার ভাই ওরই তো বন্ধু বলতো যে ও রাস্তায় জিন্স কোট পরে রয়েছে আমি ওরে নিয়ে বাসে দিয়ে আসছি তো আমি তো ওর বাসায় নতুন জামাই আমার সঙ্গে কথা খুব খারাপ লাগে তো আপনার কথা ভালো প্রশ্ন উঠে না আমি এবার নতুন জামাই আপনি আমার সঙ্গে কথা কেন বলবেন আমার ভাইয়ের বদনাম আপনার বন্ধু বান্ধবের কথা আছে আপনারা জানেন এটা আপনারা আমার কেনা বলে আপনি ওকে বোঝাবেন আপনি আমার কাছে কথা বলো আমাকে আমি নতুন জামাই আমি এই কথা যখন শুনি আমি প্রচুর করতে পারছি দেখেন যার যে ব্যক্তিগত ব্যাপার ও নেশা করে ওর ব্যাপার না আপনার ভাই তো অনেক খারাপ মানে ওর বন্ধু বলতেছে ওকে আমি নিয়ে গেছি এখান থেকে তো ওদের টাকা ছিল যে আমার ভাইয়ের সাথে হ্যাঁ মানে এই যে আমার স্বামীর সাথে যে সম্পর্ক জানা পরে মানে জিনিসটা মানে একটা ভাঙা সৃষ্টি করছে আমি না লাগে তা আমি থেকে ভালো
আচ্ছা আচ্ছা
একদিন হুট করে আমার স্বামী আমাকে রাত্রে ফোন দিয়ে বলল ভাইয়া আমি কোনো অন্যায় করি হ্যাঁ বড় তখন অনেক আমাকে মাফ করেছেন দেখো পড়াশোনা যদি পরীক্ষা রেখে খারাপ করস ওটা কোনো সমস্যা নেই মানুষ আজকে পরীক্ষা খারাপ করছে আরেকদিন ভালো করবে ওটা মাফ করবে এবার এমন কিছু অন্যায় করবি না যে অনার দ্বারা তোর একটা অনার দ্বারা তোর ফ্যামিলি দশ মাস কষ্ট পেতে হয় ও অনেক মাফ করা যাবে না ভাইয়া এটা সব মনে রাখবা এই কথা বলে ফোনটা কেটে দেয়
আচ্ছা
আমি আমার আমি আমার ছোট ভাই আমাকে চাকরি ঠিক করি আমাদের ওখানেই আমি কালকে সকালে হেরে থাকিস তোকে আমি নিয়ে যাবো আমার ওখানে ঠিক আছে তো আমাকে বলো কি ভাইয়া আমার আজকে অনেক কাজ আছে একটা ইম্পর্টেন্ট কাজ আছে তুমি কি করো এই আমি কালকে আসবো আজকে চল আসি প্রথম দিন চল কিনা আজকে যেতে আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে ও হয় এসএসসি পরীক্ষা দিবে মানে টেস্ট পরীক্ষা দিবে আমার শালীরা ও করে কি জানেন পরীক্ষা হল থেকে বেরিয়ে যায় ওর সাথে চলে যায়
ওকে
যখন চলে যান হ্যাঁ তখন আমার ছোট ভাই আমার ইয়েকে বলে যায় আমার ওয়াইফকে আমি আজকে বিয়ে করবো হ্যাঁ কাউকে বলবো না
মানে এটা আপনার স্ত্রী জানতো যে তার ছোট বোনকে আপনার ভাই বিয়ে করতে যাচ্ছে
না জানতো মানে মানে ফার্স্টে জানতো পরে জানতো না পরে অন্য একটা নাম বলছে
মানে আলটিমেটলি যখন সে বিয়ে করার কথা বলেছে তখন আসলে কাকে বিয়ে করতে যাচ্ছে সে বিষয়ে সে কিছু বলে
অন্য একটা নাম বলছে
অন্য একটা নাম বলেছে মানে তার যে বোনকে বিয়ে করতে যাচ্ছে সে বিষয়ে পরিষ্কার ঠিক
আছে ভাবি রিসিভ তুমি করবা
ওকে প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটা ছোট একটা বিরতি নিতে চাই সাংসারিক কিছু টানা পড়েন আমরা দেখতে পাচ্ছি এবং গল্পের মোড়টা অনেকখানি ঘুরে গেছে কিন্তু এখানেই শেষ নয় কারণ আমরা সবসময় একটা কথা বলে থাকি কোনো বিরতিতে আসলে অনুমান করার কোনো সুযোগ নেই যে শেষ পর্যন্ত আসলে কি ঘটতে যাচ্ছে আজকে শিপলুর জীবনের গল্প এখানে প্রচার হচ্ছে আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও যদি আপনারা ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 আরো একবার বলছি facebook.com/hello8920 ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন ফিরে আসছি ঠিক রাত 12:06 সময় এখন রাত 12:06 আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শিপলুর জীবনের গল্প এখানে প্রচার করা হচ্ছে শিপলুর কাছেই আমি ফিরে যেতে চাই আর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে বলছি যদি আপনারা শিপলুকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 আরো একবার বলছি facebook.com/hello8920 ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন ওকে শিপলু তারপরে কি হলো
পরে তখন বলছে ভাবি তুমি রিসিভ করবা তো আমার ওয়াইফ জানতো না যে ওর বোনকে বিয়ে করতে যাচ্ছে
আচ্ছা
তো ভালো কথা তো ও আবার যখন এই বাসা থেকে বের হয়ে যায় তখন আমাকে ফোন করে বলে ভাইয়া তোমাকে টাকা হবে আমি কেন কি দরকার আমার টাকা নেই কাজ করে তুমি এক না পারলে আমাকে কিছু জোগাড় করে দেবো কিন্তু কি করি বলতে পারছি না আমার কাজ আছে ভাইয়া আচ্ছা আমার সঙ্গে এক কাজ করতে আমার এক ভাইয়া আছে হ্যাঁ ওনার থেকে নিয়ে আমি দিয়ে দেবো তো ওকে বলছি ও করে কি জানেন যে বলছে 200 টাকা নিবে
আচ্ছা
ও কি ওনার থেকে 2000 টাকা নেবে আমার কথা বলে তো বিকাল 5টার দিকে হ্যাঁ আমাকে ফোন দেয় ওর এক বন্ধু, ফোন দিয়ে বলে কি ভাইয়া বাপ্পি তো বিয়ে করছে। বিয়ে করছে মানে? হ্যাঁ। কাকে? আপনার শালিকে। আমি কি বলিস তুই? হ্যাঁ, ও তো এখন আপনাদের বাসায়। আমি সাথে সাথে বাসে ফোন দিই, ফোন দিই, আমার ওয়াইফ ফোন ধরে, ধরার পরে বলতেছে হ্যাঁ হ্যাঁ তোমার ভাই কি কথা আমার বোনকে বিয়ে করে নিয়ে আসছে। তো এদিকে একটা মজার ঘটনা হচ্ছে ভাই, যে বাপ্পি যখন বউকে বলে ভাবি আমি বিয়ে করে যাচ্ছি, মেয়েটাকে তুমি রিসিভ করবা, তোমার দায়িত্ব। পরে চলে যাওয়ার পরে না, তখন ঠিক আছে, ও বিয়ে শাদী করার পর আসে পরে না, ওকে বরখা বরখা পরায়া একবার নাক মুখ ঢেকে নিয়ে আসে বলে। আমি পরে আমি পরে শুনতে পাই ঘটনা, ওই আমার আম্মা বাসা ছিল না, ঠিক আছে। বিকালবেলা আসে, আসে পরে দেখেন করছে কি, পরে একটা মেকআপ পুরো চোখ মুখ ঢেকে নিয়ে আসে। আর আমাকে ভাবি মুখ তুমি দেখবে, তো গেট লক করছে, তো কি করছে আমার ভাই আসছে, আসে তোকে ভাবি তোমার তোমার নতুন জাল। তো ওর যে বোন আমার এখনো জানতে পারেনি, যখন মুখটা এমনি করে খুলে দেখছে না, ওর বোন আল্লাহ রে আল্লাহ কি করছে বোন ভাগে লেগে পড়ছে, মানে ও শুনে না কানাগারি শুয়ে দিছে। পরে আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পরে এই ঘটনা বললো। পরে আমি সাথে দোকান থেকে চলে আসলাম, আসার পর বাস আসার পরে হ্যাঁ দেখি আমার ছোট ভাই, পরে ছোট ভাইয়ের ওয়াইফ, তারপর আরো মানুষ না সবাই আসছে। পরে আমি ওকে জিজ্ঞেস কাহিনীতে কেমন কি ঘটলো, কেমনি এমনি এমনি আমি আসি না, ও চলে আসছে, মানে আমার ছেলে বলেছে যে ওই চলে আসছে, ওনার মধ্যে ছিল কুয়াশা, ও চলে আসছে মানে ও এসে আমাকে ফোন দিয়ে বলে তুমি যে আমাকে বিয়ে না করো আমি গাড়ি চালিয়ে জান দিয়ে দিবো, এখন তুমি আমাকে বিয়ে করতে হবে। তুই বিয়ে করতে হবে, তুই এই ব্যাপারটা জানোস না, তুই আবার এরকম তুই কেন করতে গেলি, ওই কি করুন তখন দুপুর পরে না সেখানে, তুই কেন জিনিসটা করতে যাবি। ভালো কথা হবে বাসার বিচার হলো, আমি অনেক কষ্টে বোঝা টিজা দিয়ে আসলাম, এখন আমার ছোট ভাইয়ের আরো একই কথা যে আমাদের যদি বিয়ে না না ঘন করে নাও আমার দুজনের সাথে জান দিয়ে দেবো, এবং কোন অঘটন ঘটায় ফেলে দায়িত্ব তোমরা নিবা।
আচ্ছা,
ডাইরেক্ট এই কথা বলে আমার আব্বার সঙ্গে কথা বলে যে আমার আব্বা তোর দিকে চেহারা দিচ্ছে, তোর একটা ছোট বোন এখন উপস্থিত অবিবাহিত আছে, তুই কাছ থেকে কিভাবে করলি? তার লাস্টে আমার আব্বুর চিন্তা করলো যে কি করা যায়, কি আছে আমার একটা চাকরি ছিল না মাসুম, ওকে দিয়ে হ্যাঁ পাঠা যায়, ঠিক আছে ওকে দিয়ে আস সাথে আমিও যাই। আমি যে বুঝতে দিয়ে দিয়ে আসি ওকে বাসায়, আমার আব্বা বাধ্য হয়ে মানে মান সমান দিক তাক ই করে লাস্টে আমরা নিয়ে আসি মেয়েটাকে। ওর ফ্যামিলিতে কেউ রাজি না আমার ভাইয়ের সাথে বিয়ে দিবে না, মেয়ের কথা বলে আমি ওকে বিয়ে করবো। দুই ফ্যামিলিতে অনেক ঝগড়া সৃষ্টি হয়েছে ব্যাপারটা নিয়ে, অনেক বাধ্য হয়ে লাস্টে কি করুন। পরের দিন আমরা গেলাম যে ওকে আবার নতুন করে কাজই পড়ায় বিয়ে করে নিয়ে আসি। আসলো, আসার পরে চলতেছে, তখন আমার বউ বলে তুই আমাকে কোনদিন বোন বলে পরিচয় দিবি না, তুই আমাকে ভাবি ডাকবি, বোন ডাকবি না আমাকে।
আপনার বউ সেটা ছোট বোনকে বলছে?
হ্যাঁ।
ওকে,
আর তুই কোনোদিন এই ব্যাপারে কারোর সাথে শেয়ার করতে পারবি না, আর আমাদের সাথে তোর কোনো সম্পর্ক নেই। ওদের ফ্যামিলি থেকে এক কথা বলছে যে আমি এই ওর সাথে সম্পর্ক আছে, আমি তেজুপুত করলাম, তো আমার সাথে কারোর সম্পর্ক নেই। তা আমার ছোট ভাই ওকে যখন নিয়ে আসছি না, তো শুধু ওর মামা ওকে তুলে দেয় আমাদের হাতে, আর কেউ আসে না। তারপরে বাস ঠিক আছে এভাবে চলতেছে, তো আমার ওয়াইফে যখন ভাবি বলে ডাক দিত সবাই, আমি খাবো কিন্তু মানে মার পেটে বোন তোমাকে ভাবি ডাক দিতে খারাপ দেখা যায় না, তো অবশ্যই নিজের কাছে খারাপ লাগে। কি হয়েছে? না কি হয়েছে মানে আমার বোন বোন মরে গেছে এক কথায়, আর এই ছয় মাসের ভিতরে আমার ছোট ভাই ওয়াইফের সাথে সঙ্গে কোনো রিলেশন ছিল না, মানে সবাই আসতো আমাদের বাসায় ওর সাথে কি কথা বলতো না, আমার আব্বা জিনিসটা ফলো করতো, কিন্তু আমার ছোট বোনের সাথে কেউ কথা বলে না, ওর তো মন খারাপ হয়ে যায়। তা আমার আব্বাটা জিনিসটা আস্তে 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 কি করে বিছানির সাথে মিশেল করে, এটা কোথায় খারাপ দেখা যায়। তা আমার ছোট বেটা বলে না আব্বু ওই ফ্যামিলির সাথে ওর সে কোনো রিলেশন দরকার নেই, তুমি যাও না, ওই ফ্যামিলি যদি আমার রিলেশন রাখতে যায় এখানে ধরো একটা ঝগড়া সৃষ্টি হবে, ওই জ্যামনেস এমনি অনেক ভালো আছে দরকার নেই। পরে আব্বুকে নেই দেখতে খারাপ দেখছে, বাবা দেখ একটা মেয়ে দুই বাড়ির মেয়ে আমার পাশে আসছে, এক মেয়ের সাথে সবাই কথা বলে আরেক মেয়ের সাথে কেউ কথা বলে না, দেখতে খুব খারাপ লেগে গেছে, ও তো একটা বাড়ির মেয়ে। ছোট বোন কি হয়েছে দেখলে তুমি কেন কথা বলছো এখানে, আশ্চর্য কথা
মানে বড় বোনের সাপোর্ট করতে ছোট বোনই ভাবে পরে।
তুমি এখানে তোমার কোনো প্রশ্ন নেই, আসলে তোমার দুইটা বোন একসাথে আসলে তুমি কথা বলতে পারতো, আর যদি অন্যবার একটা মেয়ে আসছো এই কথা কখনো বলতে
পারতো না,
সাহস পেতো না।
রাইট,
এভাবে চলতেছে ভালোই, আমি পাশে আসতাম দিকে কথাবার্তা বলতো না। পরে আমার ওয়াইফের বিহেভটা আসতে দিকে টোটালি চেঞ্জ হয়ে গেছে, টোটালি মানে আমার সাথে এমন বিহেভ করতো মানে আমি মানে সহ্য করতে পারতাম না, আমি যেটা বলতাম এটা রিপিট করতো, মানে আমি যেটা পছন্দ করতাম না ওটাই করতো। আবার ওর একটা সবচেয়ে বড় একটা বাচ্চা অভ্যাস ছিল কি ভাইয়া, যে এই বাড়ির কথা ওই বাড়িতে ট্রান্সফার করতো। এটা আমি সবচেয়ে বড় রকম মনে একটা দুঃখ হয়েছে যে এখানে যা কিছু ঘটে তুমি এখানে মাটি দিয়ে দাও, এখানে এই কথাগুলো ওখানে
ট্রান্সফার
বলতো। আর আমার শ্বশুরবাড়ি একটা জিনিস আমার জিনিস কষ্টের প্রতি যে ওরা তার মেয়ের কথা পাথর নদীতে বেশি, মানে ওটা তারা যাচাই বাছাই করতো না, ওইটা নিয়ে আমাদের কাছে আবার রিপিট করে আসতো, এই কাজটা আপনি কেন করছেন, মানে তারা তার ছোট মেয়েটার কথা বিশ্বাসই করতো না, মানে ছোট মেয়ে কি বলছে তারা বিশ্বাস করতো, ওর কোনো কথা বিশ্বাস করি না, এক কথা বলতো মানে আপনারা ওকে দেখে নিয়ে গেছেন কারণ আপনি কাজটা করছেন, আমাকে আশ্চর্য কথা, মানে যে কোনো কথা বলতাম, মানে আজকে আমি এখানে একটা ফ্রেন্ডের কথা কথা বলতেছি, এটা ও ছিল আর আমার ছোট ভাই ওর ভাষা যেত না, আমার ছোট ভাই যেতে দিত না, এটা তুমি ওর ভাষা যেতে পারবো না, আমার এটা অর্ডার, আমার ছোট ভাই ওর আসলে খুব ভালো একটা মেয়ে, ও ওর স্বামী কথা খুঁজছিল তুমি যেতে পারবো না, কিন্তু আমার ভাষা এটা শুনতো না ওর কথা, মানে ওর মানে ব্যবহারটা রাস্তা আমার দিকে এমন একটা চলে গেছে যে ও লাগে কি ও আমাকে সুযোগ দিতে পারতেছে না, এরকমটা হওয়ার কারণটা কি আমি কোনো মূল খুঁজে পাচ্ছি না,
মানে যা করে তা দুই বোন সবসময় একসাথে করতো, ব্যাপারটা কিরকম যে দুই বোন একজোট হয়ে গেল,
মানে একজোট মানে কি মানে আপনি মানে মানে আবার ওই বোনকে কিছু বলতাম ওই বোন জব দিত,
ওকে বুঝতে পেরেছি, হ্যাঁ তারপর
তা আমার বাচ্চাটা হলো হওয়ার পরে আমার এক এই চাষ্ট বোনের হাজবেন্ড মারা যায়, মারা যাওয়ার পরে আমাকে ফোন দেওয়ার জন্য অফিসে ছিলাম, তো আমার ওই চাষ্ট বোন হাজবেন্ড মারা গেছে আমি যাবো, আমি যাওয়ার কিন্তু একটা সময় মানুষ মারা গেলে দোয়া একটু করতে দোয়া করো, আর ওনাকে কোনো দেখি নাই আমি, যাকে কোনো দেখি নাই যে আমাদের পাশে কোনো আসে নাই, আমাদের বিয়ে করে আমাদের দাওয়াত দিয়ে খাওয়া নেই, তো এক কাজ করো তুমি না যে দোয়া করো, আমার ছেলেটা তখন মুসলমানি করে, সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমার, যে আমার ছেলেটা আবার পোস্টারের সমস্যা ছিল, আমার ছেলে বয়সটা আড়াই বছর, তো ডাক্তার বলতেছে কি ওকে মুসলমানি করা দেন তাহলে ঠিক হয়ে যাবে, তো আমি কেন হাজুমদা করেছি আমি ডাক্তার দেওয়া করেনি, তো হাজুমদা করেন বাচ্চা অনেক ব্লাড বেরিয়েছে, করার পরে দশ দিনের মাথায় চাষ্ট করে হাজবেন্ডটা মারা যায়, তা আমার বাচ্চা ঘাটা শুকায় নেই, পরে আমাকে শুনতে বলে দুলাভ মারা গেছে আমি যাবো, আমাকে দেখো তুমি যাবা বড় কথা, আসলে তোমার বাচ্চা অসুস্থ, তুমি আমাকে কিভাবে যাবা তুমি ওকে নিয়ে, হ্যাঁ তোমার ভাইয়েরা সবাই যাক তুমি থাকো সবাই দোয়া করো, ওগুলো কি জানেন মানে আমার কথা না শুনে না বাচ্চাকে নিয়ে গেছে, বাচ্চাকে নিয়ে আমি আর জানতাম না
কোথায় ছিল, মানে যেখানে যাচ্ছে সেখান থেকে
আপনি মেঘনাতে
ডিস্টেন্স কত কত
আপনার এখান থেকে প্রায় 30 কিলোমিটার হবে,
30 কিলোমিটার ওকে,
তে তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল, তো আমি সন্ধ্যার দিকে বাসায় আসছি, এসে বললাম ছোট মুখে তোর ভাবি কোথায়, ভাবি তো ওই যে দুলাভে মারা গেছে ওখানে চলে গেছে, আমি তাহলে হুসাইন কোথায়, হুসাইনকে নিয়ে যাবো, ওকে নিয়ে গেছে মানে ওই যে আমাকে ফোন করে বলতো তুমি বাসায় আসো আমি রাখি আমি যাই, সেটা কথা ছিল আমি আসতাম, কাজটা ঠিক করছে ওর বাচ্চাটাকে নিয়ে গেলো, এই বৃষ্টির ভিতরে আবার একটু শীতের দিন আমার ছেলে এমনি শরীর ভালো না, আমি কে কে গেছে কই দুই ভাবি গেছে আর দুই ভাই গেছে, আমি ওর ভাই দুটা পোলাপানকে নিয়ে যেতে পারলাম ওর ভাই, ও কেন ওর বাচ্চাকে নিয়ে গেলো, এছাড়া ওর ভাই যদি ওর দুই পোলাপানকে নিয়ে যেত তাহলে বুঝতাম না ওর ভাই পোলাপান দুটা নিয়ে গেছে, ওর কাছে যদি ওর বাচ্চা ছিল ওটা বড় হয়ে গেলো, আচ্ছা ওটা বড় হয়েছে মনে হয় মানুষ মারা যেন যেতেই পারে, আমাকে ফোন দিয়ে বলতে পারতো, ও কোনো জানেন এই বৃষ্টির ভিতরে আমার পাশে নিচে যেই ওদের পাশে যেতে হয়, আমার পাশে না নি ওদের পাশে চলে গেছে ডাইরেক্ট, রাত প্রায় 9টার মতো বাজে
ফিরে আসার সময়,
হ্যাঁ
ওকে,
তা আমি বসে গেছি ফোন দিয়েছি ফোন ধরে না, পরে আসছে বৃষ্টি বৃষ্টি ভিজে ভিজে আসছে ঝিঝির বৃষ্টি, তো বলছে যে আমি তুমি আসছো কেন, আমি কই ওকে তুমি কেন নিয়ে গেছো, তা কি করবো কান্না করছো কেন করছো, এই অবস্থা দেখছো হাতে কি রক্ত পড়ছে, তো কি বেশি নিয়ে গেছে, আমি নিয়ে কিছু তো আমাকে ফোন দিতে পারতাম, এভাবে বলো না তো আমার সাথে খুব তারা মানে এমনি কথা বলতেছে ভাইয়া, মানে ওর কথা ইস্টার থেকে আমার মাথা রক্ত উঠে গেছে, আশ্চর্য কথা তুমি এই কিসের কথা হাত নিয়ে কথা হয়ে যাবে, মানে আঙুল আঙুলের কথা বলো না প্লিজ, কি আঙুলের কথা বললে এই যে আমি একটা থাপ্পড় মারি ওকে, থাপ্পড় মারার পরে ও আমাকে খারাপ একটা বিহেভ করে আমার সাথে, পরে আমি আর একটা থাপ্পড় মারি, মারার পরে ও মানে অনেক ই করে, পরে আমাকে মানে একটা বকা দেয় একটা গালি দেয়, পরে আমি দুই তিন থাপ্পড় মারার পরে ও কি করে জানেন আমার বাচ্চাটাকে ধুয়ে খালি পেয়ে এক দূরে বাসতে বের হয়ে যায়, বাসায় যায় ওই ভাইদের কাছে বিচার দেয় আমাকে ও মারছে এই কারণে, ওর ভাইয়া আমার মোবাইলে ফোন দিয়ে আমাকে এমন এমন বাজি কিছু বকা দিছে ভাইয়া, যে একটা ছেলের কাছে একটা মার নামে এসে বকা দেওয়া মানে আমি খুব মাথায় রক্ত উঠে যাওয়ানো, মানে অনেক খারাপ বকা দিয়েছে, মানে আমি মুখে আনতে পারতেছি কি বকা করে আমাকে দিয়েছে, তো আমি বলছি ভাইয়া আপনি মুখের ল্যাঙ্গুয়েজটা ঠিক করেন, আপনি কাকে বকা দিচ্ছেন, আপনি চিন্তা করে দেখছেন আপনি কী হয় উনি সম্পর্কে, ও আমার কোনো কথা শুনতেছে না, তোকে দেখে নিব আমি, আপনি যা পারলে করে নিন আপনি মুখটা খারাপ করবেন না, ঠিক আছে এটা গেল রাত্রেবেলা ঢাকা ওরা ঢাকা মেডিকেল গিয়ে বলে এই ডাক্তার রিপোর্ট নিয়ে আসছে, নিয়ে এসে ওকে বলে আমি গলা টিপে ধরছি, কিন্তু একটা জিনিস কি ভাবেন ওর মারপেটে বলছি ওখানে ছিল আমি ওনাকে মারি, মেল সাক্ষী ওগুলো দেখছে কি করছি শীত শুকা বোঝে না অনেক কেস করে,
আপনি জীবনে প্রথম গায়েহাত তুলেছিলেন তার কত কতদিন সংসার করার পরে,
তিন বছর
সংসার করার পরে সেদিনই প্রথম আপনি গায়েহাত তুলেছেন এবং তারপরে সঙ্গে সঙ্গে সে আপনার নামে মামলা করে দিয়েছে,
মামলা করে
ওকে,
তারপরে আমাকে ওখান থেকে থানা থেকে ফোন দেয় আপনার নাম শিখলেন কি, হ্যাঁ আপনার থানা আসতে হবে, আমি কেন আপনার ওয়াইফকে কেন মারছেন, আমি কে আসছে দেখেন এটা স্বামী স্ত্রীর ব্যাপার, স্বামী ঝগড়া লাগতেই পারে রাগ অভিমান স্বামী স্ত্রী হইতে থাকে আবার মীমাংসা স্বামী স্ত্রী করে, তবে এখানে চলে যাবে কেন, আপনার এখন আছেন আপনার ওয়াইফকে আপনি মারছেন ডাক্তার রিপোর্ট নিয়ে আসছে, আমার না বিশেষ করে মানে শুল্ক আপনার হয়ে গেছে, এটা কি ধরনের কথা থানায় গেলে কি হবে, ওর গার্জিয়ান থানায় কীভাবে নিয়ে যায় ওকে, ওর গার্জিয়ান আমার পাশে আসতে পারতো এসে আমাকে দুইটা থাপ্পড় দিত আমাকে ছোটো পিড়ে তো, এবার তুই কেন মারছিস আমার বোনকে, এখানে সবই সমাধান হয়ে যেত,
সেটাও পারে কিনা আমার সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। প্রথম কথা হচ্ছে যে আপনি যে ব্যবহারটা করেছেন সেটাও অন্যায় একটা ব্যবহার করেছেন,
আমি সেটা মনে করি
রীতিমতো অন্যায় ব্যবহার এক। দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে সে তার ফ্যামিলির কাছে গিয়েছে, সেটাও একটা বড় ধরনের আমার মনে হয় নিজেদের গোপন বিষয়গুলো এক্সপ্রেস করে দেয়, সেটাও একটা বড় অন্যায়। এবং তারপর ফ্যামিলি তাকে কোনো রকম ভাবে সাপোর্ট করে না বুঝিয়ে থানাতে নিয়ে গেছে, থানা পর্যন্ত চলে গেছে, সেটা মানে স্টেপ বাই স্টেপ শুধু অন্যায় দেখতে পাচ্ছি।
মানে আমার কাছে তোমার ফ্যামিলি কি ধরনের মানুষ যে তুমি তার সঙ্গে করে খাচ্ছ না, এই জিনিসটা থানায় যাবে, থানায়
ফ্যামিলি আপনার কাছে এসে আপনার গায়ে হাত তোলা, এটা একেবারেই অন্যায় ব্যাপার। সো এই জায়গাটা আসলে যায় না। আমরা গায়ে হাত তোলা একটা খুবই নোংরাতম কাজ, কিন্তু এটা
ভুল করতাম স্বীকার করি,
এটা এটা হয়ে গেলে আমার মনে হয় এটার সমাধানটা অন্যভাবে হওয়া উচিত, কিন্তু সেটা যেভাবে সমাধানের দিকে যাচ্ছে সেটা আসলে কোনো সমাধান দিবে বলে মনে হয় না।
হ্যাঁ, পরে আমাকে আমাদের ফোন দিলে তারপর আপনি এখন থানায় আসতে হবে, রাত্রে পরে সব আটো মতো বাজে, আমি এই ঘরে শুয়ে আছি, আমি সাথে আব্বুকে ফোন দিছি, আব্বু আব্বু তো থানায় যাওয়ার নামে কেস করছে, কি বলছেন কি? হ্যাঁ, আমার এক ভাইয়া ছিল খুব প্রকাশশালী, তাকে আব্বু ফোন দিল, উনি বলকে ঠিক আছে তুমি চিন্তা করো না আমি ফোন দিচ্ছি, আমি থানাতে যেয়ে ফোন দিল, ওখান থেকে কিছুক্ষণ পরে থানা হয়েছে আবার ফোন দিল, এবার ঠিক আছে আপনাদের ফ্যামিলি কবে আর আপনার নিজে মিচল করে রাখেন, এটা জানি আর কোনো বড় না হয়। এরপর ওনাকে আমাকে জিটি করে আসি, পরে আসার পরে এই যে আমার ওয়াইফ আমার বাচ্চাকে থুয়ে গেছে যে গেছি আর কোনো খবর নেই, এভাবে এক মাস চলে গেল কোনো খবর নেই, এভাবে রাগ চলতেছে ভালো কথা, ওর যে একটা বাচ্চা থুয়ে গেছে ওর কোনো টেনশনই নেই, ওর যে বাচ্চা অসুস্থ এটাও কোনো টেনশন নেই। পরে লাস্টে আমার আম্মু আসলে দেশের থেকে আসার পরে বললো যে যে বউ ঘরের ওয়াইফ ঘরের বউ যে একটা ইয়ের কারণে থানায় যেতে পারে, এই বলছে নেক্সট কি হতে পারে আমি জানা হয়ে গেছে।
এটা কে বললো?
আমার আম্মু বলতেছে। তো ওরই ছোট বোন আবার বলছে যে ভাবির এই কাজটা টোটাল উচিত হয়নি, আর আমাদের গার্জিয়ান কিরকম তাকে থানায় নিয়ে গেল, আমি দেখতো ভাই আমি তোর বোনের গলা টিপে ধরছি কিনা, তারা রিপোর্টে বলছি কি তাকে গলা টিপে ধরছি। আরেকটা কথা বলছি ভাইয়া জানেন, আমি বললো তো বলে টাকা চাইছি,
মানে যে ধরনের একটা মিথ্যা মামলা সাজানোর জন্য যেটা যেটা করা দরকার বা মামলাটাকে ভারী করার জন্য যা করা দরকার তাই করে,
আমি বলতে টাকা চেয়েছি, কিন্তু আসলে ভাই আমি আজ পর্যন্ত আমার শ্বশুরবাড়ি থেকে একটা টাকা নেই, আমি চাইনি। হ্যাঁ, এভিতে একটা আমি একবার ব্যবসা করার জন্য আমি আমার মামির সাথে 50,000 টাকা নিয়েছিলাম লাভ হিসাবে, 3,000 টাকা লাভ দিতাম হ্যাঁ প্রতি মাসে
সুদের উপরে,
সুদের উপরে।
ওকে,
পরে মামলা করার পরে লাস্টে আম্মু আসলো, আসলো করে কি হবে ঘরে বউ যদি এইসব কাজ করে কেমন দেখা যায়, ঘরের ব্যাপার কেন থানায় যাবে আর বউ কিভাবে থানায় গেলো।
কিন্তু আপনার মা কি আপনাকে এটা বলেছিল যে তুমি যে গায়ে হাত তুলেছো সে কাজটা ঠিক করনি?
হ্যাঁ, এটা আমার আমার আব্বু আমাকে বকে দিয়েছে, আমার আব্বু আমাকে বলছে তুই এই কাজটা কেন করতে গিয়েছিস, গায়ে হাত তোলা মানে কি জানো রিসালা
অনেক বাবা মা তার সন্তানকে বলেন যে যখন এই ধরনের ঘটনা ঘটে রিক্সাওয়ালারা গায়ে হাত তোলে, এটা পুরো কমিউনিটিকে এই ধরনের ভাবে দোষারোপ করা এটা আমাদের খুব ন্যারো মেন্টালিটির আমি মনে করি, এবং এটা করা উচিত না, কারণ গায়ে হাত যে কই তুলতে পারে, আমার মতো মানুষও অনেক সময় গায়ে হাত তুলে ফেলতে পারে, আপনার মতো মানুষও অনেক সময় গায়ে হাত তুলতে পারে, প্রত্যেকটা মানুষের মধ্যেই এক ধরনের প্রচন্ড রকম ভাবে এক ধরনের রিপুকেন্দ্রিক যেই ব্যাপারটা থাকে আর কি, রাগ বলেন বা অভিমান বলেন বা কষ্টের জায়গা বলেন, অমানুষ করে দেওয়ার জন্য যে গুণ দরকার হয় সেগুলো আছে, এবং এটা কখনো কখনো সিচুয়েশনালি এত বেশি এক্সপ্রেস হয়ে যায় যে সেটা সেটা যে কোনো ভাবেই আপনার সক্রিয়তাকে অনেকখানি নষ্ট করে দিতে পারে, এবং এটা কন্ট্রোল করাটা খুবই খুবই জরুরি। সেই জায়গাটিতে আমার মনে হয় যে ঢালাওভাবে কোনো একটা কমিউনিটিকে নিয়ে বলা যে গায়ে হাত কেন তুলবা এটা তো রিক্সা লড়া করে, এটা খুবই অন্যায় কাজ এবং চরম গর্হিত কাজ, এটা নিজের ন্যারো মেন্টালিটি প্রকাশ পায়, এই ধরনের কথা বলা উচিত না, একেবারেই অন্যায়, চরম অন্যায়। ঠিক আছে, হ্যাঁ, তারপর কি হলো?
তাই আমার বাবা আমাকে অনেক বকা দেয়, তুই কেন ওকে হাত তুললি? আমার বাবা আমাকে অনেক বকা দিয়ে অনেক তোকে অনেক বড় অনেক অন্যায় একটা কাজ করেছিস, ঠিক আছে ভালো কথা হিসাবে আমার আম্মু আসার পরে বল যে বউ যে এই সামান্য কিছু ঘটনার ব্যাপারে যে থানায় চলে যেতে পারে, এই বউ নেক্সট কি হতে পারে আমার জানা হয়ে গেছে, আমি বললাম এই বউর সাথে থাকতে পারবো না।
আপনি বললেন এটা?
আমার আম্মু বলতেছে।
আচ্ছা, আপনার আম্মু বললো যে এই বউর সাথে সংসার করা সম্ভব না?
সম্ভব না, কেন সম্ভব না জানেন ভাইয়া, মানে এর ভিতরে অনেক কিছু ঘটে গেছে,
যার আগে থেকে অনেক কিছু ছিল
ছিল, মানে যেগুলো ছিল বলে আমি কাউকে প্রশ্ন করতাম না, ও আমার ব্যবহারটা আমার সেরকম ব্যবহার করতো, মানে আমি নিজে মানে আমার সাথে যেভাবে করতো আমার আম্মু সহ্য করতে পারতো না, তো ঘরে হাজবেন্ড সাথে কিভাবে কথা বলে একটা মেয়ে, আমার আম্মু সহ্য করতে পারতো না, তো আমি কিছু করবো না প্লিজ তোমাকে কেউ কিছু বলো না করুক, মানে আমার সাথে যে কথা বলতো মানে আমার সঙ্গে সহ্য করতে পারতো না, কি যেন কথা বলে তোর সাথে এইভাবে কথা বলে মানে কি আমি বলুক, আমি আবার কেন কারো কিছু বলতাম না চুপ করে থাকতাম। পরে হিসাবে গেল তো ও এক কথায় যে আমাকে মানলো কেন, এই নিয়ে অনেক মানে দ্বিফ্যামিলিতে অনেক ঝগড়া সৃষ্টি হয়ে গেল, অনেক বিশাল, এনে ও বসে আমি ভাত খাবো না আমি সংসার করবো না হ্যান ত্যান, পরে অনেক ইহল পর আসে না আমার বাবা আমার আম্মুর কথা না শুনে ওই নাকি দিকটাকে কি বসে জানেন আমার বউটাকে আবার নিয়ে আসছে বাসায়, আসার পরে বিশ্বাস করবেন না ও আসার পরে ওর ব্যবহারটা আরো বেশি খারাপ হয়ে গেল দেখলাম আমার প্রতি, মানে যে আসা আগে যেটা ছিল টোটাল এটা নেই, টোটাল চেঞ্জ হয়ে গেছে, মানে ওর মানে ব্যবহারটা এত বাজে হয়ে গেছে আমার প্রতি, মানে আমি রানি ও আমাকে সুযোগ দিতে পারতো না, পরে সুযোগ দিতে পারতো না, আমি ওকে কিছু বলতাম না এই জিতটা আমার বাচ্চা প্রসাদ, মানে আমার বাচ্চাকে হাত তুলতো। আর আমি
অনেক মা এই কাজটা করেন, করা উচিত না।
আমি আমার বাচ্চাকে অনেক 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 ভালোবাসি আমার বাচ্চাকে। আর আমার ফ্যামিলিকে কিছু বলে কি হতো, বাচ্চাকে এমন ভাবে ধরতো বাচ্চা ভয় পেয়ে যেত, মানে খাপা মেরে ধরতে হবে।
আমরা নিজের কোন দোষ খুঁজে পাই না। তারপরও আমি সবসময় যে কথাটা বলে রাখি যে আপনি যেহেতু জীবনের গল্প বলতে এসেছেন, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, সুতরাং আপনি আপনার ভুলগুলো বলবেন। আর আপনি যারা যিনি আছেন ওনার স্ত্রী শিপ্র, আমরা নামটা এখানে মেনশন করিনি, আপনি শুনলে হয়তো আপনার জায়গা থেকেও শিপ্র এগেনিস্ট আপনার অনেক কিছুই বলার ছিল, সেগুলো হয়তো আমরা শুনলে আরো ভালো করে বুঝতে পারতাম। কিন্তু এই অনুষ্ঠানের প্রয়োজনে এবং শিপ্রুর সীমাবদ্ধতার কারণেই আমরা সেই কাজটা করতে পারছি না। কারণ আমরা প্রথমে শিপ্রুকে বলেছিলাম যে ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্যাক্ট উইথ হার, আমরা সেটা পারবো কিনা, তো সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। নইলে আমরা তাকে আসলে এই মুমেন্টে আমরা ফোনে হোক বা যে কোনোভাবে হোক কানেক্ট করতাম আমাদের হেলো 920 থেকে। ওকে, তবে আমরা আপনার যে ওপিনিয়ন আছে, আপনি যেটা শুনছেন এখন বসে থেকে, সেই ওপিনিয়নের প্রতি আমরা রেসপেক্ট রাখছি। এখানে স্বতঃসিদ্ধ সত্য বলে কোনো কিছু নেই, শিপ্রু তার মতো করে বলছি। আমরা সেখান থেকে আসলে আলটিমেটলি শোনার পরে যে লেসনটা নিব ব্যক্তিগতভাবে, সেটাই আসলে আজকের এই হেলো 920 এর মুখ্য কথা। হ্যাঁ বলুন। তারপর
তারপর আমার বাচ্চাকে মানে মারতো, ওই জিতটা বাচ্চাকে উঠেছো, তো ওরই ছোট বোন বলল আপনি তুমি কি ধরনের বিহেভ করো বাচ্চার সাথে, বাচ্চা তো ভয় পেয়ে যাচ্ছে। ও তো ছোট বাচ্চা, তোর তোর কোন সাবজেক্ট, তুই এত কথা বলিস কেন, আশ্চর্য ভাবে কি ভেন কথা, ও তো ছোট বাচ্চা, তোমার সাথে ইভেন করবা কেন, ও তোমাদের ঝগড়ার থেকে ও মাথা ভিতরে একটা ই সৃষ্টি হয়ে যাবে, খারাপ নয় সৃষ্টি হয়ে যাবে যে তুমি বাবা মা ইভেন করতেছে কেন। আমি দেখো যা কিছু করো ওর সঙ্গে কিছু করো না। হ্যাঁ, আর সত্যি কথা হলো কি যে ও এখন ছোট, ও এখন আমাদের থেকে শিখবে, আমি যদি ঝগড়া করি এরকম মাথা ভিতরে ঢুকে দেবে, এটা ওই জন্য বড় সমস্যায় দাঁড়াবে না। ও তো কোনো চেঞ্জ নেই, ও এক কথা বলে কি ভাইয়া জানেন যে আমি এত কিছু বুঝি না, আমি কোনো সিক্রেট করতে পারবো না, আমার জীবনে কোনো সিক্রেট বলতে নাই, কিছু শিখিনি আমি। মানে ও আমার প্রতি এমন ব্যবহার সৃষ্টি হয়ে গেল যে ওর প্রতি আমাকে ঘৃণা চলে আসলো ভাইয়া। মানে ঘৃণাটা কেন আসছে জানেন, ওর ব্যবহারের কারণে আমি সবার সামনে প্রকাশ করতে পারতেছি না যে ব্যবহারটা কি হয়েছে আমার প্রতি। আমার ফ্যামিলির সাথে ঝগড়া লেগে থাকতো, ভাইয়ের সাথে ঝগড়া লেগে থাকতো, আমার বোন সে ঝগড়া লেগে থাকতো, কারণটা কি আমি এটা মানে পুরো খুঁজতে থাকি, আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না। পরে ভাবলাম যে ওর যে ছোট বোনটা আসছে না, এই ছোট বোনটাই আমাকে সন্দেহ করে,
ছোট বোনকে নিয়ে আপনাকে
সন্দেহ করে।
ওকে,
যখন ও বললো যে ওর সাথে তুমি কথা বলো আমার সন্দেহ হয় তোমাকে, আমি কেটে কি জন্য কথা তোমার, আশ্চর্য ব্যাপার, তুমি কোনো কথা বললে? হ্যাঁ, তোমার সাথে কথা বললাম, ঠিক বললাম না কথা। তখন আমি আমার ভাইয়াকে বলি দেখ আমি তো এক ভুল করছি বিয়ে করে, তুই আরেক ভুল করছিস সংসারে আরেকটা জিনিস আইনে, একই ফ্যামিলির মেয়ে আজকে আমাদের ঘরে আসার কারণে আজকে এতগুলো সৃষ্টি হয়েছে, অন্য একটা তুমি বিয়ে করে নিয়ে আসছি এই কথা বলে কোনো সাহস পেত না, কোন সাহস পেত না, আর তুমি বলতে পারতো না। ও আগে ছিল আমার শালী, এখন আমার ছোট ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ মানে কি জানোস, ছোট ছোট ভাই বউ মানে নিজের আপন ছোট বোন মনে কর। আর আজকে ওকে নিয়ে তো ভাবি আমাকে সন্দেহ করছে, এরকম কথা হলো তো ওর ছোট ভাই, আমার ছোট ভাইয়ের যে বোনটা ওকে আবার অনেক বকা দেখে, আপনি কি ধরনের কথা নেই বলে, তুই আমার স্বামীর কোনো কথাবার্তা বলবি না, ঠিক আছে বল আমি আমার ছোট ভাই বসে তো কথা বলতাম না, বলতামই না, তোর বড় বোনকে তুই থাক বাবা থাক, কিন্তু আমার থাকো আমার দোকানে একই ফ্যামিলি থাকি, কথা না বলে পারা যায় না ভাইয়া।
হ্যাঁ,
তো ও এই ভিত্তি করতো কি জানেন যে আমাকে না বললে ওর ভাই চলে যেত, মানে যেটা আমি পছন্দ করতাম না। আর ওর একটা সবচেয়ে বাজে অভ্যাস বললাম আর কি বলছি যে আমাদের এখানে কিছু কিছু ঘটলে এগুলো সব ওর ভাই ট্রান্সফার করতো, এটা আমি পছন্দ করতাম না।
ঘরের কথা পরে জানবে
কেন, কেন জানবে, পরে লাস্টে এইভাবে চলে 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 ওর আমার সাথে অনেক ঝগড়া হয় ভাই অনেক, মাঝখানে ও আমার আমার পাশ থেকে চলে যায়, আমি কিছু বলি না, আর যেখানে যেত আমার সঙ্গে ফেলতে চলে যেত। আমার বাচ্চাটা এত কিউট ভাই জানেন, যে কোনো মানুষের মায়ে লেগে যাবে। একবার শুভ্রীতির ভিতরে আমি আমার বাচ্চার জন্য পাঞ্জাবি কিনছি, আমার জন্য পাঞ্জাবি কিনছি, দুটো পাঞ্জাবি বাপ পোলে একসাথে পাঞ্জাবি করে নামাজ পড়তে যাবো, ও মা ও আমাদের পাশ থেকে কি সকালবেলা না বলে চলে গেছে আমার বাচ্চাকে নিয়ে বাসায়, আমি তো জানি না। আমি এসে দেখি ও নাই, আমি ফোন দিছি তুমি বাসায় আসছো কেন, আমি সকালত করতে আসছি, আমি তোমাকে বলে আসছো, তোমাকে বলে আসছো তুমি এখানে আসছো, আমাকে আমি তোমাকে না করতাম, আমাকে তুমি বলে আসতা বাসায় কাউকে বলে আসতা, তুমি বলতে আমি দোকানে যাচ্ছি, এই কথা এখানে চলে আসছে কারণটা কি।
একটা বিষয় এখানে খুবই নোট করার মতো, সাধারণত হ্যালো 920 তে আমরা বেশিরভাগ সময় দেখি যে ফিমেল ভয়েস রেইজ হয় এই সব জায়গাগুলোতে, বিশেষ সংসারের জায়গাগুলোতে। আজকে আমার একটু ডিফারেন্ট লাগছে এই কারণে যে একজন হাজবেন্ড এসে তার যে না পাওয়ার জায়গাগুলো, এবং একটা হাজবেন্ড আসলে কি চায় একটা স্ত্রীর কাছ থেকে, হয়তো এটাকে যদি আপনি মোটা তাকে বলেন, স্ত্রী তাকে সম্মান করুক, স্ত্রী তাকে অন্যরকম ভাবে একটু কেয়ার করুক, এবং স্ত্রী তাকে একটা প্রাধান্য দেয় কোনো না কোনো জায়গাটাতে, এই যে ব্যাপারগুলো এগুলো আমরা একটা এক লেসন হিসেবে নিতে পারি। কি করেছে শিপ্রু তার স্ত্রীর সাথে সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট হাজবেন্ডস রিয়েলি ওয়ান্ট ফ্রম হিজ ওয়াইফ, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমার মনে হয় যে এই বিষয়গুলো একটু একটু খেয়াল করা যেতে পারে, ওয়াইফ যারা আছেন তারা, আর বিশেষ করে হাজবেন্ড যারা আছেন তারাও একটু খেয়াল রাখবেন এগুলো নিয়ে। আসলে সংসারের মধ্যে অনেক ধরনের মনোমালিন্য হয় বোধ হয়, যেহেতু আমার কোনো এক্সপিরিয়েন্স নেই হয় বোধ হয়, আমি সেটাই বলছি। ওকে, তারপর বলুন।
তারপরে আমি শুভেচ্ছা অনেক কান্না করি, আমার ছেলেটা আমার পাশে নেই, আমি আর পাঞ্জাবি আমি ছেড়ে দিই, তুমি কি আমি পাঞ্জাবি পরি?
আপনি স্ত্রী জানতো যে আপনি আপনার ছেলের জন্য এরকম একটা পাঞ্জাবি নিয়ে এসেছেন, আপনি তাকে নিয়ে সর্বরাগ করতে চান?
অবশ্যই জানতো, ওকে বলছিলাম যে পাঞ্জাবি নিয়ে আসবো, লাস্ট আমি পাঞ্জাবিটা পরি না। পরে আমি শুভ্রাতের দিনই কি করি, আমার একটা গেঞ্জি নিয়ে আমি নাচ করতে বের হয়ে যাই। তো সারা রাত্র ও কি করে এক সপ্তাহ থাকে ওদের বাসায়,
মানে না বলে চলে গিয়ে এক সপ্তাহ,
এক সপ্তাহ
ও বলছিলেন তোর তো মা মারা গিয়েছে বা বাবা মারা গেছে?
বাবা মারা গিয়েছে,
মা ছিল,
মা ছিল মানে কি ভাই, আমি আসলে ওই ব্যাপারে যেতে চাচ্ছি না। কেন
যেতে চাচ্ছেন না? তাহলে ও যেত কোথায়? কার বাড়িতে?
ও মানে যে বাসে মা হইতো, নানুর বাসে।
নানুর বাসে কি ভাবে থাকতো?
নানুর বাসে, নানুর বাসে থেকে।
কয় ভাই বোন ছিল ওটা?
দুই ভাই আর তিন বোন ছিল।
ওকে, বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপর
আর পরে লাস্টে যেত, তা আমার ওরকম খুব কান্না করি, আমার ছেলে আজকে আমার পাশে নেই, কেন এরকম করতেছে আমার বউ আমার সাথে? পরে ওর প্রতি আমার মনটা আস্তে আস্তে এত মানে মানে ওর প্রতি আমার যে একটা মায়া, স্বামীর সাথে একটা সম্পর্ক অনেক দ্রুত হয়ে যাচ্ছে আস্তে মানে এত মানে ওখানে আমি সহ্য করতে পারি না। আগে ও আমাকে সহ্য করতে হবে, আমি ওনাকে সহ্য করতে পারতেছি না ওর মানে ওই ব্যবহারের কারণে। আমার দুজনের ভিতরে অনেক
আপনার স্ত্রীর প্রতি অনেক মায়া ছিল, ব্যবহারের কারণে আপনি আপনি এখন আপনার স্ত্রীকে সহ্য
করতে পারতেছি না মানে এমন দ্রুত। আর আমি যদি কিছু বলতাম না, এই ঝালটা বাচ্চা করে দিত, আমি কিছু বলতাম না, এই চিন্তা করে আমি কিছু বলতাম না। শিশু বাচ্চা বিশেষ করে ওকে অনেক মারতো, এখনো মারে ওকে, ও এখনো ওকে মারে জানেন, এখনো আমার বাচ্চাকে হাত তুলে। আমি আমার বাচ্চাকে অনেক ভালোবাসি, অনেক অনেক মাকে একটা বাচ্চাকে হ্যাঁ মারতে পারে, ছোট বাচ্চা কি বোঝে, ও তো কিছু বোঝে না, ও তো অবশ্য একটা সন্তান মানে ফ্যামিলি করতে কিছু বলেই ওর উপর জিততে উঠে যায়। আমি কিছু বলতাম না, আমি এই করে কিছু বলতাম না। পরে আমি একদিন দেশে যাই, আমার আমি আমার ছোট বোনের শ্বশুরবাড়ি যাই, যাওয়ার পরে অনুষ্ঠান ছিল ওখানে, অনুষ্ঠানে যাচ্ছি। তো সেখানে ছিলাম তিন দিন ছিলাম, ছিল পরে আমার যে এক সম্পর্কে আন্টি হয় খুব ভালো, আমাকে খুব আদর করতো। তো আমি আন্টি তোমার ভাইয়া কোথায়? আমার মামা ছিল, নাম হলো, নাম হলো আপনি হলো ডানি। পরে ভাই কেউ তো ভাই আছে, ও নাম্বারটা দেবো, আমার নাম্বারটা নেই, নাম্বারটা দেবো একটু লাগবে। তো সেরকম কথা মামা চল একটু আমরা হেঁটে আসি এর থেকে, এই টঙ্গি বাড়ি যাই। টঙ্গি বাড়ি গেলাম, যাওয়ার পর আসছি, আসার পর রাত্রেবেলা আমাদের আন্টির মোবাইল থেকে তুমি গেমস খেলতেছি, খেলতে 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 পরে ওর কিছু ব্যক্তিগত ছবি আমি দেখে ফেলি, মানে ওর ফ্রেন্ডের কলেজ ফ্রেন্ডের ছবিগুলো সব দেখি আমি, কিংবা ফ্রেন্ডের ছবি তো ওখানে একটা মেয়ের ছবি দেখি আমি। হ্যাঁ, একটা মেয়ের ছবি, খুব সুন্দর একটা মেয়ে, অনেক মানে সুন্দর মানে ওর চোখটা অনেক সুন্দর। পরে আমি ছবিটা দেখা পাবো আমি মেয়েটা কে, আমার এক ফ্রেন্ড, এটুকু কি শেষ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই, চার মিনিটের বিরতি। আপনারা বুঝতেই পারছেন যে ঘটনা কোন দিকে এগোচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে সবসময় বোধহয় এরকম একটা কথা বলা হয় যে সম্পর্কের মধ্যে সুস্থতা থাকে না এবং সেখানেই নতুন একটা সম্পর্কে তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, এবং এটা সেটা ছেলে মেয়ে নির্বিশেষে সব জায়গাতেই সত্য। হয়তো বা আমরা গেজ করতে পারি, অনুমান করতে পারি যে সেদিকেই টান নিচ্ছে শিপ্রু জীবনের গল্প। আদৌ কি তাই, সে প্রশ্ন রেখে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও। শিপ্রুকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আরো একবার বলি, www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক চার মিনিট পরে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
চার মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছি, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শিপ্লুর জীবনের গল্প আজকে এখানে প্রচার করা হচ্ছে। আমি স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই আমার টিম মেম্বার যারা রয়েছে, খালিদ, লোবান, আরজি শাকিল, এবং আরো যারা বিহাইন্ড দ্য স্ক্রিনে রয়েছেন তাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের হ্যালো 8920 এত বেশি সহযোগিতা করবার জন্য। আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আসলে হ্যালো 8920 মানুষের কাছে এতটুকু জায়গা করে নিতে পেরেছে। প্রিয় শ্রোতা, আমরা শিপ্রুর কাছে যেতে চাই, আর আপনাকে বলছি আপনি যদি মনে করেন যে সামনের সপ্তাহে আপনার জীবনের গল্প আমাদের এখানে প্রচার করা উচিত এবং আপনি এখানে অতিথি হয়ে আসতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আরো একবার বলি, 9115668। আর আরেকটি ফোন নাম্বার রয়েছে, আপনারা নিশ্চয়ই সেটা জানেন, 09613892892। আমি আবারও বলছি, 09613892892। এখানে আরেকটি কথা বলে রাখি, অনেকেই শিপ্রু সম্পর্কে শুনে তাৎক্ষণিক ফেসবুকে লিখেন, আবার অনেকেই ফোন করে মন্তব্য পাঠান, সেই মন্তব্যগুলো কিন্তু আমরা পরের সপ্তাহে আমরা জানি যে অনুষ্ঠানে কিন্তু প্রচার করি। অর্থাৎ শিপ্রু সম্পর্কে বা শিপ্রু গল্প শোনার পর আপনার যদি মনে হয় যে আপনি শিপ্রু সম্পর্কে কিছু বলবেন, সেটা কিন্তু আপনি বলতেই পারেন, আমরা সেটা পরের সপ্তাহে কিন্তু প্রচার করে থাকি। যেমনভাবে আমরা এই সপ্তাহে শিপ্রুর জীবনের গল্প শেষ হওয়ার পরে গত সপ্তাহে যে গল্পটা গিয়েছে আমরা সেই গল্পের যে ফোন কলগুলো বা ফিডব্যাক গুলো পেয়েছি সেগুলো কিন্তু আমরা অনুষ্ঠানের শেষের দিকে বাজাবো। হ্যাঁ শিবু ভাই, আমরা যেখান থেকে ছিলাম সেখানে ফিরি।
তারপরে আমি বলি আমার বান্ধবী,
আপনার ওই যার মোবাইলটা
দেখছেন, সম্পর্ক দিতেখেন
আমাদের, নাম সোনিয়া।
তারপরে লাস্টে আমি কিছু বলি না, তো পরের দিন দুপুরবেলা আমার মোবাইলের ফোন দেয়, মামা আমি আসছি, ওদের পাশে তোমার মোবাইল ব্যালেন্স আছে আমার কাছে, একটা ফোন দিবো, কাকে দেবেন, দরকার আছে আমার বান্ধবীকে, তো আমার মোবাইল থেকে ওই যে আমি যে ছবিটা দেখছি না ওই মেয়েটাকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে পরে মোবাইলটা নাম্বারটা বন্ধ পাচ্ছি, ঠিক আছে ওকে। আমি আবার রাতেরবেলা বসে মানে ছবিগুলো দেখতেছি, আমার সব আছে মোবাইলে গেমস খেলি আমি অনেক, আমি ছবি দেখেছি, আমি ওই আমার মেয়েটা থাকে কোথায়, ওর নাম্বার তো আজকে ফোন দিয়েছিলাম, মোবাইল বন্ধ পাচ্ছি, ও টাইমের কিছু আর বলি না, আমি নাম কি তমা, আমি ও ঠিক আছে। তারপরে আমি আর কিছু বলি না আন্টিকে, তারপর লাস্টে ওই ছবি দেখার পরে আমিও ট্রাই করি, নাম্বারটা আমি খোলা পাই, দুইটা ফোন ধরে ফোন ধরে না, তখন বিকালবেলা হয় পরের দিন, তো ফোনটা ধরানোর পরে আমি কেটে দিই, ও মেয়েটা আমাকে মিস কল মারে, আবার মারার পরে বলতেছে ভাইয়া কে, আমি কই আপনি কি তোমা বলছেন, আপনার নাম কিভাবে জানেন, আমি আপনি সব কিছুই জানি, আমি আপনাকে মিথ্যা কথা বলি এখানে, আমি সব কিছুই জানি, কিভাবে জানেন ভাইয়া, আপনি কি হরগঙ্গাতে পড়েন, কই হ্যাঁ
হরগঙ্গা,
হ্যাঁ
পুরোটা স্পষ্ট করে বলেন তো কি কলেজের নাম বলছিলেন,
হরগঙ্গা।
তারপরে আপনি কিন্তু কি যেন শব্দ করে একটু বললেন, হরগঙ্গা কলেজ, কলেজের নাম পুরোটাই হরগঙ্গা নাকি হরগঙ্গার সাথে আরো কিছু আছে,
মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ,
মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ, ওকে ফাইন।
পরে কয় যে আপনি কিভাবে জানেন, আমি আপনাকে দেখেছি, আপনাকে দেখেছি,
পার্ট নিচ্ছেন সোজা কথা, যে
আমি ওকে হ্যাঁ ওকে, তো আমি ফোনটা কেটে দিই, পরে আমি আবার তাকে ফোন দিই, কেমন আছেন, কয় আপনি কে ভাইয়া বলেন তো আমাকে,
জি
আমি আমার নামটা ভুল বলি ওখানে, আবার কাছের মানুষ এটা বলি, কিন্তু যার থেকে নিয়েছি তাকে সে আমাকে বলছে বলবেন না, কিন্তু সে কোনো কিছুই জানেন এই ব্যাপারে, পরে কি আমি আছে আপনার খুব কাছে একজন মানুষের নাম্বারটা দিয়েছে, আপনার নাম্বারটা আমাকে প্লিজ, তার নামটা আমি বলতে পারবো না, সরি কিছু মনে করবেন না,
তোমাকে এটা বলছেন,
হ্যাঁ আমাকে বলতেছি। পরে বলছেন আপনি কি করেন, আমি বলতেছি আমি পড়াশোনা করি, কিসে অনার্স ফাইনাল পরীক্ষা দেবে এবার, ওকে। পরে কথা বলতেছি আমাকে আপনি কি করেন, আমি বলি যে আমি ব্যবসা করি, কোথায়, ঢাকাতে,
মিথ্যা বললেন,
মিথ্যা বলি, আমি বলি আলু বাজারে, কিসে ব্যবসা, সেনিটারি ব্যবসা, আমাদের সাথে ভালো একটা পরিচিত হয়ে যায়, কথা হচ্ছে হচ্ছে ওইভাবে মিস করে দিতে, ও আমাকে দিত, আমি ওকে বিষয়ে ফোন করতাম, তো ও একদিন দুদিন করতে করতে ভালোই প্রায় খারাপ হয়ে দিতে, আমি ঢাকাতে চলে এসেছি, আমাদের আসলে আমার বউ আমাদের বাসা, আমার বাসা আমার পাশে নেই, ভালোই কথা চলতেছে, তখন বলতেছে আপনি হাই, মানে যেরকম হয়ে যায় মানুষের সাথে কথা বলতেছি, ও আমাকে ফোন দেয়, আমি ওকে ফোন দিই, কেমন আছেন, আমি বলতাম যে আপনার চোখটা অনেক সুন্দর, আপনি এখানে থাকেন, আমি আপনাকে কয়েকবার দেখছি, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে ফলো করি, মানে মিথ্যা কথা বলতাম, সত্যি কথা বলে। তারপরে লাস্টে এভাবে বলতে বলতে আমার সাথে ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়, সেদিন ছিল আপনার অক্টোবরের 4 তারিখ, শুক্রবার ছিল, মানে কথা বলতে বলতে আমার সাথে এমন একটা ক্লোজ হয়ে যায়, দুজনের ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়, তো ওকে আমি তুই করে বলি, ও আমাকে তুই করবে, আমাকে তুই করলি, আমি তাহলে
খুব দ্রুত হয়ে যায়, কয়েকদিনের কথার মধ্যে ওটা হয়ে যায়,
3 মাসের মাথায়
আপনারা তুই করে সম্পর্কে চলে গেছেন, ওকে। এই 3 মাসে আপনার সম্পর্কে সে কি ইনফরমেশন পেয়েছে, আপনি একটা বিজনেসম্যান, আপনি অবিবাহিত,
হ্যাঁ
এবং এতটুকুই, মানে দুটোই হচ্ছে একদম মানে খাঁটি মিথ্যা,
মানে যে বলে খারাপ মিথ্যা।
আপনি 3 মাস যেহেতু এগিয়েছেন, সে কারণে আপনাকে আমি প্রশ্নটা করি, এই 3 মাস তার সঙ্গে আপনি যে কথা বলছেন, আপনার ফ্যামিলি
বিশাল
বিশাল ডিস্টেন্স তৈরি হয়েছে, ওকে, তার মানে আপনি নির্দ্বিধায় আপনি তার সঙ্গে বাসায় বসে বসে এইসব কথা,
রাতে কথা বলতাম না, রাতে 12টার পর কথা বলতাম না,
ওকে, রাত 12টায় আসলে অনেক সময়
কথা বলতাম না, কিন্তু ওর সাথে আমার লাস্ট কথা হতো এবং ফার্স্ট কথা হতো
তোমার সাথে,
হ্যাঁ ওকে। তারপরে নভেম্বর 4 তারিখে আমাদের সাথে ফার্স্ট বন্ধুত্বের সম্পর্কে তুই তামিল করে বলতে 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 তো আমাকে একটু দেখার ইচ্ছা হলো, তো ওদিন ছিল 4 তারিখ, তারপরে ছিল শুক্রবার, পরে নভেম্বরের 11 তারিখে আমি দেখা করি ফার্স্ট,
কত সালের এটা?
এটা 2013 কথা বলতেছি,
2013 সালের নভেম্বর মাসের 11 তারিখে আপনারা দেখা করলেন,
আচ্ছা দেখা করি মুসলিমস গিয়ে। তো ওকে বলছি তুই কি পরে আসবি, তুই একটা কালো ড্রেস পরে আসিস। তা আমার কি বলছে, আমি তো ঠিক আছে আমি জিজ্ঞেস করছি।
আপনি এর মধ্যে কি জানিয়েছেন যে আপনি কিভাবে ওর নাম্বারটা পেয়েছেন, কোথা থেকে পেলেন?
আমি এটা ওকে বলছি, আমি তো তোকে বলবো না, ঠিক আছে বলিস না।
যে কোনো সম্পর্কের ক্ষেত্রে রহস্যটা না একটা পজিটিভ সাইন গ্রো করে। আমরা দেখি যে রহস্য কিন্তু মানুষ অনেক পছন্দ করে, এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে রহস্য থাকলে মানুষ ওটা নিয়ে খুব বেশি কোয়েরি করে, জানতে চায়, অনেক বেশি ডেভোটেড হয়। আমরা এখানেও কিছু একটা সেটা দেখতে পাচ্ছি। ওকে হ্যাঁ বলুন। তারপরে
তো ওই দিন ছিল আপনি শুক্রবার, আমি ঢাকা থেকে যাই, যাওয়ার পরে ওই দিন কিছু সামগ্রী গিফট নিয়ে যাই,
আচ্ছা
ফুল নিয়ে যাই, কিছু চকলেট নিয়ে যাই। আর সত্যি কথা বলতে কি ভাইয়া, আমি সামনে মানে ওই থ্রি পিস নিয়ে যাইনি,
থ্রি পিসও নিয়ে যাইনি।
হ্যাঁ
তুই তো ভাই বন্ধুত্বের সম্পর্কে জায়গায় থ্রি পিস দেওয়া একটা
ব্যাপার, মানে কেন সি মানে জাস্ট বন্ধু হিসেবে দিতে পারি না মানুষকে।
এই ধরনের কথাবার্তা কি আপনাদের মধ্যে হতো যে আপনি এই ধরনের গিফট ওকে করতে পারেন বা এই ধরনের, এবং আপনাদের যে সম্পর্কটা তিন মাসে গড়ে উঠেছিল তাতে কি এই ধরনের গিফট দেয়া যায়, মানে
মানে আমাদের
আপনাদের ভিতরে এই ফ্লেক্সিবিলিটিটা ছিল কিনা?
হ্যাঁ ছিল, ছিল মানে কি মানে মানে আমি ওকে বলতাম তোর দর কোনো সমস্যা কিছু হলে আমাকে বলিস, তোর যে কোনো সমস্যা আমাকে বলিস। আমি তো
এই ধরনের একটা সম্পর্ক অন্তর সম্পর্ক তৈরি হয়েছে।
আমি তোর যে কোনো সেবা
এই সময়ের মধ্যে কোনো ফ্যামিলিতে কে কে থাকে, কারা থাকে, এগুলো জেনেছেন আপনি?
আমি না
কিছুই জানি, শুধু তমা
তমা।
ওকে
পরে আমি সিটি সেন্টারের দোতলায় দাঁড়িয়ে আছি, তো ও রিক্সা দিয়ে আসে, তো ও একটা কালো ড্রেস পরে আসে। ও যে কালো পরে আসবে, হ্যাঁ এটা মনে করেন আমি জানতাম, কিন্তু আমি যে কালো পরে ও জানতো না। আমি মেশিন আমি সব কিছু কালো পরে যাই, আমার
আপনাকে দেখেনি, দেখেছে কি তিন মাস আগে? আপনি ওকে দেখেছেন? কিন্তু
আমি ওকে ছবি দেখেছি
জি, কিন্তু ওকে ও আপনাকে একেবারেই দেখেনি?
দেখেনি।
ওকে
আমি আমার এই ক্যাপটা পরে আছি, এই ক্যাপটা পরে গিয়েছিলাম। ও যখন রিক্সা দাঁড়া আমি দেখে ফেলছি, ও তো আমি কে আই তোমা, তো ও যখন সিঁড়ে উঠবে না তো আমার দিকে চাই হয়েছে দেখে আমার দিকে, পাবেল আমি আমার নাম ছিল পাবেল কে। হ্যাঁ পরে
পাবেল পরিণামে পরিচয় দিয়েছিলেন ওকে। ওকে
তারপরে বাস ভালো, ও আমাকে দিয়ে চাহিয়েছে। পরে আমি পরে বললাম চলো তেলে, তোকে চল তেলে। পরে হাঁটতে হাঁটতে সুপার মার্কেটে গেলাম, যার ওখান থেকে রিক্সা দিয়ে একসাথে বসলাম। ওখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল, স্নো করে নাম রেস্টুরেন্ট, ওই স্নোতে যা বসলাম ফার্স্ট। পরে ওর জন্য আমি গিফট করে নিয়ে গেছি, ফার্স্ট ওকে বলিনি আমি, হাতে আমার একটা শপিং ব্যাগ ছিল। বা কী খাবি বল, তো বলবো ঠিক আছে কী খাওয়া যায়। পরে আমি তো একটা একটা আমার ফ্রেন্ডে থাকি, তার দিয়ে তোর এক ফ্রেন্ডকে, ও দুটো ফ্রেন্ড আসলো, আসার পরে আমার সাথে পরিচয় করা দিল, পরিচয় হো এই যে নতুন বন্ধু নাম হলো পাবেল। পরিচয় এলাম, খাবার অর্ডার দিলাম, খাওয়া দাওয়া করার পরে বন্ধুর সঙ্গে তোমার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি দেখো, তখন গিফটটা এখন খুলবি না, বাসায় গিয়ে খুলবি তুই গিফটটা। পরে আমি গিফটটা দিয়ে চলে যাই, আমি যখন সিন দিই তখন আমাকে ফোন দেয়, কিন্তু যেটা কী করছিস, আমি কি তুইগুলো কেন আনছিস? আমি কিন্তু রাখ, প্রথম দেখার একটা স্মৃতি থেকে গেল তোর, আমার তুই বলতে পারবি যে আমার এক বন্ধু সে প্রথম দেখার পরে আমাকে এগুলো গিফট করছে, জাস্ট এটা রেখে দেয়। পরে আমি এই আপনার একটা ফুল দিই, ফুলটা আমি রেপিং করে দিয়ে দিই, একটু খুলবি না, ফুলটা আমি শাহবাগ থেকে নিয়ে আসি, খুব সুন্দর একটা ফুল নিয়ে আসি, একটা গোলাপের স্টিক মানে আপনার অন্য ধরনের একটা গোলাপ।
ওকে বুঝতে পেরেছি, শুধু আপনাদের জন্যই ফুটেছে সেটা,
ওকে আমি বুঝতে দিই নি।
ওকে ওয়াটএভার।
তারপরে লাস্টে ত্রিপিসটা দেখে খুব পছন্দ করে, অনেক সুন্দর একটা ত্রিপিস দিয়েছিস আমাকে, ঠিক আছে যেটা বানাবি। এভাবে কি করি ভাই,
গিফটের মজাটা কিন্তু এটা, আপনি যাকে গিফট করছেন সে যদি প্রশংসা করে, সে যদি খুব খুশি হয়, তাহলে কিন্তু ওই মানে গিফটটা দিয়ে আসলে মজাটা পাবে।
হ্যাঁ না আসলে আমি আরেকটা জিনিস খুশি হয়ে জানেন যে ওখানে আমি 1500 টাকা দিয়ে আসি আস্তে করে।
1500 টাকা ওকে দিলেন? কেন
কেন দিলাম, ত্রিপিস বানাচ্ছি টাকার মজুরিটা।
ও আচ্ছা আচ্ছা,
এটা ও ওই আমার খুব মাইন্ড করে জিনিসটা, অনেক মাইন্ড করে,
এটা খুব মাইন্ড করাটা স্বাভাবিক,
মাইন্ড করে, ও আমাকে অনেক বকা দেয়।
আপনি যখন এই ধরনের সম্পর্কের মধ্যে আছেন তখন আমি বুঝতে পারছি যে আপনি একটু হলেও রিল্যাক্সের মধ্যে আছেন, একটু হলেও এনজয় করছেন, কিন্তু আপনার কখনো মনে হয়নি যে আপনি বিবাহিত এবং একটা অন্য ধরনের সম্পর্ক হলেও এখানে হতে পারে ওই সময়টাতে?
আমি সম্পর্কটা কেন করেছি জানেন, সমস্ত আমার মানে আমার ওয়াইফ আছে না, ওর উপর আমি অতিজ্য হয়ে গেছিলাম, মানে
মেন্টাল একটা রিল্যাক্সের জন্য, মেন্টাল একটা রিল্যাক্সের জন্য। ওকে হ্যাঁ বলুন।
তারপরে ভালো আমাদের সাথে কথা হচ্ছে, তার কদিন পরে কুরবানি চলে আসলো,
আচ্ছা
আসলো পরে আমি আবার ওদিন আমার দেশে ঈদ করি, আমার ইচ্ছে ছিল আমি আমার ছোট বোন শুরু হইতে ঈদ করবো। তো কে বলি দোস্ত আমি দেশে আসতেছি, আমাকে দেখা করে যা, চান্নাতের দিন ওর সাথে আমি দেখা করি। তো সে দেখা করে আবার ওই যে স্নোতে ওখানে বসি, বসে আমার কথাবার্তা বলি, ওই দিন একটা সাদা ড্রেস পরে আসছিল খুব সুন্দর। আবার ওরা ওরা ফেভারিট কালার কি জানেন ভাইয়া, কালো এবং সাদা। আমরা ঘুরলাম ওখানে 8টা পর্যন্ত, নদী পাড়ে ঘুরলাম, ওখানে হাঁটতে হাঁটতে ও আবার ওদের বাসা দেখে দিল আমাকে, বাসা নিয়ে যায় আমাকে, বলছে এই যে আমার তো বাসা এখানে। পরে আমি ওখান থেকে ওটা বিদায় করে দিলাম চানাচের দিন। ওকে আমি ওখানে ঈদ করার পরে আপনার আমি ঈদের দিন বিকালবেলা ঢাকার ব্যাক করি, পরে ভালোই কথা চলতেছে। পরে আবার আপনার নভেম্বরের 8 তারিখে ওর সাথে দেখা করি।
আচ্ছা
ওকে আমি যে ড্রেসটা দিয়েছিলাম না স্যার, ওই ড্রেসটা নভেম্বর 8 তারিখ পরে আসে, বিশ্বাস করুন ভাই ওই ড্রেসে ওকে এত সুন্দর লাগছিল, মানে আমার কাছে আনিজি লাগতেছে, ওর কাছে আমি বসবো। ও বলতে সব বুঝতো আমার জীবনে প্রথম এত সুন্দর ড্রেস এখন কেউ আমাকে আমার ফ্যামিলিকে এই কিনে জানি। পরে আমরা নিয়ে কি করলাম, ওকে নিয়ে আমি ওই দিনকে ওর জন্য আমি হ্যাঁ ছোটখাটো গিফট নিয়ে যাই, মানে চকলেট চিপস টিপস নিয়ে যাই। ও আসলে আসার পর আমাকে মুসিমস লঞ্চ ঘাটে গেলাম, যাওয়ার পরে আমরা একটা টলার ভাড়া নিলাম দুজনে মিলে, নিয়ে ঘুরতেছি, ঘোরার পরে মনে করেন একটা মোবাইল নিয়ে যাই ওর জন্য, আমি সেটা যে গিফট করি ওকে আমি বলি না, তাকে আমি সে বাড়ি করার পরে আমি ওর ছবি তুলি, তোকে আমি গিফট করলাম, ওকে কিরে না শুনে কিছু মনে করিস না তিনি, তো আমার জিনিসটা বুঝতে পারছে পরে যে একটা ছেলে আমার প্রতি এত 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 ই হচ্ছে, ও মানে ও মানে আমাকে প্রকাশ করতে পারতেছে না। পরে আমি ওর ছবি তুলি তুললাম, নৌকাতে ঘুরলাম, ঘোরার পরে আপনার এক চরে যে আমরা শুনে শুনে ওর ছবি তুলি, ওর ছবিগুলো এত সুন্দর আসছে ভাইয়া, মানে ওর ছবি দেখে ও নিজে প্রশ্ন করেছে, আমার জীবন এত সুন্দর ছবি আমাকে তুলে দেনি, তুই তুলে দিলি, আমি কোথায় দেখ তোর তো আমার চোখের তোকে যে এত সুন্দর লাগতেছে আমি জানি, আর কোকি দোষ আসলে কি জানিস যে সবার চোখ তো এক না, আর তোর কাছে আমি এত সুন্দর দেখে ছবি এত সুন্দর আসছে আমি গেটে মনে কর। পরেবার ছবি টুবি তুলে দেওয়ার পর আমরা এক চরে যে হাঁটতেছি বিকালবেলা, আবহাওয়াটা এত সুন্দর ছিল, ওয়েদারটা আপনার খুব সুন্দর ছিল, হাঁটতে 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 ঠিক মাঝে কিছুক্ষণ আগে আমাদের চলন ব্যাক করা যায়, তো ব্যাক করতেছি তো আমরা তলায় উঠছি, আবার পরে ওঠার পরে আমরা আসতেছি আস্তে আস্তে এই তো সন্ধ্যার দিকে, ও কি করলো একটু পানি নিয়ে নামতেছি আমার চেয়ারে ছিটে দিল,
বুঝতে পারছি সামথিং ইজ ভেরি রং,
আমি দেখলাম আমি হচ্ছি আমার চশমা ভিজে গেলাম, খুলে আমি মুখ দিলাম, আমি যেটা তারা দেখা যায় একটা বড় একটা ছোট বড় তারাটা হলো তুই আর ছোট তারাটা হলো আমি, তো কেন ওই যে বড় তারা যে আলোটা না এই আলোর কারণে ছোট তারাকে দেখা যাচ্ছে না, আর তোর পাশে এখন আমি আছি যে আমাকে দেখা যাচ্ছে না, সে তোকে দেখা যাচ্ছে, তবে আমি হাসতেছে এই কথা শুনে কি বলছিলাম কি হ্যাঁ। পরে বাস এদিকে আমরা মুসলিম নন্দকালে চলে গেলাম, চারটে নদী পাটে হাঁটলাম সন্ধ্যার দিকে, আমরা চটপটি খেলাম, চটপটি খাওয়া পরে ওকে বিদায় দিয়ে দিলাম, দেওয়ার পরে ওই একটা দুর্ঘটনা ঘটে যায়, ওর আব্বা স্ট্রোক করে, তা আমাকে হাসপাতালে ভর্তি করার পরে চার দিন ছিল মনে, পরে আপনি নারায়ণগঞ্জে নিয়ে আসে, আসার পরে মনে করেন আপনার বলতেছে যে আব্বুকে তো এক্সরে করাতে হবে, ঢাকাতে ধানমন্ডিতে আনতে হবে, এক কাজ করতি তাহলে আব্বুকে নিয়ে চলে আস, আমি চলে যাই ধানমন্ডিতে, তা আমি আমার সাইকেলটা নিয়ে দেখ ধানমন্ডি চলে গেলাম, এখানে এক্সরে টেক্সরে করালো, ওই দিন ফার্স্ট ওর আব্বাকে আর ওর বড় বোনকে দেখি, পরে পরিচিত দিল বাবা এই আপু এটা হলো পাবেল, পরে এক্সরে করার পরে পরে চলে গেল, পরে আমিও ওখান থেকে বাসে চলে আসলাম, তারপরে তার একদিন পরে হ্যাঁ ওর না চোখ ফুলে গেছে, আমাকে রাত্রে বলেছে দোস্ত আমার চোখ ফুলে না, চোখটা আমি চাইতে পারতেছি না, আমি পুরো টেনশন হয়ে গেলাম, কি বলিস তুই, হ্যাঁ দোস্ত আমি চোখে কিছু দেখতে পারতেছি না, আমাকে বলতেছে সন্ধ্যার দিকে, আমি কি বলিস হঠাৎ এই সমস্যা, রাতে নামি ভাইয়া কি করি জানেন আমি রাতে তাহাজ নামাজের জন্য দোয়া করি, এমনকি বলে আমি আল্লাহ তুমি চোখটা ভালো, চোখটা এত সুন্দর ভাইয়া,
দ্যাট মিন্স ও আচ্ছা এত সুন্দর যে এজন্য আপনি তাহাজ্জুদে নামাজ পড়ে
দোয়া করি, পরে আমি দোয়া করি আল্লাহ এত সুন্দর চোখ তুমি দিনের থেকে এমন কিছু করো না জানি এই চোখের কারণে সারা জীবন ওর হ্যাঁ একটা ই নষ্ট হয়ে যায়, আমি নামাজ পড়ে দোয়া করি, তো দোয়া করার পরে আমি মেসেজ পাঠাই রাত্রেবেলা দোস্ত তুমি চিন্তা করো না আমি তোমাকে দোয়া করতে, তুমি টেনশনই করো না ভালো হয়ে যাবে, আমার মেসেজ পাঠান ও পায় পাওয়ার পরে না ও অবাক হয়ে যায় যে আমার যাকে ছিল নামাজ পড়ে দোয়া করতেছে,
বিশাল ব্যাপার।
তারপরে নভেম্বর পর নভেম্বরের আপনি 14 তারিখে ওর এক বান্ধবী অনুষ্ঠান ওখানে যাবে, বিয়ের অনুষ্ঠান যাবে, তুমি যাও তাহলে তুমি যাও, পরে আমাকে বললো যে দোস্ত তাহলে যাই রাতে তোমার সাথে কথা হবে, ঠিক আছে কথা হবে তো ভালো কথা, তা আমি আবার ওই দিনও হ্যাঁ আমার একটু বাসা ছিল না,
আচ্ছা মানে কাছাকাছি নেই এই সুযোগ গুলোকে আপনারা খুব ভালোভাবে ব্যবহার করছেন,
পরে ওই দিন রাত্রে আমি ওর সাথে সারাত কথা বলি, রাত্রে ওখানে ফোন দিই 12টার দিকে, দেওয়ার পরে দোস্ত কি করতেছিস, কাঠ খেলতেছি বন্ধু সবাই মিলে বিয়ে বাড়িতে, তো হ্যাঁ কাঠ খেলতে ভালো কাঠ খেল, কি খেলতেছিস কলবিস খেলতেলে, ওই তোকে একটু পরে ফোন করে করতেলে ঠিক আছে, ও তার 10টা আমাকে ফোন ব্যাক করে কথা বলতে 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 ওর জীবনে সব হিস্ট্রি আমি শুনি আমাকে বলে, ওর জীবন কিভাবে পড়াশোনা করলো কিভাবে ওর জন্য অনেক কথা বলি, যে ও কথা বলতেছে না কান্না করতেছে আমার কাছে, দোস্ত আমি যে পড়াশোনা করছি অনেক কষ্টে আমার যে পড়াশোনা খরচ আমি নিজে জোগেছি দোস্ত জানো, মানে ও কথা বলছে কান্না করতেছে, তুমি কান্দছো কেন, তো ওই কান্না করছো আমিও কান্না করতেছি সাথে সাথে, মানে ও কান্দছে আমিও কান্দছি, তুমি কান্না করো না কেন আসছো, তুমি হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না, তুমি পড়াশোনা এগিয়ে যাও, তোমার যা খরচা আমি তোমাকে হেল্প করবো, তুমি চিন্তা করো না দোস্ত, তো আমাকে বলতেছি না দোস্ত আমি আমার জীবনে আমি সবচেয়ে আমার বড় একটা জীবনে বড় প্রতিজ্ঞা যে আমি বড় একটা কিছু হতে চাই, আমি অ্যাডভোকেট হতে চাই, তুমি তোমার আশা অবশ্যই পূরণ হবে, তুমি চালিয়ে যাও, আর তুমি যখন কষ্ট করে আসছো এতদিন আরো কষ্ট করো অবশ্যই তুমি কষ্টের ফল অবশ্যই একদিন পাবা,
আচ্ছা
আমার ফ্যামিলিতে আমাকে পড়াশোনার ব্যাপারে মানে টাকা যে দিত এরা মানে জোর করতে পারতো না, অনেক কষ্ট হয়ে যেত, তার আমি যে নিজে আমাকে বাসাতে কাপড় চুপড়ে টাকা পয়সা দিত জমায় জমায় বই কিনতাম, পরে ওই দিনের রাত্রে আমাদের সাথে ফার্স্ট এই দেশের থেকে হ্যাঁ পরে এই যে আমাদের রিলেশনটা হয়ে যায় রাতে, ও আমি আমি কান্না করতে তুমি তুমি কান্না করো না, পরে ও আমাকে বলল আই লাভ ইউ, আমি বলি আই লাভ ইউ টু,
মানে ওই আপনাকে ফার্স্ট বলে
দিয়ে বলে ফেলে,
ওকে
হ্যাঁ আমি কেন আমি বলি
আপনি কি চিন্তা ভাবনা করেই বলেছিলেন, ও তো লাভ বলাটা স্বাভাবিক কারণ ও জানে আপনি ব্যাচেলর একজন মানুষ, আপনি চিন্তা ভাবনা করেই ওকে লাভ ইউ টু বলেছিলেন,
হ্যাঁ
আপনার ওয়াইফ আছে সন্তান আছে এটা জানার পরে আপনি লাভ ইউ টু বলেছিলেন, এটা কোন দিকে যেতে পারে আপনার কখনো মনে হয়নি,
মনে হয়নি
দিস ইজ হ্যাপেন এবং আপনার লাইফে যদি লাভ বলি কোনো মেয়েকে ভালোবাসা তাহলে কি এটাই ফার্স্ট ছিল নাকি এটাই ফার্স্ট আপনি তো আপনার ওয়াইফকেও পছন্দ করতেন
পছন্দ করতাম
বাট সেটা ধরেন একদম বাধ্যবাধকতা ছিল যে আমার তাকে পছন্দ করতেই হবে বিকজ শি ইজ মাই ওয়াইফ কিন্তু ফল ইন লাভ যদি বোঝা যায় তাহলে অফকোর্স এই মেয়েটাই আপনার জীবনে ফার্স্ট ওকে
তারপরে আমি বলার পরে ও আমাকে তাড়াতাড়ি করে আমার পরে কাজ ছিল কাজ ভরে ওকে ফোন দিয়েছি নাম্বারটা বিজি পাচ্ছি ওর আমি আমার বিজি যাই কার তুইজন তোর সাথে কথা বলতেছি না হ্যাঁ তোমার সাথে তখন আমাকে আমার বান্ধবীর ফোন দিচ্ছি হ্যাঁ আমি কি করে শুয়ে দিচ্ছি না ফোন দিচ্ছি আমি ওই কারণে আমি বলি যে আমার আঙ্কেল অসুস্থ একটু দোয়া করেন
মানে কথা বলেন মানে
তো ওকে আমি বলি আমি শোনো আমি আব্বুর জন্য দোয়া করতেছি তুমি তুমি নামাজ পড়ে দোয়া করো ও শুনো আরো বেশি আমার প্রতি আরো বেশি ইয়ে হয়ে যায় পরে লাস্টে এখানে আমাদের সম্পর্ক চলতেছে চলতে চলতে ভালোই তারপরে আমাদের রিলেশন হওয়ার পরে আমরা ফার্স্ট দেখা করি আপনার নভেম্বরের 25 তারিখে তো আমাকে রাতে ফোন দিছে তখন বাজে আপনার প্রায় 7টা হবে তো তোমাকে দেখতে খুব ইচ্ছা করতেছে আমি দেখবো আমি এখন আসতেছি আমি ঢাকা থেকে চলে যাই সব সাথে এই মুসলিমে চলে যাই
তাড়াতাড়ি
যেতে যেতে 8টা বেজে যায় যার পর ঠিক আছে আমি তো তুমি ও আবার কি টিউশনি করতো আমাদের প্রচুর সাপোর্ট করছে এই ব্যাপারটা
নিয়ে
ও আসছে ফার্স্ট ও আসে মানে আমাদের রিলেশন হওয়ার পরে হ্যাঁ ফার্স্ট আমরা দুজন দুজনকে মানে দেখি আসার পরে লাস্টে আমি কালো শার্ট পরে গিয়েছিলাম কলকাতা ও আমার কালো খুব পছন্দ করতো আর আমাদের ক্যাপও ছিল তারপরে বলতেছে যে ও আসবে না আমাদের চেয়ে হয়েছে মানে আমাদের বন্ধুত্বের সম্পর্ক ছিল অন্যরকম আর রিলেশন হওয়ার পর সম্পর্ক হয়ে গেছে আরেক রকম
আচ্ছা
তো আমার চেয়ে বসো তখন আমার তুমি তুই থেকে তুমি চলে আসলাম বসো বসলো পরে বসার পরে বলো কি খাবা বলো তোমাকে না কিছু খাবো না কিছু অবশ্যই খেতে হবে খেতে হবে আসছি যখন খেতে হবে পরে আমরা খাবার অর্ডার দিলাম এই দিকে ওখানে অনেক মানুষ চলে আসলো রেস্টুরেন্টে আনিজ ফিল করতেছি দুজন খুব আনিজ ফিল করতেছি খাবার গুলো প্যাক করে নিলাম খাবার প্যাক করে দেন তুমি যান চলে গেছো আমাকে আমি গাড়িতে আছি তোমাকে বাসায় গিয়ে ফোন দিচ্ছি তুমি চিন্তা করো না ও তখনও জানতো না যে আমি ম্যারিড তখনও সে জানতো না কিন্তু ও আমাকে
সম্পর্কে কতদিন গড়িয়েছে মানে এই যে আপনাকে যান বলছে রিক্সায় করে ঘোরাঘুরি করছেন ততদিন আপনাদের সম্পর্কের বয়স কত
তখন আমাদের সম্পর্ক বয়স ছিল আপনার এক সেপ্টেম্বর নভেম্বর এক মাস
আমরা সবসময় একটা কথা বলে থাকি যে জীবন এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে সেখানে আসলে অনুমান করা যায় না যে আসলে কি ঘটতে যাচ্ছে এটা আসলে আমার কথা না এটা আসলে খুব বিখ্যাত বিখ্যাত দার্শনিক যারা আছেন তারা জীবন নিয়ে যারা বড় বড় মন্তব্য করেছেন তাদের মধ্যে একজন আমি নামটা মুহূর্তে মনে করতে পারছি না কিছুদিন আগে প্রথম আলোতে একটা লেখা পড়ছিলাম এটা আসলে সেখানে দেখার চেষ্টা করছিলাম যে এই যে গুয়েতেমালা বন্দী শিবিরে যে নির্যাতন গুলো হয়েছে অবর্ণনীয় নির্যাতন সেটা নিয়ে তিনি একটা খুব সুন্দর মন্তব্য করেছিলেন কোন একটা কোটেশন ওখানে ব্যবহার করা হয়েছিল রাইট নাও আমি কিছুদিন আগে লেখাটা এসেছিল আপনারা হয়তো দেখবেন যে একটা কুকুরের ছবি দেওয়া আছে ধরে আছে একজন সামনে একজন বন্দী ওই লেখাটাতে কমেন্টসটা ছিল প্রথম দিকে এই লেখাটা খুব সুন্দর একটা প্রতিবেদন হ্যাঁ সেখানে হচ্ছে যে জীবনের যে বাস্তবতা সেটা উপন্যাস বা উপন্যাসের বাস্তবতাকে অনেক সময় হারিয়ে দেয় ওই বাস্তবতাকে উপন্যাসে তুলে ধরতে ভয় পান এই কারণে যে অতি নাটকীয় মনে হবে কিনা তার মানে আমরা যে বলি যে লাইফ ইজ মোর দ্যান ড্রামা এটা কিন্তু অনেকখানি সত্য অনেকখানি কি পুরোপুরি সত্য এবং এই যে প্রসঙ্গে আসলে কথাগুলো বলছি সেটার যে ফিনিশিংটা এটা আপনি ইভেন ইউ ক্যান ইমাজিন আমরা ফিরে আসছি ঠিক রাত একটায় আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.3 আমি কিবরি আপনার সঙ্গে রয়েছি আর এই বন্ধুটিকে যদি আপনি দেখতে চান এবং একই সাথে হ্যালো 8920 যদি মেম্বার হতে চান চলে আসবেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920 ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন ফিরে আসছি ঠিক রাত একটায়
Close up presents Hello 8920 Close up the closer দ্য বেটার।
ঘড়িতে সময় এখন বুঝতেই পারছেন রাত একটা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। এই গভীর রাতে কাঁথা মুড়ি দিয়ে কিংবা কম্বলের নিচ থেকে ঠান্ডাকে গরম করে যারা আসলে আমাদের এই জীবনের গল্পে কান পেতে আসছেন, এবং একই সাথে যারা হেডফোন দিয়ে একা একা শুনছেন সেই সব বন্ধুদেরকে আমরা বলছি আজকে শিল্পীর জীবনের গল্প প্রচার করা হচ্ছে, এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে এটা অনুষ্ঠানটা ডাউনলোড করে শোনেন তাদেরকে একই সাথে আমরা ওয়েলকাম করতে চাই। আপনাদের এই যে ভালোবাসা, আপনাদের যে প্রতি যে কৃতজ্ঞতা বোধ আমাদের, সেটা আসলে কোনো সীমা নেই। আপনারা আছেন বলেই আপনাদের হ্যালো 8920 ধীরে ধীরে 150তম পর্বের দিকে এগিয়ে যাচ্ছে। এটা নিঃসন্দেহে অনেক বড় একটা ব্যাপার, এবং 150তম পর্বে আমরা যে মানুষের জীবনের গল্পগুলো তুলে নিয়ে এসেছি, প্রত্যেকটি মানুষের জীবনের গল্প প্রত্যেকটি মানুষের জীবনের গল্পের চেয়ে আলাদা। এই জন্য আমরা সবসময় বলে থাকি পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের একটা নিজস্ব জীবনের গল্প আছে। আপনি যদি আপনার জীবনের গল্প এখানে এসে প্রচার করতে চান সেক্ষেত্রে খুবই সহজ নিয়ম, আপনি আমাদেরকে ফোন করবেন, ফোন করে আপনার জীবনের গল্পের মূল যে বিষয়টি সেটা খুব ছোট করে মাত্র 2-3 মিনিটে বলে আপনি ফোনটা রেখে দেবেন, এবং অবশ্যই আপনার সেল নাম্বারটি দিতে ভুল করবেন না। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আরেকটি নাম্বার রয়েছে হ্যালো 8920 এর আদি সেই পুরনো নাম্বার 9115668। আমি আরো একবার বলছি 9115668। ওখানে যাওয়ার পরে আপনি অবশ্যই যেটা করবেন যে আপনার সেল নাম্বার দিয়ে নাম দিয়ে তারপর আপনার গল্পটা খুব ছোট করে বলবেন। চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাচ্ছেন। ওকে, হ্যাঁ শিবু, আমরা যেখানটাতে ছিলাম আপনি আপনার গার্লফ্রেন্ড তমা তার কথা বলছিলেন, তারপর
পরে আমাদের সাথে ভালোই মানে কথা হতো, প্রতিদিন কথা বলতাম আমি সকালবেলা।
এই যে চার মাস, এই চার মাসের মধ্যে আপনার স্ত্রীকে আপনার বাড়িতে ফিরে এসছে নাকি সে যাওয়াসার উপরই আছে?
সে মাঝখানে একবার আসতে চাপে চলে গেছে,
থাকেন আপনার সঙ্গে, থাকলে একটা ঝগড়া বিবাদ তৈরি,
মানে আসলে প্রতিদিন ভাই মানে ওর মন তো চলাফেরা করতেছে লাস্টে দিদি, ওকে কিছু পেশা করতাম
না। কি আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন যে আপনার স্ত্রী কেন এরকম করছে, বা এই চার মাস যে আলাদা ভাবে থাকছে সে আসলে কিভাবে টাইম পাস করছে, এগুলো কি কখনো আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন?
কিন্তু আমি আমার স্ত্রীকে সন্দেহ করি না।
আপনি আপনার স্ত্রীকে কখনোই সন্দেহ করেন? আপনার স্ত্রীকে আপনাকে সন্দেহ করতে? হ্যাঁ, প্রথমে তো করতে হবে, তার বোন নেই সন্দেহ।
আমি ওকে কোনদিন সন্দেহ, এটা আমি বলি, আমি ওকে কোনদিন সন্দেহ করি না, এখনো করি না।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ
তারপরে চলতেছে আমাদের ভালোই, প্রত্যেকটা অক্ত ও আমাকে ফোন দিতে চান, তুমি খেয়েছো? আমি কি না খাইনি, তুমি খেয়ে নাও আমি খাবো। আমি মানে ঘন্টাকে এতবার ফোন দিতাম যে মানে রাস্তা মোবাইলে চার্জ চলে যেত, মানে আমি কানে হেডফোন লাগিয়ে ওর সাথে কথা বলতাম।
আচ্ছা আচ্ছা,
যে সময় চলে আসলো পরে ওর নানুর সাথে কথা বলি, কথা বলার পরে পরে ওকে আমি আমার আম্মুর সাথে কথা বলে দিই।
আম্মুকে কি বলেন?
আমি আমার সাথে একটা মেয়ের সাথে ভালো একটা বন্ধুত্ব, একটু কথা বলবো ওর সাথে।
আচ্ছা আচ্ছা,
সে কথা
বল। মা কি এটা ভালোভাবে নিয়েছিল?
আমার আম্মু বুঝতে পারছে,
বিকজ আপনার ঘরের মধ্যেই দেখে কি হচ্ছে না,
তা আম্মুর সাথে কথা বলে কথা বলে। তা আমার আম্মু, আমি বুঝলাম আম্মু কিছু আমার নামটা বলবো না, তো কেন আমাকে নাম বলবো না, ঠিক আছে বলতো, তো আমার আম্মুকে আম্মু করে ডাকতো। পরে ঠিক আছে কথা বলতে, আমার ছোট বয়সে কথা বলে দিতাম ওকে, আমার ছোট বয়সে সবচেয়ে বেশি কথা বলতো।
আচ্ছা,
16 ডিসেম্বর আসে, এক কাজ করে যান নানু তোমাকে দেখতে চায়, আমাকে বলে নিয়ে আসো নানুকে তুমি। আর 16 ডিসেম্বর ফার্স্ট আমি নানুর সাথে দেখা করতে যাই।
আচ্ছা,
ওই স্মৃতি যে আমরা দুপুরবেলা নানুকে আমি সালাম করি, সালাম করে নানু আমাকে হ্যাঁ 500 টাকা দেয়,
যেখানে আপনি যাচ্ছেন নানু আসলে পিছু ছাড়ছেন না, আপনার স্ত্রীর ক্ষেত্রে তো নানুই সত্য।
নানুকে আমি খাওয়া দাওয়া নানু চলে যাও, আমাকে বলো কি যান নানুকে দিয়ে আসি, তুমি যেও না, তুমি নানুকে বলো আমি চলে গেছি, আমি বিদায় নিয়ে চলে যাই। ও কি ফটকে নানুকে বাসায় দিয়ে আবার চলে আসে সন্ধ্যার দিকে, পরে কোথায় যাওয়া যে চলে যান, পরে তো আমার বান্ধবী বাসায় যাই, চলে চলে যাই ঘুরে আসি। তাহলে তোমার এক বান্ধবী আছে নাম হলো নিপা, ওদের বাসায় যাওয়ার পরে মানে কে কয়ে তোদের ভাই ভাইয়া হয়, নিপা আমাদের দেখার পর সাথে রান্না বান্না করা করে পরে আমি বললাম ভাই আমি ছোট থেকে মানে সবকিছু মানে রিজার্ভ হয়েছে আসলে কথা, আমি কারোর কিছু খেতাম না, আমার আম্মা আমাকে খাওয়া দিত আর কারো দিদি আমি খেতাম না। পরে ওদিন না ও কি করলে আমাকে খাওয়া দিচ্ছে, আমি আমার ওয়াইফ আজ কিছু খাইনি এই পর্যন্ত একদিনও, আমার ওয়াইফ কোনো আমাকে খাওয়া দিতে পারেনি।
আচ্ছা আচ্ছা, খাওয়া দিতে পারেনি মানে আপনাকে চেষ্টা করেছিল আপনি খাননি?
না, ও আমাকে কোনো খাওয়ার চেষ্টা করেনি,
চেষ্টা করেনি
আর আমি কোনোদিন খাইনি।
আচ্ছা,
পরে আমি ওকে বললাম দেখো এই আম্মু হাতে কবে খেয়েছি ভুলে গেছি, তুমি খাওয়া দিলা, খাওয়া দিচ্ছে, আমি ওকে বললাম কি দৃষ্টি মুখে ওকে খাওয়ার জন্য তুমিও খাও। পরে আমার খাওয়া ওখানে চলে আসি, আসার পরে তো কি করলো শীত অনেক শীত ভাইয়া, তো ও করলো কি আমাকে একটা বান্তি একটা চাদর দিয়ে দিল, ভাইয়া চাদরটা নেন যাবেন কি হবে অনেক শীত, আমি ঠিক আছে চাদরটা নেওয়া যাক। তো আমি একটা পাতলা পানিয়ে পরে গিয়েছি, তো ও করলো কি শীতের ভিতরে ও করলাম একটা সাদা একটা পরে আছে, কিন্তু ও কি করলো ওর গায়ে না চলে আমার গায়ে জড়াই দিল চাদরটাকে, জান তুমি গায়ে দাও, তো রিসকের উপরে আসতেছি না কি করো, ও পুরো চাদরটা না ও আমাকে জড়াই দিল, আমি তুমি গায়ে দেখো না জান আমি জানি তুমি গায়ে দেবে, জান চলে যাওয়ার পরে এরকম 20 তারিখে ওর এক বান্ধবী, ওই যে বান্ধবী আমার সাথে আসছিল ও দাওয়াত দিল আমাদের, তো আমাকে ইনভাইট করলো এখানে, আমি আসলাম আসার পরে ওই এখানে এক সেন্টারে ও নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ও বলতেছে তোদের ভাইয়া পরিচয় সবাইকে আমার সাথে পরিচয় করে দিচ্ছে, তোদের ভাইয়া হয় তো ওই সেন্টারের ভিতরে করে সবাই খাচ্ছে না ও আমাকে খাওয়া দিচ্ছে।
মানে আমি যেটা বুঝলাম যে মেয়েটা আপনাকে যেহেতু ফার্স্ট লাভ প্রপোজ করেছে মানে শি ওয়াজ টোটালি ডেভোটেড।
তারপরে আমি ওকে ওকে বাসে দিয়ে আসলাম, এই ভিতরে আবার আমার আমি 7-8 দিন পরে আবার দেশে আসি, আবার ওর সাথে দেখা করে আমরা ছবি একসাথে ছবি দেখি হলে ঘোরাটার পরে আবার চলে যাই। পরে আমি আবার ঢাকা ব্যাক করে 31 ডিসেম্বরে তারপরে ওই দিন রাতে 31st night মানে উইশ করবো ফার্স্ট মানে একটু দেরি হয়ে যায় আমার উইশ করতে, আমি সরি বলে ও আমাকে বকা দেয় জান তুমি এত দেরি করলে কেন, পরে ওর সাথে কথা রাগারাগি করে আমার সাথে জান আমি তোমার জন্য এখন তো বসে আছি জান আসি আমি একটা কাজে ফিসে গিয়েছিলাম, পরে রাগারাগি করে আমি কিছু মনে করি অনেক ইটি করার পরে না, তো ওই রাতে লাস্ট ও মোবাইলটা অফ করে ফেলে রাগ করে আমার সাথে, পরে আমি আবার কি করি 1 তারিখে সারাদিন মোবাইল অফ করে রাখি, আমার মোবাইল অফ দিয়ে ওর মাথা পুরো নষ্ট হয়ে যায়। ও পরের দিন সকালবেলা ঢাকা চলে আসছে, ও মানে ঢাকা আসছে মানে কি ও আমার আমি আমার বাসার লোকেশন সব ঠিক দিছি কারণ নামটা দিছি ভিন্ন খুঁজতে আছে, যে আমি আবার এক লোকের মাস্ক কিনতাম না, নাম ছিল রব, তো ভাই আপনার নাম কি রব, হ্যাঁ আচ্ছা আপনি এখানে ছিল মাস্ক কিনতে আসে চশমা পরে মাথায় ক্যাপ পরে, তখন রব ভাই কয় কে কে আর ছয় চালা থাকে, তো রব হ্যাঁ আর কারণ তো সিদ্ধু কথা বলছে, তখন ও তো আমার নাম তো আর জানে না, তারপর হ্যাঁ আপনি দেখেন তাহলে এদিকে দেখেন এই বাড়িতে ওই বাড়িতে দেবেন, ও কি ওই আমার ছোট বসে কথা হতো না, তা আমার ছোট বোন নিজে হেঁটে যাচ্ছে ছয়তলা নেমে হেঁটে যাচ্ছে, ও দাঁড়ানোতে জিজ্ঞেস করে আচ্ছা ও এই ছয়তলায় এই মোড়ে গেটে গেলে পাবেন ওই ওনাকে, পরে করে কি যে যায় যা করেন দাঁড়ানোর কাছে হ্যাঁ জিজ্ঞেস করছে এই লোক তো কোন তালায় থাকে, করে ছয়তলায় থাকে জান আপনি, ও ছয়তলা উঠতে না তিনতলা আমার ছোট বোনের সাথে দেখা হয়, তাহলে আমার ছোট বোন জিজ্ঞেস করে যে আপনি কোথায় যাবেন, করে আমি টুসুদের বাসায় যাবো, কবে ঠিক আছে যাওয়ার পরে না আমার বাসায় গেট লক করেছে কাউকে পায় না আবার চলে আসে,
ওই সময় কি আপনার স্ত্রী ছিল
না, ছিল না বাসায় ছিল না, চলে আসার পর দারোয়ান হাতে একটা চিঠি লিখে দিয়ে আসে জান আমি তোমার বাসার সামনে এসে লক করে চলে গেলাম, দাম ঠিক আছে, পরে কি এক ঘন্টার দিকে আমার দোকানে যায় আমার দোকান খুঁজে বের করে ফেলে, ও আমার দোকান খুঁজে বের করে ফেলে, বিশেষ করে আমি অবাক করি এইগুলো দেখে মানে কি হয় সম্ভব একটা মেয়ে ঢাকা কখনো আসেনি।
আমি হুমায়ুন আহমেদ স্যারের একটা বইয়ের একটা রেফারেন্স দিতে চাই, আমি অনেক আগে পড়েছিলাম আমার স্মৃতি যদি আমার সাথে প্রতারণা করে না থাকে আমারই আমি খুঁজিয়ে বেড়াই, বইটার মধ্যে কোনো একটা চ্যাপ্টার এরকম ছিল ওনার যে প্রথম স্ত্রী গুলটেকিনকে নিয়ে উনি এই ধরনের একটা কথা লিখেছিলেন, ওনার যখন দেশের বাইরে যাওয়া এবং সেই সময়টাতে কোনো একটা পুরো ঘটনাটা আমি মনে করতে পারছি না, গুলটেকিন এরকম একটা কাজ করেছিল হুমায়ুন আহমেদের সাথে যে বলা নেই কনে সে বিদেশ বিভুয়ে চলে গিয়েছিল এবং হুমায়ুন আহমেদ এত বেশি অবাক হয়েছিলেন যে ওই ব্যাপারটা উনি খুব সুন্দর করে এখানে তুলে নিয়ে এসেছিলেন। আপনার এই ঘটনা শুনে আমার বইয়ের অনেক আগে পড়েছি তো আমি ঠিক পুরো রেফারেন্সটা দিতে পারছি না, হঠাৎ করে একটা মনে পড়ে গেল, যারা হুমায়ুন আহমেদের ফ্যান রয়েছেন তারা নিশ্চয়ই জানবেন যে আমি আসলে কোন ঘটনার কথা বলছি। ওকে হ্যাঁ বলুন, তার
ওগুলো আমি দোকানে দেখে না পুরো অবাক মানে ও যে আমার সামনে আসে আমি আমার নিজের শুনে চিনতে দিছি আমি স্বপ্ন দিতেছি, ও আমার দোকানের সামনে এখানে চলে গেছে আমাকে দেখে, আমি সাথে সাথে দৌড় তুমি এখানে ও না আমাকে পুরো কেঁদে দিছে আমাকে দেখে,
ফোনটা বন্ধ
করো, হ্যাঁ আমি কই তুমি তাহলে ফোন বন্ধ রাখছো কেন, আমি রাখো তাতে তুমি ফোন বলো তুমি জানো তোমার ফোন বন্ধ আমি পাগল হয়ে যাই আমাকে বলতেছে, আমি তুমি চিনা কি আছে দোকান তোমার ঠিকানা দিয়েছো না, আমি আমার দোকানের ঠিকানা ভুল দিয়েছি, দেখেন পুরো আলু বাজার প্রত্যেকটা দোকানে খুশ করছে আমাকে পায়নি কিন্তু ওই জন্য পেয়ে গেছে আমাকে,
দিলের টান থাকলে যা হয়
মানে ও মানে ও আরে কিভাবে সম্ভব একটা মেয়ে কিভাবে পারে এত কিছু করতে, কি সম্ভব
একটা মেয়ে যা পারে আপনি চিন্তা করতে পারবেন
না, কখন করতে পারে ভাই ও যে কিভাবে পারে বিশ্বাস করবেন না,
ইটস হ্যাপেন ইটস হ্যাপেন সি আপনার হার্ট যখন চাবে তখন এটা সম্ভব, এটা রিয়েলি সম্ভব, মানুষের হার্টের শক্তি অনেক 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 বেশি, হ্যাঁ বলুন
ও কিভাবে পারে এগুলো করতে, পরে ওরে কাচিন থাকে যাত্রা হইতে তা আমি ওখানে যাবো আমি যাবো আমি আসতেছি সন্ধ্যাবেলা সাথে যাতে চলে আসলাম আসার পরে ওখানে ওর ওর কাজিন বাসে বের হলাম, হওয়ার পরে আমি চলো চটপুরি খেয়ে আসি, চটপুরি খাওয়ার পরে আমার এক ফ্রেন্ডের কাছে নিয়ে আসলাম, আমি বুঝতে এই কাহিনী ও কী করছে আমাকে হো, তো আমার ফ্রেন্ডের নাম হলো উজ্জ্বল, ও সত্যি বলে কি ও তো বিয়ে করছে, শুনেন না ও ওইটা কিছু মনে করলো ওই 10 টাকা কোনো সমস্যা নেই ও বুঝলাম যোগ করতেছে,
ও মনে করছে ফান করেছে,
হ্যাঁ ফান করেছে,
আচ্ছা
শুনেন না কোনো ছেলে আছে কোনো সমস্যা নেই, আবার আমার ওয়াইফের ছবি দেখাচ্ছে, হ্যাঁ পেজ আর ওয়াইফ কোনো সমস্যা নেই, ও মানে জিনিসটা মানে 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 শেষ নিতে পারতেছে না, আমি তো কি করো হ্যাঁ ও যদি 10 টাকা তার কোনো সমস্যা নেই, তারপর ওকে আমি ভালোবাসি, পরে এই কথা বলবো না আমি চাপ সর পরে নেওয়া যাবো না, আমি ও এমনিতে বলছে যে ও কোনো চাকরি করে তখন ওর মনে সন্দেহ লাগলো, তুমি চাকরি করো, তুমি তোমার দোকান আছে? না আমি চাকরি করি, আমি বলি আমি ম্যারিড পার্সন। বিশ্বাস করবেন যখন এই কথা বলি না, ও মানে ওর চেহারাটা আমি এখন ভাসান চোখের সামনে, একটা গুলি ছিল ও গুলির ভিতরে অলিভিতে ধাসলে মাসলে বাড়ি মেরা নেবেন না, আমার তুই চাই যে কথা শুনে তুমি কি বলতেছো জান, তুমি ম্যারিড? হ্যাঁ ম্যারিড, আমার ছেলে আছে এই যে আমার, তুমি দেখছো ও না, মানে খালি ও ভিতরে কথাই করতে পারতেছে না, মা আমি কি করলাম এটা, খালি এগুলো বলতেছে, মানে ওর চোখটা খেয়ে খেয়ে পানি পড়তেছে, বিশ্বাস করবেন না, মানে ওর দিন আসতে আমি ওর কাছে মাথা নত হয়ে ওর পায়ের সামনে আমি মাথা নিচে করে বসে আছি গুলির ভিতরে, ও মানে মুখে কোনো কথাই করতে পারতেছে না, ভাই তুমি কি করছো, কি করলে এটা, আমার সাথে মিথ্যা কথা বললা? হ্যাঁ আমার অপরাধটা কি? আমি কিছু বলি না, আমি চুপ করে ওর কাছে মাথা নিচে আমিও কান্না করতেছি, আমি অনেক কান্দতেছি ওর জন্য। পরে লাস্টে ওকে অনেক কষ্টে ম্যানেজ করছে আমি আসি, ও পরে রাত্রেবেলা এরকম সারা রাত্র না কান্না করছে, তা আমি না ওর সাথে রাতে কথা বলি না ভয়ে। তো সকালবেলা ও আমাকে ফোন দিছে, তুমি কোথায়? আমি তোমার ছেলেটাকে নিয়ে আসো, তা আমি আমার ছেলেকে নিয়ে গেলাম, ও আমাকে ছেলেটাকে দেখে হ্যাঁ কি বলে ভাইয়া জানেন, আমার ছেলে 2-3 হাজার টাকা দিল যে আমার ছেলে বুকে নিয়ে চুমা খেলে এখানে, মানে কোনো কথাই বলতেছে না আমার দিকে, সে চায়া দিচ্ছে। আমি 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 এবার কান্না করতেছি অনেক, ও আমি তোমাদের বাসায় যাবো বলতেছে, আমি আমাদের বাসায় ওকে নিয়ে আসি। হ্যাঁ আল্লাহ কি রহমত, ওই দিন আমার বাসায় হ্যাঁ আমার ছোট ভাইয়ের ওয়াইফ ছিল না,
মানে ও আসলে বিলিভ করতে পারছে না, অথবা এমন কিছু হয়েছে যে ও বাসায় আসলে আসতে চায়।
হ্যাঁ
ওকে
পরে না আসেন, আমার আম্মুকে জানা ধরে হাউ মাউ করে কান্না করতেছে।
আপনার মা তো জানতো যে আপনার ফ্রেন্ড সে?
পরে আম্মা বসে বসো, মা বসো, পরে আম্মা আমাকে সব হিস্টোরি শুনে আমার ব্যাপারে, পরে শোনার পরে না পরে আমি ঘরে গিয়ে আমি বলি দেখে সত্যি কথা বলি তোমাকে, আমি আসলে অনেক অনেক বেশি ভালোবাসি, সবচেয়ে বড় সত্য হলো এটা আমার, ওকে আমি ঘরে একা বলি, ওনার আমার সব আমি যে ওকে এত অপরাধ করছি এতই করছি সব মাফ করে দিয়েছি জানেন। শোনার পরে
আমি তো আমাকে অনেক বেশি রেসপেক্ট করতে চাই আজকের এই অনুষ্ঠানে, রেসপেক্ট ইন আ সেন্স যে আপনি কি করেছেন কি করবেন সেটা পরের বিষয়, বাট এই এই জায়গাটাতে আমি স্টোরির এই জায়গাটা থেকে আমি আমার লিসনারদের সমস্ত লিসনারদের পক্ষ থেকে আমি আপনাকে স্যালুট করতে চাই এই জায়গাটাতে, যে লাভ মানুষকে অনেক বেশি কনজারভেটিভ করে ফেলে আমরা জানি এরকম কিছু, এবং একই সাথে লাভ কখনো কখনো লাভ যা পারে পৃথিবীতে, এবং সেটা এটা আসলে অন্য কিছু দ্বারা সম্ভব না। আপনি এত বড় এত কঠিন এত নির্মম একটা সত্য জানার পরে আপনি যে তাৎক্ষণিকভাবে আপনি যাকে পছন্দ করেছেন সেই মানুষটাকে মাফ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছেন, এরপরে কি হচ্ছে সেটা আমরা জানবো স্টেপ বাই, বাট আপনি যে মাপের স্টেপটা নিয়েছেন এটা নিঃসন্দেহে একজন সাধারণ মানুষের পক্ষে ডিফিকাল্ট, সেদিক থেকে আপনি অনেক বেশি অসাধারণ, উই রিয়েলি স্যালুট ইউ। ওকে হ্যাঁ বলুন তারপর।
পরে আম্মুকে বলে আম্মু ওকে বলো না তুমি আমাকে একটু দিয়ে আসতে দেশে, আমি ভয় পেয়ে গেছি ওকে কিছু ক্ষতি করবে, তা আমি আমাকে তুই যা সমস্যা তুই কিছু করবে না তুই যা কিছু না তুই যা, ওকে আচ্ছা আমি আসছি, ওই তুমি ভয় পাচ্ছ? আমি না ভয় পেয়েছি, তারপর মনে হয় ভয় কাজ করতেছিল
কিছু একটা করে ফেলে
করে ফেলে, ওর তো এলাকা অনেক প্রভাবশালী, ওদের অনেক অনেক পাওয়ার ছিল ওই
এলাকা, ওই দিন জিয়ে জেনেছেন নাকি তার
আগেও জানতাম, তা যখন ওকে নিয়ে আসলাম না তো কি করলো জানেন, ওকে নিয়ে আমি প্রস্তাবগুলো থেকে সিঞ্জি নিয়ে চলে যাই, সিঞ্জি ভিতরে ওকে জ্বরে ধরে আমি কান্না করতেছি, ও আমাকে সান্ত্বনা দিচ্ছে, ও আমাকে এইভাবে মানে আমার ওর চিন্তা আমি অবাক, একটা কিভাবে সম্ভব, প্লিজ তুমি ও আমার কান্না ও কান্না তুমি জানো প্লিজ কান্না করো না কি হয়েছে, তুমি কোনো কান্নাই করো চুপ থাকো, কেন কান্নাছো তুমি, তুমি কে দিকে আমাকে কষ্ট দিচ্ছ, আমাকে এই কথাটা বলতেছে,
ভেরি রেয়ার, খুবই রেয়ার।
পরে লাস্টে আমরা গেলাম, যাওয়ার পরে না ওই যে যে চাইনিজ বসে খাওয়া দাওয়া করতাম ওখানে বসছে, বসে পড়ে না পরে আজকে বিলটা আমি দিবা তুমি দিবা না, তো স্যুপ নিল না, পরে ও আমার স্যুপটা খাওয়াই দিচ্ছে আবারও, পরে লাস্টে আমি ওকে বাসে দিয়ে আসলাম, তো মানে বাসে দিয়ে আসি না তুমি বাসে পাবো যাবো না, কোনো আমি যাবো না তো তোমাকে আমি আগে দিয়ে আসি, ও করলো জানেন উল্টা ও আমাকে কি করলো মুখটা পরে সে আমাকে আর আগে দিয়ে গেলো, তুমি যেতে পারবা, উল্টা আমাকে আগে দিয়ে আসলো, আসার পরে বাসায় যাওয়ার পরে ও মানে অসুস্থ হয়ে পড়লো একদিন যখন, পরে ফোন দিয়ে বলতেছে যে আমি তো অসুস্থ হাতে স্যালাইন দেওয়া, আমি কি হয়েছে এই ঘটনা, ওই জান আমি তোমাকে ভুলতে পারতেছি না, আমি তোমাকে ভুলতে গেলেই অসুস্থ হয়ে যাচ্ছি, আমি তোমাকে ভুলতে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছি, কি করা দরকার, তুমি চিন্তা করো না সমস্যা নেই, পরে জান আমি তোমাকে এত কিছু বুঝি না, আমি তোমাকে ভুলতেই পারতেছি না, আমি তোমার স্মৃতি তোমার কথা আমি কিছুই ভুলতে পারতেছি না জান, তো সম্ভব না তোমাকে ভোলা। পরে লাস্টে আমাদের সম্পর্ক আরো গভীর হয়ে গেল ভিতরে ভিতরে, আমি ওকে অনেক ভালোবেসে ফেললাম অনেক, পরে জানুয়ারির 17 তারিখ ওকে আমি হ্যাঁ ঢাকা এনগেজ করি, জান ঢাকায় আসো, আসে পরে চলো বাঞ্জিমেলা ঘুরে আসি,
এই যে আপনার ফ্যামিলি আপনার মা জেনেছে এটা, সে সময় তো আপনার শারিকাও বোধহয় আপনাদের বাড়ি ছিল না?
তার
মানে আপনার ফ্যামিলির অন্য কোনো মেম্বার এটা জানেনি যে মেয়েটা বাড়িতে এসছে, তোমার বাড়িতে এসছে?
না, শুধু আমার আম্মু জানে, আমার ছোট বোন জানে, আর আমার ভাইয়াটা জানে, আর কেউ জানবে না।
এবং তারপরে আপনাদের এই ঘটনা ঘটার পর আপনাদের ইজি মুভমেন্ট চলছে,
তারপরে
তখন আপনাদের মধ্যে কমিটমেন্টের জায়গাটা কেমন ছিল? লাইক মেয়েটা তো আপনাকে স্বামী হিসেবে স্বপ্ন দেখেছে, ভালোবাসতে মানে স্বামী হিসেবে স্বপ্ন দেখেছে, আপনি তো তার স্ত্রী হিসেবে স্বপ্ন দেখেননি তখন পর্যন্ত। এবং যখন জানাজানি হয়ে গেল যে আলটিমেটলি আপনার ওয়াইফ আছে, আপনার একটা বাচ্চা আছে, সে জেনেছে, জানার পরে আপনি তাকে কি ধরনের কথা বলতেন, সান্ত্বনা কি দিতেন?
তখন আমি তাকে একদম বিয়ে করবো,
আপনি এটা বলতেন যে আপনি বিয়ে করবেন?
হ্যাঁ,
ওকে ফাইন। তারপর
পরে তিনি মাইজি মানে ঘুরলাম, ঘোরাটো করে বাসা দিয়ে আসলাম, দিয়ে আসার পরে জানুয়ারির 23 তারিখে আমার মামা যে আমার ওয়াইফ কিনে আসে, এই ভিত্তি একদিন ফোন দেয়, আমার ওয়াইফের ফোনটা ধরে, ধরার পরে কথা বলে, বলার পরে পরে ভাবি ভালো আছেন, ও পরিচয় দেয় না, ভালো আছেন? হ্যাঁ। তাকে আমি তো কাছের বান্ধবী বলছি, ভাইয়ার সাথে ভালো আছে? হ্যাঁ। তাকে ভাবি আপনি তো অনেক সুন্দর, আপনার দেখেছি আমি, অনেক সুন্দর, ভালো। তারপর ফোনটা কেটে দেয়, দেওয়ার পরে আমার ওয়াইফ বুঝতে পারেনি যে ও যে ফোন দিস, তা আমি কি জানি না। পরে আমাকে আসতে না, আমি তোমার কাছে কথা বলছি, কথা বলছি তুমি মানে? হ্যাঁ। আমাকে আমি পরিচয় দিই না। পরে February 14 ভ্যালেন্টাইন্স দিন আমি কি করলাম, ওকে নিয়ে বের হবো, এই দিকে আমার ওয়াইফ আবার ছিল না, দেখেন এই দিকে আবার ওয়াইফের সাথে একটা কথা কাটে, আবার চলে যায়, আবার দেওয়া চলে যায়
বাড়িতে এসে, তারপর কথা কাটির পর আবার
চলে যায়।
ওকে,
14 তারিখে ওকে ইনভাইট মানে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি একটা কেক নিই, ওর জন্য কিছু গিফট কিনি, কেনার পরে ওই ওই চাইনিজে যে আমি আগের থেকে সব প্রোগ্রাম করে রাখি, কাউকে কিছু বলবেন না, সবকিছু ওকে করে রেখে দিই, ও আসে, আসার পরে না আসলে খাওয়া দাওয়া আমাকে উইশ করার পরে লাস্টে আমি কেকটা যখন বাই করি, ও দেখে অবাক হয়ে যায়, একটা সবার সামনে আমি কেকটা বাই করি, পরে লাস্টে কেকটা ও কাটে, তারপর আমাকে খাওয়াই দেয়, আমি ও খাই, ও খাই, এর ভিতরে আবার ওর কিছু ওই টিউশনি করতে ওর কিছু ছাত্রী চলে আসে এখানে, ছাত্রী বাবা মাকে নিয়ে।
আচ্ছা আচ্ছা।
ওরা বাবা আমাকে দেখে ফেলে, আমার পরিচয় পাচ্ছি আমার ছাত্রী বাবা মা, ওনাদের কেক খায় আমাদের সাথে, সেভাবে আমার ওখান থেকে চলে আসি। আপনার আবার 21 ফেব্রুয়ারির ভিতরে আমরা আবার ওকে নিয়ে মামা গেলাম, মামা গিয়ে আমরা একসাথে ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম, পরে আমরা ঘুরি, ঘোরার পরে পরে ফেব্রুয়ারি মার্চে আমার ছোট ভাইয়ের ওয়াইফাই করে বাচ্চা হয়, তা আমার হঠাৎ করে টাকার দরকার পড়ে যায়, আমি বলছি জান আমাকে তুমি 600 টাকা দিতে পারবা, ওই 700 টাকাটা আমাকে সাথে সাথে পাঠিয়ে দেয়, তা আমি ওই টাকাটা আমি ছোট ভাইকে দিয়ে দিই, নিয়ে পরে না এর ভিত্তিতে মাঝখানে ওর সাথে ঝগড়া হয়, একটা যে কোনো ব্যাপারে ঝগড়া খড়া কেটে মোবাইল অফ, আমি মোবাইল অফটা কেটে মাথা নষ্ট হয়ে যায়, কি যখন মোবাইল অফ ছিল ও ঢাকা আবার চলে আসে, এসে আমার দোকানে আসে, আমি ওকে থেকে অবাক, তুমি আবার আসছো আমার দোকানে? পরে আমি রাখে রে, তুমি কেন আসছো আবার দোকানে এখানে? পরে আমি জিদ দিয়ে ওকে নিয়ে রাস্তায় নিয়ে হাঁটতে 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 ওকে রাস্তা বাজারে মোড়ে একটা ছেড়ে দিয়ে চলে আসি, আসার পর আমি মোবাইল লক করে রাখি, ও ভয় পেয়েছি কি আমি কিছু একটা করে ফেলছি, মোবাইল লক কেন? আবার ও আবার আমার দোকানে আসে, আসার পর দেখে না ও চলে যায়, আমি সাথে তার বেশি রিক্সা নিই, রিক্সাটা কান্না করতেছে, কান্না করতে হাতে একটা কলম ছিল, কলমটা নিয়ে হাতে এমন ভাবে যাত্রা দিয়েছে না, এদিকে কেটে গেছে, এটা কি আমার ভালোবাসা? তুমি আমার খেয়ে রাখতে ফিরে দিয়ে আসলে এখানে, আমি রাখি কিছু চিনি, তুমি কেন আসছো আবার এখানে বলতে, তোমার মোবাইল কেন বন্ধ? আমি ওকে নিয়ে দেশে ওদের বাড়িতে চলে যাই, মুসলিমে চলে যাই, আবার তো সেই নিতে উঠি না, ওরা পার না, ও আমার সামনে গুলো কি হয়ে জানে, কলমটা নিয়ে হাতে ঠাস ঠাস করে কয়েকটা পার মারলো, হাতে কেলটা রক্ত করতেছে, এটা কি ভালোবাসা? ও ওর হাতে কান্দাসে করতেছে, আমি তোকে ভালোবাসছি। হ্যাঁ, আমি দেখেন অবাক, আমি কি ওর হাতে থেকে কলমটা নিয়ে না আমার হাতে ভিতরে একটা পার মারি, এই দেখেন দাগগুলা, মানে ওর হাতে তো রক্ত বের হচ্ছে, ওর কোনো টেনশন, ও আমার রক্ত দেখে কান্না করতেছে, খাচ্ছে, জানি তুমি কি করছো, মানে ওর হাতে রক্ত বেরোচ্ছে, ওর কোনো টেনশনই নেই, মানে আমার রক্ত দেখে মানে পুরো রাস্তা আমার হাতটা ধরে কান্না করতেছে, ওই সারাটা সিএনজি দেবো আমাকে ধরে কান্না করতেছে, মানে ও যে এত একটা কষ্ট পেয়েছে ওর সব ভুলে গেছে আমাকে বলে দেখে, তুমি এটা কি করছো জানো, ওর হাতে রক্ত পড়তেছে আমি দেখতেছি, কিন্তু ও যে কথা আমাকে বলতেছে আমি ওর দিকে চাই দিচ্ছি, কিভাবে সম্ভব?
ওকে,
পরে কি করলাম আস্তে করে আমি বাসার সামনে ওকে নামাই দিয়ে আমি চলে আসি, পরে হ্যাঁ চলে গেল, পরে ও আমাকে সবসময় বলতো কি জানো, তোমার সন্তান হলো আমার সন্তান, ও আমার ছেলের নাম ছিল স্বপ্ন, ও আমার একটা স্বপ্ন, ওকে আমি আমার মন মতো করে মানুষ করে তুলবো, তুমি চিন্তা করো না জান, ও আমার ছেলেকে অনেক আদর করতো, অনেক
বিশেষ আদর করতো, মানে কি আপনার ছেলেকে সে হাতে ধরার সুযোগ পেয়েছে কখনো?
হ্যাঁ হ্যাঁ, বললাম না একদিন আমার সে ফার্স্ট টাকা পরে 3000 টাকা দিয়েছিল, পরে আরেকদিন আমার ছেলেকে নিয়ে এসেছিলাম মুন্সিগঞ্জ, আমার ওই দিন আমার ছেলেকে থেকে 500 টাকা দিয়ে আমার ছেলে দিয়ে এখানে চুমা এখানে চুমা, মানে অনেক মানে ওর এই আদর ছিল, আমি ওর পেছনে আরো বেশি অবাক হয়ে গেছি যে আদর ওর মার কাছ থেকে পাইনি।
ওকে ওকে,
পরে আরেকদিন ওই যেদিন ঢাকা আসে না, হ্যাঁ আমার কি করে ও কিছু জিনিসপত্র দিয়ে আসে, আমি ওগুলো গিফট করছি না, রাগ করে দিয়ে আসে, না তোমার কিছু আমার লাগবে না, কারণ আমি ওইগুলো পরের দিন আমি দিয়ে আসি ওকে, আসার টাইমে না ও আমার জন্য পায়েস রান্না করে নিজে হাতে, জানলাম পায়েস রান্না তুমি খাও, আমি ওদের বাসায় যাই চুপে, কেউ জানে না, আমাকে ওই পায়েস খাওয়া দেওয়ার পরে আমি তো জানলাম আমার 5000 টাকা দেওয়া যায়, ও জানে ওদিকে আমাকে 5000 টাকা দিয়ে দিল আমাকে,
কেন চাইলেন?
আমার একটু সমস্যা ছিল, প্রবলেম ছিল, হ্যাঁ আমি তোমাকে দিয়ে দেবো, আমি সমস্যা নেই। পরে আমি আসছি, আসার পরে এটা মার্চ গেলে এপ্রিল গেল, এপ্রিলে পয়লা বৈশাখ আসে, তো পয়লা বৈশাখ ও ঢাকায় আসে, আমরা ঘুরি, আমার পয়লা বৈশাখ আসার দিন আমার সাথে ছিল, ও আমাকে এই যে গেঞ্জিটা তারপরের দিন না ভাই হ্যাঁ ওদের এলাকায় আবার যাই, যাই আমি জানি তোমাকে দেখতে মন চাচ্ছে, আমি তো তোমাদের এলাকায় আসছি কোথায় মেলাতে, তো ও আবার আসে, আসার পরে মেলাতে একসাথে আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে চট ঘুরি টুরি হয়ে পরে রাত্রি 10টা বেজে যায়। ওদিন আবার হঠাৎ করে না হ্যাঁ ঢাকা একটা গেঞ্জে হয় আমি যেতে পারি না, যেতে পারি না, তো মুন্সিগঞ্জ থেকে কোনো গাড়ি ছাড়তেছে না, জানলাম কিভাবে আসি কি কি করা যায়, ও করে চলে যান আমাদের বাসা যাওয়ার কোনো সমস্যা নেই, আর আমার ব্যাপারটা বাবা মাকে বলে আমি যে বিয়ে করছি এটা কাউকে ও বলে না, ও বলে আমি ওকে বিয়ে করবো, যে ওদিন আমার ফার্স্ট ওদের বাসায় আমি যাই, পরে ওদের বাসায় যাওয়ার পরে আমি বলে আম্মু যে ওর নামই পাবেন, ও তুমি ভালো আছো বাবা আমাকে, হ্যাঁ ভালো আছি, পরে সালাম টালাম করে ঠিক আছে তুমি এত রাত্রে এখন কিভাবে যাবা তুমি থেকে যাও, তুমি রাতে আমি ওদের বাসায় থেকে যাই, থেকে যাই, তো ও বড় ভাইয়ের সাথে আমি ঘুমাই, তো ও আমাকে সকাল ভোরে ডাক দেয় জানু উঠো তুমি ঢাকা যাবা না, ওরা পরে ও নিজে রান্না বান্না করে আমাকে খাওয়া টাওয়া দেওয়ার পরে আমি ঢাকা চলে আসি পরের দিন, চলো ভালোই, তো আবার আমাদের আবার আমার এলাকায় আসে, আসার পরে কোথায় যে যান তোমাকে বিয়ে করবো না আমি অবশ্যই করবো, একটু ভাবতে কয়েকদিন সময় তো হাতে আমি তোমাকে অবশ্যই বিয়ে করবো, তুমি চিন্তা করো আমি তোমাকে বিয়ে করবো, বলছি আমি তোমাকে বিয়ে করবো, ও করে না জান আমাকে বিয়ে করতে হবে, তোমাকে তোমাকে বিয়ে করবো তুমি চিন্তা করো না, আমার ছেলেকে আবার নিয়ে আসি ওর কাছে, আমি
আমার
বাসার থেকে ওর কাছে ফোন যায়, ফোনটা আমার ছোট বোনে বলে যে আপু তুমি কোথায় এখানে, তো কথা বলে না আমার ও এভি আমার ওয়াইফ বাসায় আসে ও শুনে ফেলে কার সাথে কথা বলতে সেইভাবে, আরেকদিন আমি ওকে ফোন দিয়ে জান তুমি তো ঢাকায় আসছিলা তো এক কাজ করো তুমি ঢাকা ঢুকে আইসো না, তোমার যা কিছু লাগে আমাকে বলো আমি তোমাকে দিয়ে আসবো, তুমি চিন্তা করো না, আর তোমার কথা আমি বাসা আলাপ করতেছি আমি বাসা সবাইকে বলে আমি ওকে বিয়ে করবো, তা আমার বাবা আমাকে বকা দেয় তুই কি বলতিস আমি না আমি ওকে বিয়ে করবো এত কথা বুঝি না আমি বিয়ে করবো বলে ফেলি, পরে মে মাসের 18 তারিখ আমাদের বাসায় আসো আবার, আসার পরে আমার সাথে দেখা করে যায়, তা পাশের ঘরে আন্টি ওকে দেখে ফেলে, দেখার পরে না হ্যাঁ ওদিন কি আমার ওই বাসায় ছিল না আমার ছেলে ভাই বউ বাসায় ছিল না, হ্যাঁ দেখার পরে না পরে বলে যে এখানে ওর সাথে মেয়ে রিলেশন, আম্মু বলে ও আন্টিকে বলে দেখছেন কি অবস্থা, ও আন্টি ফটকে না তা তিন দিন পরে আমার ওয়াইফকে বলে দেয়,
এটা কতদিন পরে আপনার ওয়াইফ জানলো আপনাদের সম্পর্কে, কতদিন পরে?
আপনার 8 মাস।
কেন জিজ্ঞেস করছি প্রিয় শ্রোতা, দুজন মানুষ স্বামী এবং স্ত্রী আমাদের একটা কথা আছে আমরা জানি যে তারা যদি একসাথে থাকে দুজনের প্রত্যেকটা দুর্বল দিক দুজন জানে, এদের সম্পর্ক এতটাই খারাপ ছিল যে হাজবেন্ড একটা মানুষের সাথে এত বেশি ডেভোটেড হয়ে গেছে 8 মাস যাবত তার স্ত্রী কোনো কিছুই সেটা সম্পর্কে জানে না, আমরা এটা এখান থেকেই একটা মোটামুটি একটা সিনপসিস পেতে পারি যে এদের সম্পর্কটা মানে হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপটা সেটা কতটা মানে একেবারেই নাজুক অবস্থার মধ্যে ছিল। ওকে হ্যাঁ বলুন তারপর।
তারপর আমার বাসায় আরেকদিন আসার পরে ও রাত্রে করে আসে, আসে বলে আমার আব্বাকে বলছে আব্বু আমি ওকে বিয়ে করবো, আমার আব্বুকে বলছে আব্বু তোমরা কি কিছু কি করো না, আমার আব্বুর হাত দেবো আব্বু তোমাকে না করো না, আমি নিশ্চয় আমি সই করবো বাবা আমি কোনোদিন সন্তান নিবো না, ওর সন্তানকে
বলছে তোমায়
বলে আমি কোনোদিন সন্তান নিবো না বাবা, আমি ওর সন্তানকে আমি আমার সন্তানকে মানুষ করবো, আমি আমার পরীক্ষা শেষ হওয়ার পরে আমি একটা ভালো চাকরি পেলে পরে আমি একসাথে চলে যাবো, তুমি আরো আমি বলবো ওর বুকে ছেড়ে দেখো আমি কোনোদিন ওই দিকে নিয়ে আসবো না যে ওর বুকে খাবো, আমার আব্বু না ওর কথা শুনে না মানে অবাক হয়ে গেছে কিভাবে বলছে একটা মেয়ে একটা ছেলে বাবাকে কিভাবে বলতে পারে এত কিছু জানার পরে, পরে লাস্টে কি করা যায় এখন ওকে তো বাসায় দিয়ে আসতে হবে রাত হয়ে যাচ্ছে, ওকে আমি ওই দিন একা পাঠাই তুমি জান চলে যাও ওটা বাসায় চলে যাওয়ার পরে বলছে আব্বু কি বলছে আমি সমস্যা চিন্তা করো না আমি পরে বলবো তোমাকে, আমি এর ভিত্তিতে আমার ওয়াইফ যখন জানছে না আমি জানতে পারি না, তারপরে আমার ওয়াইফ ওর নাম্বারে ফোন দেয় বলে ফার্স্ট আমার ওয়াইফের ভাবি কথা বলে, বলার পরে না ওকে অনেক বকা দেয় আপনি শিক্ষককে চিনেন ও তো এই ধরনের ছেলে এই ধরনের বিয়ে করে এই সাথে এই সাথে, তো ও না ফার্স্টে জিনিসটা মাথা ঢুকে মানে কে এটা, তারপরে আমি ওর গার্লফ্রেন্ড ফ্যান ফ্যান, পরে ফটকা বলে আপনি কেন ওকে কিভাবে পছন্দ করলেন, পরে বলছে এই ঘটনা আপনি জানেন ওর মেরিট কে, হ্যাঁ জানি, তো ওর ওয়াইফ কে, হ্যাঁ আমি ওয়াইফকে জানি, পরে বলার পরে ও বলতেছে দেখেন ওর সাথে আমার সম্পর্ক হয়েছে না জানা হিসাবে, ওকে আমি জানতাম না ও মেরিট ও আমাকে বলেনি ও আমার সাথে মিথ্যা কথা বলছে, জানার পর ওকে আমি পছন্দ করে ফেলছি ওকে আমি বিয়ে করতে চাই কিন্তু আমি বলবো না ও ওকে ছেড়ে দেবো আমি কখনোই কথা বলবো না, কিন্তু আপনার যে ওর সাথে যে কাজটা করছেন সমস্ত অমানবিক একটা কাজ করছেন, ওয়াইফকে জিজ্ঞেস করেন একটা স্বামীকে কন্ট্রোল করার সময় দেয় একটা ওয়াইফের, ও তো ওর সঙ্গে কন্ট্রোল করতে পারতেছে না কেন পারতেছে না জিজ্ঞেস করছেন আপনি ওকে, এই না ওকে অনেক বকাবকি দেয় অনেক ওকে যেসব কথা অপমান করে মানে এই অপমানগুলো মানে মানে কি বলবো ও সব নীরবে আমার দিকে তাকে সব সহ্য হয়ে গেছে সব মানে ও কান্না করতেছে করতেছে আমাকে বলতেছে এইগুলো বলছে আমি কিছু বলতেছি না, আমি চুপ করে বসে দিয়েছি, কি করা যায় এখন এখানে, আমি চুপ করে দাঁড়া। তো আমাদের বাসায় বিচার হয়, হওয়ার পরে এখান থেকে প্রোগ্রাম হয় কি যে ওদের বাসায় যাবে, যে ওকে অপমান করে আসবে মুন্সিগঞ্জ যে, তার ভিতরে একটা ভয় ঢুকে যায়, আমার ইচ্ছা ছিল আমি ঈদের পরে বিয়ে করে ফেলবো। এই জিনিসটা প্রকাশ করার আগে আমাকে একটা জিনিসটা জেনে যায়, জানার পরে লাস্টে ও কি করে আমাদের বাসা আসে, আবার রাত্রেবেলা আসে, বলতেছে যে আমি আবার পাঠাই দিই চলে যাও চিন্তা করো না এর ভিতরে জানেন ভাই আরেকদিন ওকে এমন বাজে কথা বলছে যে শুনে কান্না করে আমাকে বলতেছে লাস্টে আমি আম্মাকে বললাম আম্মা কাজ করো ওকে বাসায় ডেকে নিয়ে সে একটা অপমান করো আমাকে ব্যাপারটা নিয়ে ফোন করলে ওর আঘাত পাবে পাওয়ার পরে ও আমাকে সমস্ত ভুলে যাবে মানে আপনি এটা কেন চাচ্ছিলেন যে ওর ভালোর জন্য যখন আমি ভাবলাম যে ওদের বাসায় যে ওকে অপমান করে আসবে ওর এলাকায় একটা মান সম্মান আছে এটা আমি ভালো করে জানি
আপনাকে এত বড় বড় জিনিস আপনাকে দিয়ে দিচ্ছে এবং আপনাকে সবকিছু সে দিয়ে দিল, তারপরে আপনি এটা কেন করতে চাচ্ছেন? বিকজ অফ আপনি তার কাছ থেকে ডিস্টেন্স তৈরি করতে চাচ্ছেন। কেন চাচ্ছেন?
চাচ্ছি যে আমি এখানে সুখী হতে পারবো না ভালো মতো, সারা জীবন ওকে।
আপনার প্ল্যানটা কি ছিল? আপনি আগে প্ল্যানটা আমাকে বলেছিলেন, আপনার প্ল্যান ছিল আপনার তোমাকে বিয়ে করা।
হ্যাঁ,
সেক্ষেত্রে আপনার ফার্স্ট
মানবে, আমার বলবে মা তুমি আসো এত রাতে, তুই 10:30 বাজে আমার বাসায় আসছে দেশের থেকে, এত রাতে একে চলে আসছে। আমি ছাদে তো আসতে আসতে পরে ওরই এক আত্মীয় আসছে আমাদের বাসায়, আমি ওর সামনে আমারও বড় তুমি এক কাজ করো, আমি তোকে পছন্দ করি না, তোমাকে কোনো পছন্দ করি, অভিনয় করছি পরে করে আছে, দেখো যা কিছু হয়ে গেছে মা তুমি তোমার পর দেখো, আর তুমি কোনো ওকে আর ফোন দিবা না, আর কোনোদিন তুমি ওকে আর ডিস্টার্ব করবা না, আর এখানে তুমি সই দিয়ে যাও। মানে আমার আম্মা আনছে অন্য উদ্দেশ্যে, মানে ওর অপমান করতেছে আরেক উদ্দেশ্যে। আমি বলছি মা ওর এমনি কিছু কথা বলছি, আমার প্রতি একটা ঘৃণা চলে আসে।
এবং আপনি সেখানে আপনার মাকে ব্যবহার করছেন, ভেরি ভেরি ব্যাড। ওকে বলুন, তারপর
আনার পর আসার পরে ওকে বললো যে তুমি কোনো ডিস্টার্ব করবো না, করবো না, ও তোমাকে আর কোনোদিন ফোন দিবে না, চিন্তা করো না, আর যা হয়েছে ও বউকে নিয়ে আসবে, তুমি চলে যাও। ও এই কথা বলো না, ও আমাদের সুপার কোনো বিষয় অনেক কানা করতেছিল, কেন বলো না, ও কি করলেন জিদ্দে গেটে আটকে বাড়িতে চলে গেল তখন রাত 11:30 বাজে। আম্মা আমার আম্মা তার তুই সাথে সাথে যা, ও একা 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 যাবে দিয়ে আস, আমি না গেলাম, ইচ্ছা করে আমি গেলাম না, কেন ও একা জিতে আমার মনে একটা বিজয় একা জিতে পারে, আর আমি যদি যাই তাহলে অন্য ধরনের একটা সিচুয়েশন সৃষ্টি হয়ে যাবে, আমি ও একা যাক, ও একা চলে গেলো। এত রাত্রে বাসায় যেতে আড়াইটা বাজছে, পাশে যে বলে যে মা আজকে আমি আমার জীবনের শোক ত্যাগ করে চলে আসি, তুমি আমাদের একটা ছেলে দেখো ইমিডিয়েটলি। পরে 15 অক্টোবর বিয়ে হয়ে গেছে, বিশ্বাস করবো না দাদা, আমার একবার অসুখ হয়েছিল শুনছে, ওর দেশের থেকে আমার জন্য দুধ আপেল আঙ্গুর ফল নিয়ে চলে আসে আমাকে দেখতে, জান তোমার শরীর খারাপ
বিয়ের পরেও।
হ্যাঁ, ও আমার জন্য সবকিছু নিয়ে এসে আমাকে দেখতে, ও আমাকে এত ভালোবাসতো এত, আমি বিশ্বাস করতে পারবো না যে একটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব আমাকে শিখে দিয়ে গেছে মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, ও আমাকে দুই আঙ্গুল দিয়ে চোখে তো শিখে গেছে কিভাবে ভালোবাসতে। এখন সবচেয়ে বেশি ও আমাকে ঘৃণা করে ভাইয়া, সবচেয়ে বেশি ও আমার নামই শুনতে চায় না জানেন,
আমরা যে নামটা এখানে ব্যবহার করেছি তমা, এটা একটা ছদ্মনাম, আমরা আসল নামটা বলিনি, আপনার প্রতি সম্মান দেখি আমরা বলিনি। দ্য রিয়েল ট্রুথ ইজ দ্যাট আমি একজন ছেলে হিসেবে বলছি, দিস ইজ ভেরি রেয়ার তমা, উই রিয়েলি স্যালুট ইউ, আপনাকে অনেক সম্মান করি আমরা আজকের এই হ্যালো 8920 থেকে। হয়তো আপনি কোনোদিন আমাদের এখানে জীবনের গল্প বলতে আসবেন না, কারণ আপনি স্টিল তাকে অনেক বেশি লাভ করেন, আপনার কথা শুনে বোঝা যায়, কিন্তু যে মানুষটা এসে এখানে জীবনের গল্পটা বলে গেল তার একটা বিশেষ রিজন আছে, আমরা সেই রিজনের জায়গাতে যাবো। কিন্তু যতবার শুনেছি বেশ কয়েকটা জায়গায়, আমি কি প্রিয়া বলছি, আমার বেশ কয়েকটা জায়গায় আমার গা শিউরে উঠেছে, হ্যাঁ, এবং সত্যি সত্যি তোমা অনেক বেশি শ্রদ্ধা করি আপনাকে আজকের এই হ্যালো 920 থেকে। ভালো যখন কাউকে বাসবো, ভালোবাসা মানে হচ্ছে ক্ষমা, এবং সেই ক্ষমার চোখে যেন আমরা সবসময় কাউকে না কাউকে দেখি। ভালোবাসার মানুষকে কখনোই পেইন দিতে নেই, পেইন দিতে নেই এই কারণে যে কাজটি ও করেছে, যে কাজটি ও করেছে মানে হচ্ছে আমি বলছি যে আজকে যে ইনি অতিথি হয়ে আছেন শিপলু, সে করেছে, ও পেইন দিয়েছে আপনাকে, এবং আপনি দেখুন আপনি ওকে স্টিল অনেক বেশি পছন্দ করেন, হয়তো ঘৃণার কথাও বললো পছন্দ করেন বলেও আপনি ওর কাছে ওর অসুখ হলে এরকম করেন, এবং সেটাই ওর জীবনের জন্য সবচাইতে বড় শাস্তি, ও সারা জীবন কাঁদবে আপনার জন্য এইভাবে। এবং এখানে কারোর কোনো কিছু বলার নাই, কারোর কোনো সান্ত্বনা নেই, হ্যাঁ, ও ক্ষমার পাওয়ার যোগ্য কিনা সেই প্রশ্নের উত্তরে আমরা একটু ওর কাছ থেকে জানতে চাইব। আপনি তো এই কাজটা না করলেও পারতেন, আপনি কেন করেছেন?
আরে চিন্তা করছি ও যদি আমার সংসারে আসে জীবনে অনেক ঝড় তোমার চলে আসবে, কোনোদিনও সুখী হতে পারবে না, মানে কোনোদিন আমি ভালো করে জানি ওদের ফ্যামিলি থেকে সারা জীবন সবার কাছে ছোট হয়ে যাবে, ও ভালো একটা মেয়ে হবে, অনেক ভালো একটা মেয়ে, ওর এলাকায় এত নাম সুনাম মানে বিশ্বাস করবে না, অনেক অনেক ওর এলাকায় সবাই খুব ভালো জানে, আমি চিন্তা করি ও যদি কাজটা করে ভাই সঙ্গে চিচি করবে, তুমি আমি শিখি তুমি কি আমি কাজটা করলাম, তোমার তো বোঝা উচিত ছিল যে একটা ম্যাচ পড়তে ছিলে, কিন্তু ওইসব কোনো কিছু চিন্তা করেনি ভাইয়া, ও আমাকে প্রিয় লাভ করে গেছে, অন্ধবিশ্বাস ভাবে আমাকে ভালোবেসে গেছে ভাইয়া,
আপনার স্ত্রী সম্পর্কে আমি কিছুই বলতে চাই না, আপনার স্ত্রী
আমার স্ত্রীকে আমি বলবো আমি সবচেয়ে বেশি ঘৃণা করি ওকে, সবচেয়ে বেশি আমি আমার স্ত্রীকে ঘৃণা করি ভাইয়া, আমার স্ত্রী কখনো মারা যায় আমার চোখ থেকে এক ফুটা পানি বের হবে না, এক ফুটা পানি বের হবে না, আমি জ্ঞান বলতে পারি ওর বুঝতে আমার এত ঘিরে চলে আসছে যে আমি সংসার খুঁজে দিতে আমার বাচ্চার দিকটা গিয়ে আমার বাচ্চাটাকে মারতে তো ছাড়া দরকার ছিল ভাইয়া, কারণে আমার বাচ্চার দিকে আমি আমার বাচ্চাটাকে অনেক ভালোবাসি, অনেক ও আমার বাচ্চাকে অনেক ভালোবাসি ভাইয়া, জানে ও আমার বাচ্চাকে কত ভালোবাসি, ও নিজে বলছে আমি কোনো সন্তান নেবো না, আমি
লাভের জন্য পুরুষরা খুব কম কাঁদে, আমি আমার জীবনে আজকে চলে এসেছি, আমরা পুরুষের কান্না আসলে খুবই 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 রেয়ার, লাভ ক্যান মেক ইট, দিস ইজ দ্য স্টোরি অফ শিপলু। কোনো মন্তব্যই করতে চাই না প্রিয় শ্রোতা, কি শিখবেন না শিখবেন আপনাদের উপরই ছেড়ে দিলাম, আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, ইনফ্যাক্ট ওরও একটা রেস্ট দরকার, একটা গানের পর পর আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারায়ার কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা, জবাব কিছুই তা দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল যে জীবন সারা সে জীবন সারা, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা, তারা যেন ভালোবেসে আলো জ্বলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল, তারা যেন ভালোবেসে আলো জ্বলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল, নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে একদিন সে দেখি আমি তুমি হারা আমি তুমি হারা, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা, Thank you.
আমি পথ খুঁজি না গো পথ মোরে খোঁজে মন যাব যে না বুঝে না বুঝে তা বোঝে আমি পথ খুঁজি না গো পথ মোরে খোঁজে মন যাব যে না বুঝে না বুঝে তা বোঝে আমার চতুর পাশে সব কিছু যায় আসে আমি শুধু তুষারে গতিহীন ধারা গতিহীন ধারায় আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কত কাল আমি তব দিশাহারা তব দিশাহারা
এক্স্যাক্টলি দ্য ক্লোজ আপ দ্য বেটার একটা চুয়াল্লিশ হয়ে 33 সেকেন্ড হচ্ছে এই মুহূর্তে স্টুডিওদের সময়। সবাইকে আমরা হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি আরো একবার। অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি আমরা ফেসবুকে, বেশিরভাগ কমেন্টসই আসলে তমাকে নিয়ে। মোহাম্মদ আশিক মাহমুদ লিখেছেন নো কমেন্টস, মোহাম্মদ সুজন লিখেছে শিপলু ভাই আপনার কষ্টের কথা শুনে খুবই খারাপ লাগছে, এবং নুসরাত মোমো সহ এবং অসংখ্য অসংখ্য বন্ধুরা সবাই হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেইন। মোহাম্মদ আমরান হোসেন লিখেছে তোমাকে আমারও হাজারো সালাম। আতিকুজ্জামান ছোটন লিখেছে আপনার কাহিনী শুনে খুব খারাপ লাগছে, চোখের পানি ধরে রাখতে পারেনি, আমি আরো খারাপ লাগছে একজন নিষ্পাপ মেয়ে কষ্ট পেল পেয়েছে বলে। ফাইয়াজ সৌরভ এই দুই মিনিট আগে কমেন্টস করেছেন যে প্রেম অসময় জেগেছে তাই অসময় কাঁদছেন আমাদের শিপলু ভাই, শিপলু আপনার বউ সন্তান একবার ভালোবাসুন, আপনি ভালো থাকবেন আশা রাখি। শাহিন মাহমুদ লিখেছে আর জি কি প্রিয়া ভাই খুব দুঃখ পেলাম। আলামিন হোসেন লিখেছে শিপলু ভাই আপনার জন্য অনেক দোয়া রইল। নিশি বড়ুয়া লিখেছে যে একটা বলি সত্যিকারা ভালোবাসুন কিছু একটা। আমি নিশি বড়ুয়া আপনার কথাগুলো ঠিক না স্পষ্ট বুঝতে পারছি না। সাবির হোসেন লিখেছে ভালোবাসতে পারছেন, বিয়া করতে ভয় করছেন মিয়া, আর এখন মহিলাদের মতো কান্না করেন, দিস শুড নট বি দ্য কমেন্ট। সাবির হোসেন এভাবে কিন্তু বলা উচিত না, কারণ এখানে অনেক বন্ধুরা আছে যারা মহিলা, তারা আপনাকে প্রচন্ড রকম ভাবে বকাঝকা করবে। আজিজ মাহমুদ ডন লিখেছে আসলে ভাইয়া আমি তোমাকে অনেক স্যালুট জানাই, কারণ জীবনে আমি একজন কে এত বেশি ভালোবেসেছি তার বিনিময়ে ওর চোখে এক ফোঁটা জল আসলো না। তোমা আপুর মতো মেয়ে আছে কিনা যারা মনে হয় না তোমা আপুকে হাজারো স্যালুট জানাই। স্বপ্নিল সাজ্জাদ লিখেছে টোটালি থান্ডার একটি মেয়ে একটি ছেলেকে কিভাবে এত ভালোবাসে, তোমা আপু আপনি আসলেই স্যালুট পাওয়ার যোগ্য, আপনার এই ত্যাগ ভালোবাসা আমার কাছে আদর্শ হয়ে থাকবে। সাব্বির হোসেন লিখেছেন একটা গালি দিয়েছেন আমি পড়তে যাচ্ছি না এটা। মোহাম্মদ শাওন হোসেন হ্যাং লিখেছেন যে ভাইয়া এটাই বোধ হয় নিঃস্বার্থ ভালোবাসা, না কেঁদে পারলাম না। নিলয় মাহমুদ রাজ লিখেছে সত্যিকার ভালোবাসা কখনো হারায় না কখনো ফুরায় না, দিন যত বাড়ে ভালোবাসা তত বাড়তেই থাকে, শিপলুর কান্না শুনে আমরা বলার ভাষা হারিয়ে ফেলেছি, ওদের ভালোবাসাটা কখনো হারবে না, তোমার প্রতি হাজার সালাম। আর শিপলুর বউয়ের মতো আর কারো যেন বউ না হয়, আল্লাহ আমাদের রহমত দান করুন। শিপলু তোমার জীবন সুখী হতো যদি তোমাকে তুমি বিয়ে করতে পারতে, আলিরাজ নামের একজন লিখেছে। আর আরিয়ান উপ লিখেছে ভাইয়া তোমার খুবই তোমার কথা শুনে বা তোমার অবস্থা দেখে আসলে খুবই খারাপ লাগছে, সো স্যাড, এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি। আর ওকে অসংখ্য অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি আজকে ফেসবুকে, আমরা বেশ কিছু বললামও। শিপলু কি বলার আছে আমাদের শ্রোতাদেরকে আপনার, এবং তারা তো অনেক কথাই বলেছে এবং একই সাথে আপনি আমাদের এখানে জীবনের গল্প বলার জন্য স্যান্ডেলের তলা ক্ষয় করে ফেলেছেন আমরা জানি, শেষ পর্যন্ত আপনি আজকে বলতে পেরেছেন, কি বলতে চান আমাদের লিসনারদেরকে আপনার জীবনের অভিজ্ঞতা থেকে?
আমি সবার কাছে একটি কথা বলতে যাচ্ছি যে কখন যদি কাউকে ভালোবাসেন মন থেকে ভালোবাসবেন, কিন্তু তার বিশ্বাসটাকে কখন নষ্ট করবেন না। একটা মানুষ কখন কাউকে যদি ভালোবাসে তার সমস্ত কিছু বিশ্বাসকে তাকে ভালোবাসে, বিশ্বাস হলে ভালোবাসার একটা তৈরি সৃষ্টি। এই ভালোবাসা মানুষ যখন কখন কষ্ট দিবেন যদি সত্যিকে ভালোবেসে থাকেন তো ওই কষ্টের অনুভব আপনাকে ঠিকই করতে হবে, তুমি আজকে আমি পাচ্ছি এবং আজকে আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে অনুভব করতে পারছি যে আমি জীবনে কি বড় ভুল করলাম, আমি আমার সুখটাকে নিজে হাতে কুপারে দিয়ে দিলাম, ও ছিল আমার একটা সুখ। সবাইকে আমার একটা রিকোয়েস্ট থাকবে কখনো কারোর সাথে যা কিছু করবেন মিথ্যা আশ্বাস দিয়ে কারো কিছু করবেন না।
দ্য আলটিমেট থিং ইজ দ্যাট এই ছেলেটি শিপলু সে এখনো আমাদের এই তোমাকে ভালোবাসে এবং আমি ড্যাম শিওর তোমা এখনো ওকে ভালোবাসে। দুইজনের মাঝখানে যে জিনিসটি সারা জীবনের জন্য বিরোধ হয়ে গেছে সেটা হচ্ছে তোমাকে অপমান এবং একই সাথে শিপলু জায়গাটা থেকে শিপলু তার সামাজিকতাকে কোনোভাবে অস্বীকার করতে পারবে না, এবং তোমাকে সে অনেক বেশি ভালোবাসে বলেই সে তোমাকে স্বার্থপরের মতো নিজের এই যে একটা অসহনীয় জীবন সেই অসহনীয় জীবনে সে আনতে চায়নি এবং যে কারণে সে বাধ্য হয়েছে। এই যে নির্মম পরিস্থিতি, এই যে নির্মম বাস্তবতা, সেই নির্মম বাস্তবতাকে উর্ধে উঠে মানুষের জীবনে ভালোবাসা সফল করাটা একেবারেই দুঃসাধ্য। তারপরও ভালোবাসা আমাদেরকে অনেক অনেক শেখায়, অনেক বেশি চিরন্তন। ভালোবাসা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, ভালো কিছু মুহূর্ত উপহার দেয় এবং ভালোবাসা অসাধ্য সাধন করে। সেই অর্থে আজকের এই হ্যালো ইট 920 তে আমাদের জন্য অনেক অনেক বড় একটা পাওয়া। সবাই ভালো থাকুক, যারা ভালোবেসেছেন, যারা ভালোবাসার চেষ্টা করছেন, যারা ভালোবাসায় আছেন, প্রত্যেকের ভালোবাসা, প্রত্যেকের ভালোবাসাকে অনেক বেশি আষ্টে পৃষ্ঠে থাকুক। সেখানে যদি ঝড় আসে, সেখানে যদি মিথ্যা আশ্রয় নেয়, সেখানে যদি ভুল বোঝাবুঝি হয়, ভালোবাসার শক্তি যেন এত বেশি হয় যে মিথ্যা, ঝড়, অপমান, মান, লাজ, লজ্জা যা আছে সবকিছু ছাপিয়ে ভালোবাসা যেন সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই সম্পর্ককে। সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করতে চাই। শেষের বেলাতে অবশ্যই বুঝতে পারছেন যে কিছু সেগমেন্ট যেগুলো থাকে বরাবরের মতোই, গত সপ্তাহে আমরা যে ফোন কলগুলো পেয়েছিলাম বা একসাথে আপনারা যারা আসতে চান, বেশ কিছু কমেন্টস শুনে আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নিব। এতক্ষণ যারা ছিলেন তাদেরকে অন্তর থেকে শ্রদ্ধা। আমাদের এই শিপলোকে দেখার জন্য আপনারা চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গেলে অবশ্যই পেজটিকে লাইক দিয়ে দেবেন এবং তাহলেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। শুভরাত্রি।
আমার নাম রিমাফা জানাল। এত কম বয়সে আমি এত কষ্ট পাইছি যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্লিজ আপনারা যদি আমাকে ডেকে নেন তাহলে অনেক ভালো হয়।
আমি মোহাম্মদ শাকিল, আমি একজন বাদামুলা। আমার জীবনে অনেক কষ্ট। আমি প্রথম বিয়ে করছিলাম আমার মামাতো বোনকে, সে আমার টাকা পয়সা নিয়ে চলে যায়। পরে আবার বিয়ে করলাম, আমার সে বউ চলে যায়। পিতা থেকে সে গাড়ি চালাইতাম, এখান থেকে কন্টাক্ট ধরে রইলাম। মনে বহুত কষ্ট। আমাকে জায়গা দেন, বলার জন্য সুযোগ করে দেন, এটা আমার মনে সব বলতে পারে।
আমার নাম নাজমুল, আমি একজন প্রতিবন্ধী। আমি গিয়ে আপনাদের এখানে আসতে পারি, প্লিজ আমাকে একবার সুযোগ দিন। আমার জীবনে অনেক কথা আছে যেগুলো আমি আপনি বলতে চাই।
আমি অন্যখানে ফাতেমা বলছি। এক প্রতারকের পাল্লায় পড়ে আমার জীবনটা প্রায় ধ্বংসের পথে। আমি আর বাবা মার কথা শুনিনি, আমাকে আমার ফ্যামিলি থেকে দত্তক আনা হয়েছিল। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, বারবার আপনাদের কাছে এসে কথা বলতে চাই।
আমি রাকিব বলতেছি। একটা মেয়েকে আমি অনেক ভালোবাসতাম, সেই মেয়েটা আমাকে ছেড়ে এখন অন্য একজনের সাথে রিলেশন চলতেছে, কিন্তু আমি চাচ্ছি আর কি আমার কথাগুলো শুনে যাতে আমার মতো ভুল অন্য কোনো লোক না করে। আমার জীবনের গল্পটা যদি আমি বলতে পারতাম তাহলে হয়তো আমি একটু মুক্তি পাইতাম।
আমি সাদ্দাম বলছিলাম। আমার বাবা ছিল চোর, মা ছিল পাগল। এর মধ্যে বেড়ে ওঠা, লেখাপড়া, একটা মেয়ের সঙ্গে জড়িয়ে যাওয়া, ভালোই দিন যাচ্ছিল, তারপর একটা চক্রের মধ্যে নিজেকে জড়িয়ে যাওয়া। আমি আমার জীবনের গল্প শেয়ার করতে চাই এখানে।
আমি কিতা বলছি। 8 মাসের গর্ভে রেখে আব্বু মারা গেছে, 1 বছরে রেখে আম্মু সুইসাইড করে মারা গেছে। বড় হওয়া শুরু করি আমার নানির সাথে। 6 বছর বয়সে চার পাঁচ ঝড় থেকে চোখে চোখে দেখতে পেলাম পৃথিবীর আলোকে হারিয়ে ফেলছে। যদি আমাকে একটু সুযোগ দিতেন আমি আমার লাইফের কষ্টের ঘুরতে যাওয়া ঘটনাগুলো এইসব নিজের কাছে শেয়ার করতাম।
আমার নাম জুয়েল, আমি আজকে 2.5 মাস ধরে পলাতক। এক মেয়ের সাথে আমার সাথে সম্পর্ক ছিল, ওর অনেক বড় রোগ আর আমি গরিবের ছেলে, তাই ওরা আমাকে মেনে নিতে চায় না, ওর ফ্যামিলি। আমি আপনাদের বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আমার একটা ফোন দেন।
সোনার মানুষ উজলে, জীবনে মিনালে সোনার মানুষ জলে মানুষ গুরু কৃপা হলে জানতে পারবি, মানুষ গুরু কৃপা হলে জানতে পারবি, মানুষ ভুললে সোনার মানুষ ছবি, মানুষ ভুললে সোনার মানুষ ছবি, মানুষ ভুললে সোনার মানুষ ছবি। মানুষের মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা, মানুষের মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা, এনে শুনে মোড়াও মাথা যাতে উড়বি, এনে শুনে মোড়াও মাথা যাতে উড়বি, মানুষ ভজলে সোনার মানুষ ছবি, মানুষ ভজলে সোনার মানুষ ছবি, মানুষ ভজলে সোনার মানুষ ছবি। মানুষের মন যে আমার দেখবি সব শূন্যতা, মানুষের মন যে আমার দেখবি সব শূন্যতা, লালন বলে মানুষ আকার ভজলে করবি, লালন বলে মানুষ আকার ভজলে করবি, মানুষ ভজলে সোনার মানুষ ছবি, মানুষ ভজলে সোনার মানুষ ছবি, মানুষ ভজলে সোনার মানুষ ছবি। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ ছবি, মানুষ ভজলে সোনার মানুষ ছবি, মানুষ ভজলে সোনার মানুষ ছবি। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ ছবি, মানুষ ভজলে সোনার মানুষ ছবি, মানুষ ভজলে সোনার মানুষ ছবি।
Close up. The closer, the better.
This track was downloaded from FusionBD.com.